This track was downloaded from fusionbd.com.
পরে আমার নিয়ে গেল বুকের এখানে একটা কাগজ লাগাইছে, কাগজ লেখে অপহরণ কারি লেখা ছিল। আমি বললাম যে এটা কি, বললো এটা তোর ডিগ্রি, মানুষের পড়া লেখা শিখে তুই ভালো ভালো ডিগ্রি আনে আর আমি অপহরণকারী ডিগ্রি নিতাম। তখন আমার চোখে ফানি চলেছিল, কি রে কি করলাম আমি।
চট্টগ্রাম থেকে আসছে রবিউল তার জীবনের গল্প নিয়ে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজ রাত 11:20 আর চিকি প্রিয়ার সাথে ABC রেডিওতে দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকের অতিথি, তার সঙ্গে আমরা পরিচিত হব। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই যে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প, এবং এই জীবনের গল্প একটা সিলেবাসবিহীন অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের সমস্ত রঙকে আমরা এখানে ধারণ করবার চেষ্টা করি। আজকের যিনি গেস্ট আমাদের এখানে তার সম্পর্কে একটু ভূমিকা দিতে হবে আমাকে। সেই ভূমিকার জায়গায় আসার আগে আপনাকে যেটা বলতে চাই, হ্যালো 8920 তে এসে আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে চান লাখো মানুষের কাছে, তাহলে আপনি আসতে পারেন। নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং আপনার জীবনের গল্প যে বিষয়টিকে ঘিরে সেটা নিয়ে সারাংশটুকু বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের সাথে আরো অন্যভাবে যোগাযোগ করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, এবং একই সাথে যদি হ্যালো 8920 মেম্বার হয়ে যেতে চান আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, এ পর্যায়ে আমি আমার অতিথিকে নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে অফিসের বাইরে একটা ছেলে বসেছিল এবং যার সঙ্গে আমি হাই হ্যালো করলাম প্রায় রাত 10:00-11:00 সময়, এবং ছেলেটি এসছে চিটাগং থেকে জীবনের গল্প বলতে চায়। আমি তাকে সময় দিতে পারিনি, আমি বলেছি যে আপনি আপনার সেল নাম্বারটি রেখে যান, আমি পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করব। পরবর্তীতে ছেলেটির সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং আমরা তাকে বলি আপনি চলে আসুন, আমরা আপনার জীবনের গল্প প্রচার করব। সেই ছেলেটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, ওর নাম তো আমি জানি সে কারণেই বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে রবিউল। রবিউল, প্রথমে অনেক ধন্যবাদ যে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য সেই সুদূর চিটাগং থেকে সারা রাত জার্নি করে এসেছেন, তারপরে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি একটু আমাকে বলবেন যে চিটাগং থেকে এখানে এসে আপনি জীবনের গল্প বলার জন্য এরকম একটা আগ্রহ কেন দেখালেন?
মানে আপনাদের প্রথম প্রোগ্রাম আমি শুনি জেলখানায় বসে, তখন থেকে আমার একটা ইয়ে থাকে যে আল্লাহ যদি কোনোদিন আমার বাইরে আনে তাহলে আমি আপনাদের এখানে আসব।
আসার পরে আপনি আপনার জীবনের গল্পটা বলবেন, তাই তো? এবং তারপরে আপনি যোগাযোগ করেন। প্রিয় শ্রোতা, আপনি বুঝতেই পেরেছেন যে ওর আগ্রহের মাত্রাটা আসলে কতটুকু। আমরা ওই আগ্রহটাকে একটু সাধুবাদ জানাতে চাই, আমরা যেতে চাই জীবনের গল্পে। ওকে রবিউল, আমরা বেসিক কিছু কোশ্চেন আপনাকে করতে চাই। আপনি যেহেতু হ্যালো 8920 শোনেন, আপনার ধারণা আছে, লাইক আপনার বয়স কত, কোথায় পড়াশোনা করেছেন, কোন জেলাতে বড় হয়েছেন, চিটাগং থেকেই কি বড় হয়েছেন আপনি?
জি, আমি চিটাগাং এর জন্ম, চিটাগাং থেকে বড় হয়েছি এবং চিটাগাং ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে এবার এইচএসসি পরীক্ষা দিব আমি।
ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে কলেজ আছে?
ইসলামিয়া কলেজ ইউনিভার্সিটি লেখা এখানে।
ও আচ্ছা, ইসলামিয়া কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি বোধহয়, তাই না? ওখান থেকে আপনি এসএসসি পরীক্ষা দিবেন বা এরকম কিছু একটা, ঠিক আছে। তার মানে আপনার বয়স তো খুব বেশি না, কত বছর বয়স আপনার?
এই
18-19 এরকম বয়স আপনার। কয় ভাই বোন আপনারা?
আমরা 4 ভাই 2 বোন।
4 ভাই 2 বোন, আপনি সবার বড়?
জি না, আমার বড় বোন 2 জন আর ভাই 2 জন, আমার ছোট একটা ভাই।
আচ্ছা, বাবা কি করেন?
আমার বাবা নাই।
বাবাকে কিভাবে হারিয়েছেন, কবে হারিয়েছেন?
6-7 বছর আগে।
আচ্ছা,
তখন আমি ওইখান থেকে শুরু করবো আর কি।
জি প্লিজ শুরু করুন।
আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি মাদ্রাসায় পড়তাম।
আচ্ছা,
আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমি মাদ্রাসায় পড়ালেখা করব, একটা আলেম হব, কিন্তু ভাই আমার মাথায় আর কি আরবি লাইনটা ঢুকতো না। আব্বু যখন মারা যায় তখন আমি মাদ্রাসায় পড়ি ক্লাস 6-এ। রমজানের সময় যখন এতেকাবে বসে মহল্লায় মহল্লায়, এটা তো জানেন, তখন আর কি আমি আর আব্বু খুব অসুখ, তখন সবসময় নামাজ কালাম সব হিসেবে থাকতাম। তখন আমি চিন্তা করলাম যে আমি এতেকাবে বসবো, ঠিক আছে, আমার আব্বুর জন্য, দোয়া করার জন্য। তখন আমি এতেকাবে বসি 3 দিনের জন্য। তখন আব্বার থেকে আমি সালাম টালাম করে মসজিদে চলে যাই। 2 দিন পরে আমার ছোট ভাই আমার কাছে বলতেছে যে আব্বুর খুব অসুস্থ আজকে, তা আমার চোখের থেকে পানি পড়তেছে, যে আমার নিজের থেকে একটা ধারণা গেছে আমার আব্বু মনে আজকে থেকে বাজবে না। ওদিন গেল 4-5 দিন আমার আব্বু মারা যায়। মানে এতে কাবে এখনো শেষ হয়নি। মসজিদে তো বলে দেয় যে মহল্লার গ্রামে যেরকম অমুক মারা গেছে, এরকম বলে দিলে আমার চোখের থেকে পানি পড়ে। যদি হুজুরা বলতেছে তোমার আব্বু যখন মারা গেছে তুমি কান্নাকাটি করে তুমি দোয়া করে এটাই বেশি বাড়ি চলে যাও,
এতে কাম ভেঙে ফেলো।
আমি কখন কিছু বলি না, আবার আব্বু মারা গেছে, আমার বড় ভাইও দেখতে পারেন, আমার বড় ভাই চট্টগ্রাম ছিল তখন, পরে নিয়ে গেল, গেলাম পরে ওরকম কান্নাকাটি করে আব্বুর ওইখানেই দিলাম। গেল এখন সিক্স থেকে সেভেনে উঠছি, সেভেনে উঠে ভাই আমার ওই আরবিটা আমার মাথায় ঢুকতেছে না, আরবিটা আমি ফেল করি। আমি চিন্তা করি যে আমি স্কুলে পড়বো, কিন্তু আমার আম্মারে বলি, আমার মা বলে কি যে না তোর আব্বু একটু বলছিলি কেন, আমার আম্মা মত দেয় না, কেউ মত দিল না। আমার সাথে আমার আর একটা বন্ধু ছিল ছোটবেলা, ও মাদ্রাসা থেকে স্কুলে যাবে, আমরা দুই বন্ধুতে ঠিক করি যে আমরা স্কুলে পড়তে হবো। আমাদের গ্রামে আর একটা স্কুল আছে, আমি ওই স্কুলতে না পড়তে, আমাদের দূরের যে গ্রামটা ওই স্কুলে পড়তে হয়, কিন্তু কারোর না জানে মাদ্রাসার আমার ওই যে দাদা হয় উনি তো মাদ্রাসার হুজুর, উনি আমার দুইবার ধরে নিতে এসছে বাসা দিয়ে, তো আমি যাইনি, ভয়তে ফজরের নামাজ পড়তেও যাইতাম না। আমার মা তো অনেক রাগারাগি করে, আমার চাচা একটা বলে মাদ্রাসায় পড়ো না স্কুলে যাবা, ফেল করবা পাঁচ সাবজেক্টে, যে যা বলতো শুধু শুনতাম, অনেক অনেক কথাই বলছে ওইটি, আর আমরা কানের থেকে ঢুকে।
আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, আপনি যদি কিছু মনে না করেন, আপনি চিটাগং ভাষায় খানিকক্ষণ বলতে পারবেন আমাদের সাথে, একদম আঞ্চলিক ভাষা যেভাবে কথা বলেন ফ্রেন্ডের সাথে, যেখান থেকে বলছেন সেখান থেকে চিটাগং ভাষায় বলে যান, ঠিক আছে? ওকে শুনি,
স্কুলে গিয়ে হুজুর প্রতিদিন দেখা হয়, দেখা কারণ হুজুর একদিন আর হওয়া দূরে হলে হয়ে তোরা আল্লাহ এল্লেখান করো, তোমার স্কুলে গেছো এটা তোর ইচ্ছা, আর সামনে যাইবা কিন্তু সালাম টালাম দিবারি।
আর
সালাম দিয়ে সামনে দিয়ে যাবি তুই কিল্লা বাগানের ডুহর, ঠিক আছে হুজুর অনেক জেললে অনেক এলে হইব,
পরিবেশ একটা অনেক বড় ব্যাপার, এটাই হয় আসলে, ও এই পরিবেশের নিচের আঞ্চলিক ভাষা ভুলে গেছে। যাই হোক, ঠিক আছে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটাই বলেন।
উনি আমাদেরকে অনেক বুঝলো যে তোমার আব্বুরও চিনি, তুমি এরকম তোমার ঠিক করো নেই, এখন সময় আছে তোমরা ফিরে আসো, তোমরা আমরা জোর করবো না, তোমাদের বাসায় দুবির গেছি তোমাদেরকে ধরতে, তোমারও ওর কিন্তু পারে নেই।
অপরাধটা যেন কি ছিল,
মাদ্রাসার থেকে স্কুলে গেছি, মাদ্রাসার থেকে আমরা টিসিও নিই নাই, আমরা যদি ফেল করি তাহলে তো আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না, আমি দোস্ত ওরকম ভাবে ফেল করবো, রেগুলার ক্লাসে যাবো ফরা ফারি আর না ফারি, বলে হ্যাঁ তাই করতে হবে। আমরা তখন ক্লাসে যাই, ক্লাসে যাই সবার আগে বসি, স্যারদের সাথে ভালো সম্পর্ক, মানে কোন শিক্ষক আমার বলতে পারবে না যে আমার আর আমার ফ্রেন্ডরে যে আমরা তাদের সাথে বেয়াদবি করছি, আর আমাদেরকে কখনো মারতো না। আমাদের গ্রামে যে স্কুলটা ওই স্কুলের একজন কমিটির লোক উনি আসছে, আসে বলতেছে যে কি ভাই বেটা কোথায় পড়তে হইছো, চাচা ওই স্কুলে মাদ্রাসা পড়বি না এটা ভালো কথা, আমাদেরকে বলতে পারতি ভর্তি হয়ে ফেলাইছে, এখন তার কিছু করার নেই, দেখা যাবে ওই স্কুলে আবার ফেলের সংখ্যা বেশি, এই জন্য বলে যে ফেলের স্কুলে যে ভর্তি হয়েছে, এখন পাশ করে আসে তারপর আমার বলবি যে চাচা পাশ করছি। আমার একটা ওই স্কুলে আবার একটা ফ্রেন্ড করে ফেলে, বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শাকিল, আর ওই স্কুলের ক্লাস রোল এক একটা মেয়ে ছিল, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা,
প্রিয়াঙ্কা।
এখন দুজন হিন্দু, দুজন রিলেশন করে ফেলায় বন্ধুদের, মানে ক্লাসে যারা আছে সবার মাধ্যমে করে ফেলায়, কিন্তু ওই ছেলেটার বেস্ট ফ্রেন্ড আমি, ওরা কি করে আমারও জানায় না, ওরা ফালায় চলে যায়, টেনে উঠছে তখন ফালায় চলে গেলে, আমি তো জানি না, আমি স্কুলে গেছি, এখন শুনতেছি যে এরকম ওরা ফালায় গেছে, আমার স্যাররা লাইব্রেরিতে ডেকে নিয়ে গেছে যে তুই এরকম এসব কিছু জানোস, ওরা কই গেছে বল, স্যার আমি কিছু জানি, এক স্যার বলে কি মানে একটা স্যার আশাইছিল যে ওরা বিয়ে করবে ওই মেয়েটারে, অন্য স্যারদেরও আশা থাকে ওর সাথে বিয়ে দেবে, কিন্তু তার আগে তোরা ফালায় যায় বলে, আমি বলি স্যার আমি কিছু জানি না, আমি জানলে না বলবো, ওরা কি হঠাৎ আরেকদিন চলে আসে, চলে আসে ওইখানে গিয়ে আমাদের যে স্কুলের চেয়ারম্যান, চেয়ারম্যানের বাড়ি চলে যায়, আমি আবার ওইটা জানি না, আমি স্কুলে এসে দেখি যে এরকম শুনতেছি ওরা আসছে, আমি ওদিকে গেছি যাইয়া আসছি, তা ওদেরকে থানায় নিয়ে গেছে,
থানায় কেন নিল,
ওরা ওদের বয়স হয়নি এই জন্য, ও আসছে
ক্লাস নাইনে পড়া অবস্থায়,
ক্লাস টেনে উঠছে,
ক্লাস টেনে উঠছে, আমি যতদূর বুঝি যে মেয়েটার নাম ছিল প্রিয়াঙ্কা, তাই তো, প্রিয়াঙ্কার সাথে আপনাদের স্কুলেরই এক টিচারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই তো, কিন্তু প্রিয়াঙ্কা তার ক্লাসমেট শাকিলের সাথে পালিয়ে গেছে, শাকিল আপনার বেস্ট ফ্রেন্ড, তাই তো, ওকে, আমি যতদূর বুঝলাম যে এটা করার পরে তারা ধরা পড়ে গিয়েছে, ধরা পড়ার পরে আপনি থানা পুলিশ নিয়ে কিছু একটা বলছিলেন, ওই জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করেন।
ওই ছেলেটা আমাদের গ্রামের চেয়ারম্যানের কাছে এসে বুঝিয়ে দিয়েছে মেয়েটাকে,
আচ্ছা
মেয়েটাকে বুঝিয়ে দিয়ে ছেলেটা সরে গেছে,
পালিয়ে গেছে
চেয়ারম্যান আবার ফোন দিয়েছে যে থানায় আগে একটা ডায়েরি হয়েছে, এই জন্য থানায় ফোন দিয়েছে, থানার থেকে পুলিশ এসে মেয়েটারে নিয়ে গেছে,
আচ্ছা আচ্ছা,
এখন স্কুলে এটা নিয়ে মিটিং বসছে, ওই স্কুলে আবার আরেকটা মেয়ে আরেকটা ছেলের চিঠি দিছে, ওদের ডাকছে, এখন আমারও ডাকছে লাইব্রেরিতে। আমি গেছি, বলে কি শাকেলের সাথে তোর কি সম্পর্ক? আমি ফ্রেন্ড সম্পর্ক, শাকেল এই সবকিছু করছে তুই জানতি না? আমি না, আমি জানতাম না, চেয়ারম্যান বলতেছে। ওদের সম্পর্ক সবাই জানে, আমি একা না, অল টিচার সবাই জানে স্কুলের। এটা বললে উনি অন্য কোনো কথা না বলে ব্যাট নিল, দুইটা ব্যাট নিয়ে চেয়ারম্যান আমাদের স্কুলের সভাপতি, উনি আমাকে মাইক শুরু করলো। তা আমার তো আগে থেকে স্কুলে কোন স্যারদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করতাম না। তা উনার মারতেছে, আমার এক স্যার ইশারা দিচ্ছে যে তুই বাইরে যা, দরজা থেকে বাইরে হচ্ছে। আমি ক্লাসে যাই, উনি বারান্দা আছে না, ওইটার থেকে আটতেছি, উনি আমার আটটি স্যার মারতেছে। তা এক একটা মায়ের আমার ফিটের থেকে পরে পায়ে যেখানে পড়ছে কাটে গেছে। আবার ওই গ্রাম আর আমাদের গ্রাম, দুই গ্রাম সবসময় মারামারি লেগে থাকতো। ওই আমাদের গ্রামের লোকজন শুনে ফেলাইছে আমার এরকম মারছে, পুরো গ্রাম ইয়ে গেছে, এক হয়ে গেছে। এখন আমার বলতেছে তোরে মারলো, তুই তো আমাদের গ্রামের পুরো মানুষের মানে খেয়ে ফেলবি, চল এখন যাবো। আমি না ভাই দরকার নাই, এটা একটা স্কুলের ব্যাপার, এসবের কিছু দরকার নাই। পর ওনাদেরকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে আমি রাখলাম, এসএসসি পাশ করলাম। এসএসসি পাশ করে চলে আসলাম ঢাকা। ঢাকা আমার ভাই ব্যবসা করতো।
শাকিলের কি হলো পরে?
শাকিল তো হাজিরা দেওয়ার সময় ধরা খেলো, তখন ও জেলখানায় ছিল। এখন আবার ওরা দুজন এসএসসি পরীক্ষা দিয়ে আবার ফালাই গেছে, এখন আবার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে, এখন সুখে শান্তিতে আছে।
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসে
মাইক করলাম মাঝখানে আমি।
আর লস করলো কেউ? টিচার,
টিচার,
ওকে, হয় এরকমই হয়।
পরে আমি এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসলাম। আমার ভাই বলতেছে এখানে দোকান নিচে ঢাকা মোহাম্মদপুরে ব্যবসা করতে বলে।
কিসের দোকান ছিল?
মুদির দোকান।
মুদির দোকান।
তা আমার ভাই ইসব সারা ভাই বেশি ঘুরে ফেলাইছে, মানে দোকান ব্যবসা করলে একটা যেরকম ভাবে করা উচিত উনি ওরকম ভাবে করি নাই।
আচ্ছা।
ওনার হিসেব অন্যরকম ছিল, কি ছিল আমি ওনারে বুঝাইতাম ব্যবসাটা এরকম ভাবে করে না। আমার ছোট ভাইটাও তখন ওখানে ছিল।
ওকে।
তো আমার ভাই কি করে ব্যবসা ওইটা করে, আরেকটা কি করে গ্রাম থেকে কাঁচা তরকারি গুলো কিনে ট্র্যাক বেরিয়ে নিয়ে ঢাকা চালান করে।
আচ্ছা।
এগুলো করে উনিও অনেক টাকা দিন আগে গেছে ওইখানে মাইর খাইছে, ওইখানে তার শেয়ার ছিল লস হয়েছে, যে ক্যাশ ছিল ক্যাশের থেকে আরো প্রায় 4-5 লাখ টাকার দিন আগে গেছে।
ওহো।
পরে আমি গেলাম চট্টগ্রাম, চলে গেলাম কলেজে ভর্তি হয়েছি। আমার ফ্রেন্ডরা যারা আছে চট্টগ্রাম, ওরা সবাই স্মোকিং করে, ড্রিঙ্কস করে, কিন্তু আমার কোনোদিন ওইসব ধরাতে পারিনি, আর জানে যে আমি ওইসব খাইও না, আর আমার কোনো সময় বলো না। তো আমার ওই এক বেস্ট ফ্রেন্ড যে, ও কিছু ওর বাসাতে একদিন মারছে, ও পড়ালেখা ছেড়ে দিয়েছে পরীক্ষা।
মানে এরাই আপনার ফ্রেন্ড, তাই তো?
হ্যাঁ।
প্রিয় শ্রোতা, এখানে একটু বিষয় কিন্তু খুব লক্ষ্য রাখা জরুরি। আমাদের জীবনের গল্পের যে শুরুটা আমরা সবসময় আপনাদেরকে দিই, সেটা হচ্ছে একটা মানুষের ছোটবেলা, যেটাকে আমরা বলতে পারি একটা নার্সারি পিরিয়ড। এই নার্সারি পিরিয়ডটাকে যদি আরো সহজভাবে উদাহরণ দিই, দেখবেন যে একটা গাছ যখন লাগানো হয়, তখন ওই গাছটার চারপাশে বেড়া দেওয়া হয়, গাছটাকে সকাল বিকাল পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, বিশেষ দৃষ্টি রাখা হয়। প্রত্যেকটা মানুষেরই ছোটবেলাটা এরকম একটা নার্সারি পিরিয়ড থাকে, যে মানুষটা বড় হয় সেটার জন্য স্পেশাল টেক কেয়ারের প্রয়োজন হয়। এবং এই যে আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কিংবা একজন মানুষ আসলে সেরকমই যেরকম পরিবেশের মধ্যে সে বড় হয়ে ওঠে। ওর দেখুন ওর বেস্ট ফ্রেন্ড কারা, যাদের সাথে এই ধরনের ব্যাপারগুলো জড়িত, এবং ও এই ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে, সেটা ওর জীবনে কতটা প্রভাব ফেলেছে, কিংবা ও কতটুকু এইগুলোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে, আজকের এই জীবনের পেছনে সেই ছোটবেলা কতটুকু ভূমিকা রেখেছে, সেগুলো কিন্তু একেবারে হ্যালো 8920 শেষে গিয়ে আমরা উদ্ধার করতে পারবো। সুতরাং ও যেটা বলছে সেটা যদি ইন্টারেস্টিং নাও মনে হয়, একটু মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন, কারণ ভবিষ্যতে যে জিনিসগুলো লজিক্যাল বা ইলজিক্যাল হয়ে আপনার কাছে ধরা দেবে, সেখানে আপনি এই ছোটবেলায় ফিরে এসে আপনি অনেক কিছু মেলাতে পারবেন, অনেক লজিক আপনি খুঁজে পাবেন যে কেন ওই আচরণগুলো করেছিল। হ্যাঁ, যাই তারপরে।
এবার ওরা সবাই স্টুডেন্ট ছিল, সবার ফ্যামিলির সাথে আমার যাওয়া আসা আছে। এই যে আমি যে আজকে আসছি, রাত্রে আমার ফ্রেন্ডের বাসা বার্থডে পার্টি করে তারপর আসছি, এরকম ভাবে চলতেছে। আমার ফ্রেন্ডরা মারে আর ফ্যামিলিতে ফরে না ঠিক মতো, এই জন্য ও কি রাগ হয়ে বাসায় যায় না রাত্রে। এখন ওর আব্বু আমার ফোন দেয়, জানে যে আমার বেস্ট ফ্রেন্ড, যে তোমার কাছে কি ও আছে? হ্যাঁ আছে। বলে কি তোরে বাসায় নিয়ে এসো। পরে ওরে ধরে নিয়ে যায় বাসায়। বাসায় নিয়ে গেলে ও বাসায় একা কোনোভাবে থাকবেই না, পড়বেও না। ও সামনে আবার এসেছে পরীক্ষা, ওর আব্বু সৌদি থাকে, সৌদি থেকে আসছে, বলতেছে যে তোমায় একটা কাজ করো, তোমার একটু কষ্ট দিই, তুমি আমাদের বাসায় কয়েকদিন থাকো, ও পরীক্ষাটা পর্যন্ত তোমরা দুজন একসাথে পড়বা, করবে দুজন একসাথে পড়াটা হবে, আর ও তাহলে বাইরে যাবে না, তুমি কাছে থাকলেও বাইরে যাবে না, একসাথে।
এটা আপনাকে বলছে?
হ্যাঁ। আমি আমার ফ্যামিলি থেকে মানবে না, বলে কি যে তোমার ভাইয়ের নাম্বার দাও, তোমার ভাইয়ের সাথে কথা বলি। আমার ভাইয়ের নাম্বার দিই, আমার ভাইয়ের সাথে কথা বলে, কথা বলে ঠিক আছে আমার ভাইয়ের সাথে, আর ওরা ফ্যামিলি ভালো, এই জন্য কোনো সমস্যা নাই। ঘরের পরে আমরা এরকম একসাথে থাকি, পড়ালেখা এরকম চলতেছে। হঠাৎ একদিন রাত্রের বেলা আমি আর ওদের গেটের সামনে বাড়ছি, দেখেছি লেনের ভিতর একটা গাড়ি।
ওকে। আপনার ফ্রেন্ডের নামটি কি ছিল?
মেহরাজ।
মেহরাজ, মেহরাজের সঙ্গে আপনি থাকছেন, থেকে পড়াশোনা করছেন, তাই তো? তখন আপনি কোন ক্লাসে পড়ছেন?
আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে।
ইন্টার ফার্স্ট ইয়ারে আপনি পড়ছেন। ওকে। মেহরাজের এলাকা কোথায় ছিল?
হালিশহরে।
হালিশহরে, ওকে, ফাইন। তারপর
আমি বলছি দোস্ত লাইনের ভিতরে আবার গাড়ি কার আসলো? বলে কি এবার তো কারো গাড়ি নাই, তাই আমার মনে হয় বিল্ডিং এর মালিক আছে, চল মাঠের দিকে যাই। পরে আমরা কি করলাম, মাঠের দিকে গেলাম। এখন দেখতেছি যাওয়ার সময় গাড়ির ভিতরে দুইটা মেয়ে বসা।
ওকে,
এখন আমি আর ও ফান করতেছি যে আমি ওইটা তুই ওইটা,
মানে আপনারা দুইজন ওরাও দুইজন। ওকে,
ও বলে কি না আমি এইটা তুই ওইটা। আমি না আমি আগে বলছি আমারটা গেলে। আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে চলতেছে। কিন্তু আমাদেরকে অধিকার কোন ই নাই, কিন্তু ওদেরকে দেখি যে লাইন থেকে যায়, রেস্টুরেন্টে যায়, এসে যায়, দেখা হয়। কিন্তু কোন সময় যে কিছু একটা বলবো সেই সুযোগটা পাইনি।
ওই মেয়ে দুটো কি ওই এলাকারই লোক ছিল?
এলাকারই ছিল, ওদের বাড়ি এখানে।
আচ্ছা,
ওরা থাকে ফ্যামিলি সহ ওমান।
ফ্যামিলি সহ থাকে ওমান। আপনি জানলেন কিভাবে এটা?
আমরা একই এলাকার, আমরা তাকে থেকে জানি।
আচ্ছা ঠিক আছে, আমরা সিরিয়ালি যাই। আমি জানতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ, লাইক মেয়েটার সঙ্গে আপনার প্রথমে দেখা হলো, গাড়ির মধ্যে ফানটা করলেন, তারপরে ধীরে ধীরে তো আপনারা জানলেন মেয়েটার পরিচয় জানলেন। আমি একদম সিরিয়ালি আপনাদের গল্পটা জানতে চাই। ওকে, তারপর
এক দেড় মাস হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারি না, ও পারে না আমিও পারি না। কিন্তু মেয়েদের দুটো দেখে ভালো লাগতেছে, আব্বু থাকে নাহলে মামা থাকে নাহলে মামি থাকে সাথে, কেউ যেন কিছু বলতে পারি না।
আপনাদের পাশের বিল্ডিং ছিল?
আমার ফ্রেন্ডের দুটো বাসা পড়ে, পরে বাসা। একদিন দেখি যে আমার একটা ছোট ভাই আছে, পরে ও দেখি যে ওর সাথে কথা বলতেছে। পরে ওরা চলে গেলে আমি ওরা ডাক দিচ্ছি, ওদের বাসার সামনে আমার ছোট ভাইয়ের যেদিকে গেছে, তুমি ওর সাথে কি কথা বলতেছ? বলে কেন কথা বলতেছি। কি কথা? বলে যে কথা হোক তোমার বলবো কেন, তুমি ওদেরকে চিনো? বলে হ্যাঁ চিনি। আমি কি বলে চিনো? বলে আমার ফ্রেন্ড। যা বাবা, ওরা আসলো যে এক মাস দেড় মাস, এর মধ্যে ফ্রেন্ড ফালো কই? ওদের তো বাসার থেকে পড়ে না, তোমার ফ্রেন্ড অলোক হয়ে যেভাবে হয়েছে। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, তবে তোমার একটা কাজ করে দিতে হবে। বলে কি? আমি যদি ওই যে ওর যে বড় বোনটা আর ওই ছোটটা ওটা অফার দিয়ে দিচ্ছে। ও বলতেছে যে বড়টার দিকে তাকাইছো তাকাইছো, ছোটটার দিকে তাকায় না। আমি বলি কেন? বলে কি যে ওইটা আমার সাথে পুরো লাইন গার্ড সবকিছু ক্লিয়ার হয়েছে, আমার ছোট ভাইটা বলতেছে। আমি এখন আর কিছু বললাম না, যে তাহলে তো আমারটা আছে, যদি এর সাথে ওটা নিয়ে তর্ক করি। পরে আর কিছু বলিনি, ঠিক আছে তুই তাহলে শুধু আমারটাই দিয়ে দে।
আমি ঠিক জানি না, এদের এই কথা শুনে না আমার একটা জোক মনে পড়ে যাচ্ছে। এক লোক রাস্তার মধ্যে ভিক্ষা করছে, তার এক লাখ টাকা খুব প্রয়োজন আর কি, যে ওপরওয়ালার কাছে ব্যাপক ভাবে যাচ্ছে, জানলাম আমার দেড় লাখ টাকা ভিক্ষা দাও, তার মধ্যে এত টাকা দিয়ে আমি অমুক জায়গায় দান করে দিবো, এত টাকা অমুক জায়গায় দান করে দিবো, অমুক করে দিবো, আর বাকি এক লাখ টাকা আমার থাকবে। ওপরওয়ালা ভিক্ষা দিবে কি দিবে না এখন পর্যন্ত নিশ্চয়তা নাই, কিন্তু সে রেগে মেগে এক পর্যায়ে বলছে ঠিক আছে যদি নাই বা দিলা তাহলে ওই বাকি টাকা যেটা নিয়োগ করেছি ওটা রেখে দাও, রেখে আমার এক লাখ টাকা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, মেয়ের সাথে কথা হবে কি হবে না কোনো ঠিক নেই, এবং তার আগে ভাগবাটার হয়ে গেছে যে এটা হচ্ছে আমার, ওটা হচ্ছে ওর, এটা হচ্ছে লাইন ঘাট ক্লিয়ার হয়ে গেছে। এটা বেসিক্যালি দেখুন ইন্টারমিডিয়েটে যখন ওরা পড়ে তখনকার এইজটাকে আপনারা চিন্তা করুন, ওইভাবেই হয়তো ওরা কথোপকথন করে, ওইভাবেই হয়তো ওরা ফিল করে, ঠিক সেই জিনিসটাই ও এখানে তুলে ধরার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা বলতে চাই যে আজকের এই জীবনের গল্পটি কোথায় গিয়ে দাঁড়াবে, আপনি নিশ্চয়ই আজ করতে পারবেন না, ঠিক যেমন ভাবে আজ করতে পারেননি প্রায় 95টি পর্ব আমরা হ্যালো 8920 তে প্রচার করেছি। 95টি জীবনের গল্পই ছিল একটির থেকে আরেকটি আলাদা, এবং প্রত্যেকটি বাকি ছিল অত্যন্ত রহস্যপূর্ণ। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকের এই অতিথিকে নিয়ে যেকোনো একটি সময় আজকের এই অতিথির ছবি আমাদের ফেসবুকে যেকোনো সময় আমরা দিয়ে দিব, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন আমাদের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন, এবং লাইক দেওয়ার মানেই হচ্ছে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে গেলেন, এবং যাবতীয় আপডেট আপনি ওখান থেকে পেয়ে যাবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ টিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
দেখ কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি শাকিল, খালিদ ও লোবান। আর প্রিয় শ্রোতা, আজকে চিটাগং থেকে আমাদের একজন বন্ধু তার জীবনের গল্প বলতে এসছে, তিনি হচ্ছেন রবিউল। রবিউলের জীবনের গল্প আমরা এখানে তুলে ধরছি, এবং রবিউলকে যদি আপনি দেখতে চান, রবিউলকে যদি কিছু বলতে চান, চলে আসুন আমাদের ফেসবুকে, যে ফেসবুকের ঠিকানাটা আমরা বারবারই বলে দিই, www.facebook.com/hello8920 hello8920। এই পেজটি আছে আরজি কিবরিয়া নামে, প্রায় আমরা বলতে পারি 6.5 লাখের কাছাকাছি হচ্ছে আমাদের ফ্যান বা মেম্বার। আপনিও মেম্বার হয়ে যেতে পারেন, হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট আপনি পেজটি থেকে পাবেন। ওকে, আমরা রবিউল আপনার কাছে ফিরি। আপনি বলছিলেন যে ছোট ভাই, কি বলো, দুজনের ছোট দুজনের হাত না বাড়াতে। ওকে, ওই ছোট ভাইয়ের নাম কি ছিল?
পিয়ার।
পিয়ার, আচ্ছা ঠিক আছে। তারপর?
তারপর আমি আমার ফ্রেন্ডে বলতেছি যে দোস্ত কাহিনী তো উল্টে গেছে, বলে কি আমি খাইনি তো ছোট ভাই, ওইটা ওইখানে চলে গেছে, আর এখন তো ওইটা ওইটা তো আমার তো তুই জানোস। বলে আচ্ছা বাদ দে, ছোট ভাই যখন একটা ই করে ফেলাইছে তখন ওর আর আমার কথা বলিস না। আমি ছিলাম এর ভিতরে, ওই জন্য না জানে, একটা লজ্জার বিষয় ছোট ভাই। আমি হচ্ছে ঠিক আছে। একদিন ও কি করছে, আমার ছোট ভাই আমার নাম্বারটা ওরে দিছে, বলে কি যে আপু আচ্ছা আপনার আমার এক বড় ভাই লাইক করে। বলে কি যখন তখন কে লাইক করবে তা তো হবে না, তার দেখতে হবে, জানতে হবে। তারপর বলে কি আপনি ফটো দেখতে পারেন, সামনাসামনি দেখলেও দেখতে পারবেন, সমস্যা নাই। পরে ও ফটোটা দেখায়,
আপনার ছবি দেখায়,
হ্যাঁ মোবাইলে দেখায়, কিছু বলে না। বলে কি নাম্বারটা নেন, ভালো লাগলে মিস কল কল এস এম এস যাক দিয়ে। পরে নাম্বারটা নেয়, ওই দিন ছিল হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখ।
ওকে,
তখন রাতে এস এম এস করছে, হাই হাওয়ারি। আমি কি করছি, সাথে সাথে কল দিছি, আমি বুঝতে পারছি যে হয়তো ওইটাই হবে।
ওকে,
সালাম দিছে, আমি উত্তর দিলাম, আমি বললাম যে কে বলছিলেন। বলে কেমন আছেন, আমি বলে ভালো আছি, কিন্তু আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারেননি? বলে কি না, আপনি পিয়ার কে কিছু বলছেন কিনা? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, তো কেমন আছেন? বলে কি ভালো। প্রথমে ওর আমি বললাম আমার ভাই কি করে, আমার ভাইয়ের কোন আগে ব্যবসা করে লস খাইছে, এখন ড্রাইভার। আমি পিছন থেকে যেরকম ভাবে বলে আসছি ওরকম ভাবে ওরে বলছি, আমি আমার বাবা নাই, ঠিক আছে, আমাদের খুব সাধারণ ফ্যামিলি ছেলে। বলার পরে ওরে বলছে আচ্ছা আপনাকে পিয়ার কিছু বলছে? বলে কোন বিষয়ে? আমি বলছি মানে রিলেশন বিষয়ে, আমার সম্পর্কে কিছু বলছে? বলছে বলছে আপনি নাকি আমাকে লাইক করেন, তাহলে আপনি এখন কি বলেন? বলে কি যে আপনার থেকে তো শুনি নেই, ওটা তো আর পিয়ার করবে না যে ওর কথায় আমি মত দিব। আচ্ছা তাহলে আমার বলতে হবে না? বলে অবশ্যই আপনি করলে আপনার বলতে হবে।
প্রথম দিনই আপনার সঙ্গে এরকম কথোপকথন?
হ্যাঁ।
তার আগে কি কোন ধরনের চোখাচোখি বা ইশারা দেয়া?
আমি তাকাতাম, ও তাকাইতো কিনা ও খেয়াল করিনি।
ওকে ওকে ঠিক আছে।
পরে আমি বললাম আরে ফার্স্ট আই লাভ ইউ, ও বলে কি যে কি, আবার বললাম, বলে কি, বলে কি যে আবার বলেন একটু জোরে বলেন, বলছি 4 বার বলালো, বলে হ্যাঁ শুনছি, এখন আপনি কি বলবেন?
আচ্ছা আই লাভ ইউ মানে তো আমি তোমাকে ভালোবাসি তাই না বাংলায়? এটা চিটাং এর ফর্মটা কি হবে?
এখন আপনি অ্যান্সারটা দিবেন? বলে কি যে অ্যান্সার এটা তো বাজারের আলু পটল না যে তখন চাইলেই পাওয়া যাবে,
বাজারের আলু পটল চাইলেই পাওয়া যায় না?
হ্যাঁ
গিয়ে একটু চাইেন দেখেন,
আপনার
পিঠের উপরে মোটামুটি একটা আপনার জন্য আলু পটল চাওয়ার দিন শেষ।
বলার পরে আমি বলছি যে আচ্ছা তাহলে 5 মিনিট টাইম দিছি পাইকে বলেন।
5 মিনিট, ও মাই গড,
বলে কি
এত সময়? হ্যাঁ
বলে কি যে 5 মিনিটে এটা কি বলা সম্ভব? আমি কতদিন লাগবে আপনার? বলে কি 15 দিন। আপনারা আসেন কতদিন? বলে আছে আর 1 মাস। যদি 15 দিন বলতে বলতে লেগে যায় তাহলে রিলেশন করে কি লাভ?
আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আছি আর কতদিন মানে ঠিক বুঝলাম না, এই প্রশ্নটা আপনি কিভাবে করলেন?
ওরা তো ওমান থাকে আমি জানি, ওরা ওমান
কিভাবে জানলেন? ওমান থাকে
একই লাগে ফাঁসাফাঁসি ভাষা, এটা স্বাভাবিক, আর ওখানে তো ছোট থেকে আমি
ব্যাপারটা শুনে জেনে গেছেন আপনি যেকোনো ভাবে।
ওরা আবার বেড়াতে আসছে চলে যাবে, যখন অফারটা দিই তখন ও বলে যে আমি কিন্তু চলে যাবো,
প্রথমেই বলে আমি কিন্তু চলে যাবো।
হ্যাঁ আমরা আর 1 মাস আছি, এখন রিলেশন হলে যত দূরেই থাকুক ঠিক আছে, ওইটা কোনো বিষয় না, মনের যদি টান থাকে।
ওকে মানে ওরা 1 মাসের জন্য বেড়াতে এসছে নিজের বাড়িতে?
3 মাসের জন্য আসছে।
3 মাসের জন্য এসে তো ওখানে 1 মাস হলো আপনি পাচ্ছেন, বাকি 2 মাস কোথায় ছিল?
ওরা চট্টগ্রামই ছিল, তা ওদের বাড়ি বা সন্দীপ, সন্দীপও বেড়াতে গেছিল কিছুদিন, আর চিলেট ছিল কিছুদিন।
কোথায় ছিল?
চিলেট।
চিলেট, ওকে। চিলেট মানে সিলেট?
সিলেট।
ওকে,
ওরা বলছি যে
মেয়েটার নাম আমরা জানিনি এখন পর্যন্ত, মেয়েটার নাম কি?
মাহমুদা।
মাহমুদা, অনেক সুন্দর একটা নাম। ওকে,
তারপর ও আমারে বলতেছে যে এটা ফ্রেন্ড থাকেন তার বেশি হবে না।
মাহমুদা আপনার বয়সই ছিল নাকি?
আমার থেকে একটু কম ছিল বয়স, লম্বা আমার থেকে একটু খাটো, বয়সে একটু কম।
ওকে,
তাহলে আমি বলছি স্যার গুড নিউজ হবে না ব্যাড নিউজ হবে? ও বলে যে যদি ব্যাড নিউজ হয় তাহলে আপনি কি করবেন? ব্যাড নিউজ হলে তো কিছু করার নাই,
পাহাড়ের উপর থেকে যাবো।
পাহাড়ের উপরে মানে যে আমার মাথা আসমান ভেঙে পড়বে এরকম আর কি, তাছাড়া বেশি কিছু নেই আর কি। ভালো লাগছিল আপনার তাই বললাম। আর বলে যদি গুড নিউজ হয়, গুড নিউজ হলে তো মানে মনে করবো আমার জীবনে
পাহাড় মাথা তুলে দৌড় দিব।
হ্যাঁ মানে জীবনে প্রথমে একটা কাজ সফল হলো, মনে করেন ব্যাড নিউজ। তা আমি কোনো কথা বলি না,
আমি ঝাঁপ দিচ্ছি।
সত্যি ব্যাড নিউজ? হ্যাঁ ব্যাড নিউজ। চুপ করে আছি, তা ও হেলা হেলো করতেছে যে কই গেলেন আপনি, দু মিনিট মতো কোন কথা বলি না। ও বলে কি যে কথা বলেন কথা বলেন, ফান করলাম না, ব্যাড নিউজ গুড নিউজ এখনো না পরে বলবো। এটা হলো তার পরের দিন। তো কথা বলতে বলতে রাতের আড়াইটা সাড়ে তিনটার দিকে এক পর্যায়ে বলে, মানে আমি তোমাকে ভালোবাসি বাংলায় ওটা বলতেছে। তা আমি এবার ওর যখন ওরকম করছে আমার সাথে, আমি ওর চারবার বলাইছি, ওর সাথে সব কথাবার্তা হলো, পুরো ডিটেলস এতদিন জানলাম।
ডিটেলসটা আমরা এবার একটু শুনি, আমাদের একটু জানা দরকার, কারণ বিশ্বাসযোগ্যতার জায়গাটা থেকে অনেকেই প্রশ্ন করতে পারে। বলুন।
ও অনেক ছোট থাকতেই ওর আব্বু ওদেরকে ফ্যামিলি সহ ওমান নিয়ে যায়, ওমান একটা স্কুলে পড়ে ও লেভেলে।
ওকে,
ওরা চার বোন।
ওকে,
ওর আব্বু ওখানে বিজনেস করে লেডিস টেইলরিং। আমি অফার করার আগে বলছি যে আমি কিন্তু গরিব, যা করবেন ভাবে চিন্তা করবেন। হ্যাঁ বললো ভাবে, না করলো ভাবে চিন্তে। ও বলে কি সমস্যা নাই, আমার আব্বু গরিব ছিল, মানুষ তো সারা জীবন একরকম থাকে না। আমার আব্বু এরকম গরিব ছিল, আমার আব্বু এরকম বিদেশে আসে না, এরকম টাকা পয়সা হয়েছে, মানে ওর দাদাদের সাথে ওদের তেমন সম্পর্কটা ভালো নাই। এটা বললো যে আমাদের দাদাদের সাথে, কিন্তু নানাদের সাথে পুরোপুরি সম্পর্ক পুরো ভালো। মামা দেখাশোনা করে, যখন সুযোগ পাতাম তখন কথা বলতাম। ধরেন 11টা থেকে শুরু করতাম, সকাল 8টা 9টা এরকম একটা না। তা আমাদের আবার ওইখানে আমাদের একটা বেজ আছে, মানে আমরা বন্ধুরা দেয়, মানে আমাদের ব্যাজের একটা নাম দেয়
ব্যাজ।
হ্যাঁ, আমাদের ব্যাজের নাম আছে ফ্ল্যাশব্যাক। কলেজ থেকে পলিটিক্যাল ভাবে আমি অন্য দলের সাথে জড়িত, কিন্তু আমাদের যে এলাকায় মহল্লায় ওইটা হচ্ছে ওরা অন্য পলিটিক্স করে, কিন্তু পলিটিক্স দিকে আমি আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছি। বড় বাইরে কলেজ থেকে যখন কল দেয় যে এরকম মিটিং আছে চলে আসিস, তুই আজকে এক ট্রাক পয়সা লো এবি।
কি নিয়ে আসবি?
পয়সা মানে ছেলে ফেলে নিয়ে আসবি,
পয়সা
মানে ছেলে চট্টগ্রামে বাসা।
পোয়া, পোয়াছা, পয়সা নিয়ে আসবি। কে বলে এটা?
কলেজে বড় বাইরে
কেন বলে?
মিটিং এ।
ও মানে পলিটিক্যাল মিটিং।
হ্যাঁ পলিটিক্যাল মিটিং।
ওকে,
আমি যেরকম পারি নিয়ে যাই। রাজনীতি এমনি মিটিং মিছিলে অ্যাড হয়ে এটাই, তাছাড়া খারাপ কোনো কি দিশে নেই। আর বড় ভাইটাও ভালো ছিল, ধরেন কলেজে যখন মারামারি হতো তখন ফোন করে বলে দিত আজকে কলেজে আসিও না, মারামারি হবে, তখন আমি যাইতাম না। এর দিক থেকে আগে একটু বড় ভাইরে ভালো লাগতো, কিন্তু এই ফাঁকে ফাঁকে আমাদেরকে কিন্তু ব্যবহার করে ফেলতো।
ওকে,
আবার আমাদের ওইখানে হালি শহর, ওইখানে মনে করেন সপ্তাহে এমনও দিন আছে দুই তিনবার মারামারি যায় বন্ধু, মানে আমার সাথে মারামারি বাঁধলো একজনের সাথে, আমি ফোন দিলাম থোড়া হন্ডের তাড়াতাড়ি আল্লাহ লাগিয়ে সবাই এরকম চলে আসে, কিন্তু ওইটা কোন পলিটিক্যাল মারামারি না, মানে আমাদের মতন যারা তাদের সাথে আর কি কথায় কথায় লাগিয়ে দেয় না এরকম,
এক গ্রুপের সাথে
এক গ্রুপের সাথে
বুঝতে পেরেছি
এরকম
কাজ।
পলিটিক্যাল ভাবে দু একবার হয় এরকম মারামারি প্রায় চলে। তবে আমাদের ওই এলাকায় বড় ভাই একটা আছে, আমাদেরকে উনি আর কি লিড দেন, মানে ওনার জানে যে ওনার ছোট ভাই এরকম। তা এর ভিতরে ওর সাথে এরকম পরিচয় হলো, এখন ও আবার জানে না যে আমি এরকম পলিটিক্যাল সাথে জড়িত, তারপর আবার এরকম মারামারি এটা জানে না, ওটার কে জন্য ওরা বলি দেয়। তখন আমার একদিন জিজ্ঞেস করতেছে, আচ্ছা একটা সত্যি কথা বলবো? আমি বলি হ্যাঁ বলো। তুমি কি রাজনীতি করো? হ্যাঁ করি। কে বলছে? যেও করে তুমি বল, করো কি না এটা বলো। হ্যাঁ করি। মারামারি করো? দেখো মারামারি আমি কোনোদিন কেউ আমার বলতে পারবে না বিনা দোষে কারো গায়ে হাত দিছি, কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু বন্ধুদের সাথে বাঁধলে তখন করি। ঠিক আছে, তো তুমি এগুলো ছাড়তে পারবা না? এটা কি, এটা কি আমার পেশা নাকি যে এটা ছাড়তে পারবো না? বলি তাহলে এটা ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দিলাম। বলি সত্যি? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, তুমি যখন বলছো ছেড়ে দিছি। তখন থেকে আমি চিন্তা ভাবনা করি যে বন্ধুদের সাথে আড্ডা দেবো ঠিক আছে, বন্ধুদের সাথে কিন্তু মারামারিতে যখন ডাকবে যাবো না।
ওকে,
পয়লা বৈশাখের রাত্রে আমি তো আর বেশি আড্ডায় না, ওরা আমার বলে কি রে তুই পই থাকোস, আড্ডাটা তো পাই না, ওই যে বলছি ছেড়ে দিবো আড্ডাটা দিই না। আর ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি থেকে সব থেকে মানে ভালো জানতো সবাই, আমার সবার থেকে ভালো আমার ভালোবাসতো ফ্যামিলি থেকে।
না সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মেয়েটার সাথে আপনার কথা হলো মাহমুদা, এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে গেল ফোনে, দেখা সাক্ষাৎ হলো কবে প্রথম?
বলতেছি
জি
10-12 দিন হয়ে গেছে আমাদের দেখা সাক্ষাৎ নেই। আমি ওর বলতেছি আমাদের দেখা হলো না। বলে কি দেখা কেমনে হবে? এমনি দেখা হয়তো, ও বেলকনিতে দাঁড়ায় থাকতো আমি নিচে যেতাম, এটাই দেখা হইতো, কিন্তু সামনাসামনি কথা হইতো না। তারপর আমাদের এখানে আবার কারেন্ট গেলে লাইনে ঘুরতে পারবে, গরমের দিনে কারেন্ট চলে যায় বেশি লোডশেডিং, ওইটুকু চোখে চোখে দেখা, অন্ধকারে দেখা হয়, মানে সামনাসামনি ও যাইতেছে আমি দেখতেছি, আমি যাইতেছি ও দেখতেছে এরকম। ফয়লা বৈশাখের দিন ওর সাথে আমরা কথা বলতেছি, তারপর আমাদের বেজের নাম মাঠের সামনে লিখতেছে ফ্ল্যাশব্যাক আট করতেছে ওরা সবাই, আমি আর ও টিভিতে যাইনি। তা আমি কথা বলতেছি, কিন্তু এই যে রিলেশনটা এর সাথে আমার ফ্রেন্ড সার্কেল কেউ জানে না, এরা জিজ্ঞেস করে কে, আমি ওই সে সাতখানে এদিকে একটা রং নাম্বার থেকে কথা বলি।
ওকে,
পয়লা বৈশাখ আমি ওরকম কথা বলতেছি আর ওরা তো লেনে মাথায় আগ করতেছে, ওরা টেনে ব্যস্ত, তখন রাতের বাজে আড়াইটে দুটো বাজে। ইয়া, ও বলতেছে আমাদের দেখা হবে না, দেখাতে এরকম ভাবে হইতেছে, তুমি তো কোনোদিন বাসা দিয়ে বাড়ি হইতে পারবা না, দেখা হবে না। বলে হ্যাঁ, আমাদের বাড়ি দিলে তো আমার আম্মু টাম্মু সবাই আসে। আমি বলছিলাম আমি আসবো। বলে কই, আমি তোমার কাছে। কেমন আসবে, গেটটা আটকানো, তুমি বলো দেখো আসি কি পারি কিনা, তুমি পারবা না রে, শুধু শুধু বলে লাভ নাই, তুমি একবার বলো তারপর দেখো পারি কিনা। বলে কি যে না না, তুমি কিভাবে আসবা, চাবি তো মামার কাছে, তারপর তুমি এখানে ঢুকবা কেমন, গিরিল দেয়া, আমি তো এটাই বুঝতেছি না তুমি কেমন দেখা করবা, তুমি একবার বলো। বলে কি যে হ্যাঁ আসো। এখন আবার ওই লাইনে মাথায় ওরা আবার আট করতেছে, আমি যে হাঁটতেছি ওই কিন্তু আমার ওরা দেখতেছে। আমি চিন্তা আমি যদি এখানে ঢুকি ওরা মাইন্ড করে ফেলবে যে বিল্ডিং এর ভিতরে এখন এত রাত্রে ওই কিল্লা ঢুকলো। আমি চিন্তা আমার ফ্রেন্ড, আমি ওরা বলতেছি আমার ফ্রেন্ডরা তো সবাই লাইনে মাথায়, এখন ওরা যদি দেখে ফেলায়। বলে তুমি না, আমি বলছি না তুমি পারবা না, তুমি বলছো আবার বলছো পারবো না, তাহলে দেখো আসতে পারি। আচ্ছা ঢুকে গেছি ওদের বাসায়, মানে কাজ চলতেছে তো বিল্ডিং এর বাইরের সাইড থেকে ওদের দোতলায় উঠে গেটটা আটকানো।
ওকে,
ও বেলগুনের ভিতরে থাকে, ও তার আগে বলি যে আমি আসবো, যে আমার লাভ কি। বলি কি লাভ, এত কষ্ট করে আসবো কি জন্য আসবো, বলে কথা বলতে, কথা বলতেই তো আসবো, তাছাড়া আর কোন লাভ নাই, আর অন্য কি লাভ। আচ্ছা ঠিক আছে যা বলো ওইটাই। পরে গেছি ওখান থেকে, যখন উঠছি ও তো পুরো,
কিভাবে উঠলেন আপনি,
ওরা সিঁড়ি করতেছিল, সিঁড়ির ওইখানে একটা বাস ছিল, বাসটা গেছে পাশে, মানে সাইডে যে বাসাটা ছিল ওই বাসাটা দেওয়ালের সাথে রাখছি, রেখে ওই দেওয়ালটা ধরে ওদের ওই যে বিল্ডিং যে বাইরের সাইড যে বেলকনিটা ওইখানে হাত দিয়েছে, ওইখানে হাত দিয়ে উঠে গেছে। ওঠার পর ও দেখে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কিরে তুমি সত্যি চলে এসো আসতে, তখন রাতের বাজে হচ্ছে তিনটা,
রাত তিনটার সময় আপনি চুরি করে এভাবে ব্যালকনিতে গেলেন, প্রেমের দ্বারা কি না সম্ভব। আপনি যখন উঠছিলেন তখন আপনার মাথায় কাজ করছিল যে আপনি নামবেন কিভাবে এখানে,
না আমার মাথায় কাজ উঠতেবার দরকার উঠতেছি।
এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আই আস্ক দিস কোশ্চেন, যে প্রেম শুধু ঠেলে উপরে তুলতেই পারে কিন্তু এটা নামাবে কিভাবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন, এই কোশ্চেন গুলো ওই সময়টাতে মাথায় কাজ করে না, দিস ইজ ট্রু।
ওঠার পরে ও তো পুরো ইয়ে গেছে যে তুমি সত্যি উঠে চলে আসছো, যদি কেউ দেখে ফেলায়। আমি তুমি না বলছো আমি পারবো না, পারে কিনা এটা দেখালাম,
মানে ফার্স্ট মিট আপনাদের,
এটাই ফার্স্ট।
ওকে,
পরে ওখানে 10-15 মিনিটের মধ্যে কথা হলো,
ব্যালকনিতে বসে যে কথোপকথন করছিলেন আপনারা রাত তিনটার সময়, সাধারণ ভাবি তো ব্যালকনির ভিতরে যে রুম গুলো আছে সেগুলো থেকে আওয়াজ পাওয়ার কথা,
ওর রুমটা হচ্ছে ব্যালকনির সাথে,
মানে ওর রুমটাই আসলে ব্যালকনির সাথে ছিল, অন্য কিছু ছিল না,
না ওর সাইড এর রুমটা হচ্ছে রামপুর।
ওকে,
আমি কথা বলতেছি,
ওর তো আরেক বোন ছিল না,
হ্যাঁ ওইটা ঘুম, ওইটা ছোট ভাইয়ের সাথে কথা টথা বললে একটার দিকে ঘুমিয়ে গেছে,
সেই আপডেট কি আপনি জেনে গিয়েছেন যে ওটা কনফার্ম ঘুমে আছে?
হ্যাঁ, ওর আমি বলছি তো যে আমি যদি আসি তাহলে তোমার বোন যদি দেখে, বলে ও ঘুম উড়ে গেছে, ঘুম ভাঙবে না। আমি বলছি যাক তাহলে তো নিশ্চিন্তে যাইতে পারি। পরে গেলাম, কিন্তু আমার কাছে ভিতরে একটা ভয় কাজ করতেছে, লাইনে কেউ না দেখে, চোর বলবে না জানি কিন্তু বলবে যে কেন উঠলে,
খুব স্বাভাবিক,
জানা জানি হবে,
খুব স্বাভাবিক,
আমার থেকে ওর মান সম্মানটা বেশি যাবে।
ওকে,
আমি বলতেছি যে চলে যাবো। পরে ওই দিনকেই ফার্স্ট ওরে একটা কিস করি, ও আমাকে একটা কিস করে ফার্স্ট, তারপর আমি দুই তিনবার উঠছি, আর একবার উঠছি আমার ফ্রেন্ডের, একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে নিজেদের, আমি রেস্টুরেন্টে গেছি, কল দিছে বিকেলবেলা, তুমি কই, আমি বলছি আমি তো এরকম ফ্রেন্ডের রেস্টুরেন্ট আসছে। বলে আমি বলছি তুমি কিছু খাওয়া, বলে কি না খাবো না, তা আমি বলতেছি না কিছু একটা নিয়ে এসি, বলে কি না খাবো না, ও বলে কেমনি দেবা, কেন ওইখানে এসে দিয়ে যাবো,
আবার দোতলা পেয়ে উঠবে,
হ্যাঁ দেখে তাহলে আমার অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কিছু বলতে বলতে ওরা জানিয়ে দেবে। তুমি নামবা কিভাবে, হ্যাঁ নামবো দেবো, এখন আমি চিন্তা কি নামবো কিভাবে, পা দিয়ে নামতে গেলে ভয় করে, তখন কি ভয় থেকে বাদ দিয়ে নিচে দিলাম লাভ, দোতলা থেকে লাভ দিয়েছি, লাভ দিয়ে নিচে পড়ছে একটা শব্দ হয়েছে, ওই লাইনে মাথার থেকে ফ্রেন্ড, আর আমাদের ওইখানে আরেকটা ভাই ছিল, আবার ওই বিল্ডিং এর একটা আত্মীয় আছে, উনি আবার ওইখান থেকে, মানে এলাকার তো বড় ভাই, উনি আর কি দেখে ঘুরে ওই বিল্ডিং এর দিকে ওনার একটা ইয়ে আছে, আমি যখন লাভ দিছি কিন্তু আমার ফ্রেন্ডটা কেউ খেয়াল করিনি, উনি খেয়াল করে ফেলছে, কিন্তু কোথ থেকে বললো উনি বুঝতে পারতেছে না।
ওকে,
ওই বড় ভাইটা বলতেছে চোর ঢুকছে চল, মানে সোরা সবাই আসছে আমার কাছে, দেখে আমি মোবাইলে কথা বলছি, আমি ওদের আসতে দেখি, আমি ওরা বলছি তুমি ব্যালকনিতে বসে পড়াবো, আমার ফ্রেন্ড আসতে সোরা মানে দেখছে, মানে আসছে আমার বলছি তুই বিল্ডিং এ কোথায় ঢুকছিলি, আমি কি বিল্ডিং এ ঢুকছি কি বলেন, বলে কি তুই ঢুকছ না বিল্ডিং এ, ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখন ফ্রেন্ডরাও বলতেছে, ওরা তো দেখিনি, ওরা বলতেছে ও এখন এত রাত্রে এই রাত্রে ওই বিল্ডিং এর ভিতরে কি করে। আমি মনে হয় একটু সাহস হয়ে গেছি, যাক ফ্রেন্ডরা দেখি নাই তাহলে আর কোন সমস্যা নাই। বড় ভাই আমার উপর গরম, আমি ওনার উপর গরম। পরে ফ্রেন্ডরা বলতেছে যে যাক যা হয়েছে এটাই স্বাভাবিক, উনি যা বলতে পারত উনি তো এমনি এরকম।
আচ্ছা না, আপনি বলছিলেন রেস্টুরেন্ট থেকে খাবার আনার কথা, আপনি খাবার দিবেন তাকে, ও বলছে যে কিভাবে দিবা?
আমি বলছি যে ওরকম ভাবে, ও বলে কি যে না তুমি শুধু একটা আইসক্রিম নিয়ে এসো, তো ও নাকি আইসক্রিমটা ভালোবাসে, তো ওর জন্য আমি একটা আইসক্রিম আর ফিরনি। তারপর ওই রাত্রে আমি ওর দিয়ে আসি, ও কি করে
কিভাবে
হ্যাঁ
আইসক্রিম নিয়ে আর ফিরনি নাকি হয়ে উঠলেন বাসবে,
একটা নেটে নিয়েছিলাম।
আচ্ছা
বেল্ট আছে না, বেল্টের যে প্যান্টের যে ইয়াটা এইখানে বাঁধছে বাঁধিয়ে তারপর উঠছি।
প্রিয় শ্রোতা, আপনার একটু ইমাজিন করার চেষ্টা করুন, একটা বিল্ডিং এর সামনে 16-17 বছরের একজন রোমিও একটা আইসক্রিম এবং একটা ফিন্নি নিয়ে বেল্টে বেঁধে সে বাঁশ বেয়ে বেয়ে উঠছে জুলিয়েটের জন্য, এবং আমার খুবই হাসি পাচ্ছে। ওকে তারপর কি হলো?
নেওয়ার পরে ওর দি ওগিরো ফার্স্ট ওই দিন খামারে খাওয়া দেয় ও বেলকুনি, আমি বাইরে ও ভিতরে, এরকম ভাবে
বেলকুনির বাইরে ছিলেন আপনি?
আমি তো বেলকুনির বাইরে, আমি ভিতরে যাবো কিভাবে?
ও আগের দিনও কি তাই ছিল?
হ্যাঁ
বিলকুনি তো রেলিং দিয়ে ঘেরা।
হ্যাঁ রেলিং।
ও তার মানে আপনি রেলিং ধরে ঝুলে ঝুলে 10 মিনিট আগে দিন কথা বলেছেন? এখনো তাই?
এখনো তাই।
মানে ওখান থেকে যদি পাটা কোন রকম ফসে যায় তার মানে ঢাস করে পড়ে যাবেন?
হ্যাঁ।
ও মাই গড, এই জন্যই বলা হয় যে প্রেমের দুনিয়াতে অসম্ভব বলে কোনো কিছু নেই। হয়তো কেউ কেউ উদ্যতলা বিয়েছে, ভবিষ্যতে হয়তো আমরা এরকম গল্প হাজির করবো যে টুইন টাওয়ার বিয়ে উঠে গেছে প্রেমের জন্য। হোয়াট এভার ইট ইজ, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। ইটস আ সুইট লাভ, বাট কখনো কখনো কথা আছে যে এইসব সুইট ব্যাপারটা যখন আসলে জীবনে আসে তখন পরিস্থিতি আসলে ভালো থাকে না, আবার জীবনে যখন এইসব জিনিস চলে আসে তখন সুইটনেসটা থাকে না। এই যে অসামঞ্জস্য, এই যে ইমব্যালেন্স টাইম, যেটাই বলি না কেন, যে সময়ের যে অসামঞ্জস্যতা, সেগুলো জীবনে কখনো কখনো অনেক রূঢ় কিছু ঘটিয়ে দেয় এবং একই সাথে ভালো কিছু যে হয় না তাও না। আমরা কোনো কিছু গেস করতে চাই না, আমরা রিয়েলিটির সাথে থাকতে চাই। আমরা জানি যে ওর জীবনে যেটা ঘটেছে সেটা অনেক বেশি চমকপ্রদ এবং একই সাথে অনেক কিছু শেখার আছে আজকের এই জীবনের গল্প থেকে। কি সেই অ্যাঙ্গেল, কি সেই স্টোরি, আমরা ধীরে ধীরে সেটা রিভিল করব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, আমরা ঠিক 12:06 ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর আজকের এই রোমিওকে দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06 এবং আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে চিটাগং থেকে আসা এক বন্ধু রবিউল, তার জীবনের গল্প নিয়ে। সেই জীবনের গল্পের আমরা প্রথম পর্যায়ে ছিলাম, আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাব। তবে তা আগে বলতে চাই, আপনারা ওকে দেখতে চাইলে এবং একই সাথে হ্যালো 8920-র যে পুরনো অনুষ্ঠানগুলো হয়েছে এখানে সেগুলো যদি ডাউনলোড করতে চান, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, দ্যাট ইজ HELLO8920। ওখানে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে থাকবেন এবং যাবতীয় আপডেট পাবেন ওখান থেকে, তাহলে আপনি ওই পেজটিতে লাইক দিয়ে দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। আর যারা জীবনের গল্প বলতে চান, এখানে আসতে চান, তাদের জন্য নিয়মটা হচ্ছে আমাদের ফোন নম্বরে আপনারা ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং বলার পরে আপনি যে গল্পটি বলতে চান সেটা সারাংশ মাত্র 2 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আর প্রিয় শ্রোতা, একটি কথা আমরা বারবারই বলে থাকি, এখানে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, সুতরাং 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি আপনার বলাটুকু শেষ করবেন। ওকে, ফিরছি আমরা আবারও রবিউলের কাছে। রবিউল, আমরা যে জায়গাটিতে ছিলাম যে অত্যন্ত সুইট একটা মোমেন্ট, কিন্তু অনেক ডেঞ্জার, কারণ আপনি দোতলায় উঠছেন আসলে, বাস বেয়ে বেয়ে এবং তারপরে রেলিং এর পাশে দাঁড়িয়ে থেকে রেলিং ধরে ধরে কথা বলছেন বা আইসক্রিম দিচ্ছেন, এরকম একটা ব্যাপার। ওকে, তারপর
ওই আইসক্রিম নিয়ে গেলাম, ও আমার ওইরকম মানে রেলিং এর ফাঁক থেকে খাওয়াই দিল, আমি ওকে খাওয়াই দিলাম। খাওয়া যাবে ওর আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা তুমি আমাকে কি দেখে আমার সাথে রিলেশনশিপটা করলাম? তো ও বলতেছে যে তোমার সব থেকে ভালো লাগছে এটা, তোমার যতগুলো কথা বলছি সবগুলো সত্য কথা বলছো। তারপর আবার আমি বলছি, আমি তো কালো, তুমি আমার মতো কালো একটা ছেলেকে কেন ভালোবাসা?
মাহমুদ দেখতে কেমন?
পরীর মতো, আপনাকে কেমন মানে বলবো, আপনি ছবি দেখেন, ছবি দেখে বুঝতে পারবেন।
পরীর মতো সুন্দর না?
অনেক সুন্দর, অনেক
প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে।
শুধু এটা ভাইয়া শুধু প্রিয়া না, এটা অরিজিনাল, অনেক সুন্দর, ঠিক আছে?
ওকে,
যে কেউ দেখলে মানে কালো ছেলে, ওর হাটটা বেলকনি থেকে নিয়ে মোবাইলে আলো দিয়ে এমনি দেখাইছি, দেখো কে কত সুন্দর, আমি কত কালো, তোমার কিরকম জন্য লাগতেছে?
আপনি ইনফ্যাক্ট কালো নন, তারপরে আপনার চেয়ে অনেক বেশি ফর্সা,
অনেক সুন্দর।
ওকে,
পরে এটা বললে ও বলে কি যে তুমি শুধু উল্টো পাল্টা কথা বলো, ভালোবাসাকে খালি ওই রূপ দেখে হয়,
সেটাই
ভালোবাসা মন থেকে সৃষ্টি হয়, তোমার কথাগুলো ভালো লাগছে, তুমি সত্য কথা বলো, এই জন্য ও বেশি বলতো যে তুমি যতগুলো কথা বলছো তুমি সব সত্য কথা বলছো। তুমি আমার সাথে চিট করতে পারতা যে তুমি বড় লোকের ছেলে, তুমি এইসব অনেক কিছু বলতে পারতা, তুমি তা বলো নি। পরে আমারও সেম প্রশ্ন করছে যে তুমি আমার কি দেখে ভালোবাসো? আমি অরিজিনাল কথা যেটা, আমি ফার্স্ট তোমাকে যেদিনকে দেখছি সেদিনকে মনে থেকে একটা টার্গেট নিয়ে ফেলেছি, তোমাকে সেদিন থেকে ভালো লেগে গেছে।
ওকে,
সব ওই বেলগুনের ও ভিতরে আমি বাইরে এরকম ভাবে। আবার কানে আমার হেডফোন থাকতো,
কেন
ওই লেনে দারোয়ান ছিল, দারোয়ান জানতো যে আমি একজনের সাথে কথা বলি এই বিল্ডিং এ, কিন্তু কার সাথে এটা জানে না, ঠিক আছে? এক জায়গায় দারোয়ান কিছু বলবেও না, কারণ আমরা এক এলাকার ছেলে, ঠিক আছে? কানে হেডফোন থাকতো যে আমি যখন উঠতাম ও এত আস্তে কথা বলতো, তখন ও লাইনে থাকতো, ওর কানে হেডফোন থাকতো, আমার কানে হেডফোন থাকতো, মুখ দিয়ে শুনলে শুনছি, নাহলে হেডফোন দিয়ে শুনতাম।
মানে ওর কথাটাই আপনি হেডফোন দিয়ে শুনতেন?
হ্যাঁ, এত মানে আসতে বলতো, কারণ ওর আম্মু যে ভিতরে যদি জেগে যায়। তারপর খাওয়াই দিলে, তো খাওয়াই দেওয়ার পরে আবার আমি নামি আসছি, নামা আসার পরে প্রতিদিন কথা বলি, মানে সবার সবকিছু একেবারে গভীরে চলে গেছি, সাগরের মাঝখানে এখন ফুল কিনারা নাই, এরকম অবস্থা। একদিন বলতেছে তুমি কই? আমি বলছি আমি তো বাসায়। ওর কাছে কে যেন আবার একটা প্যাস মারছে, সার্কেলে একটা আইডি খোলা যায়, ওইখানে নাকি SMS করা যায়, মানে ফ্রেন্ড করা যায়, আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারবো যদি আপনার সার্কেল আইডি থাকে। তো ওর জন্য কে যেন প্যাস মারছে যে আমি সার্কেলে একটা মেয়ের সাথে রিলেশন, মানে ফ্রেন্ডশিপের থেকে রিলেশন হয়েছে সার্কেলে। রাগ আমার বলে কি যে মানে ওরে দেখছি, আমি বিকেলে যাইতেছি, দেখছি এক মুডে মানে পালা হাসি খুশি, পরে বাবা যখন সাইকেল লাইন থেকে আবার সাইকেল দিয়ে ঘুল দিতে আবার গেছি, দেখি যে আরেক মুডে চলে গেছে। কারণটা কি, মুখ কালা, আমি মনে করছি বাসাতে হয়তো কিছু বলছে।
আচ্ছা,
পরে আমারে বলতেছে যে তুমি সার্কেলে কার সাথে কথা বলো? সার্কেলে তো অনেক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে কথা বলি। বলে কোনো মেয়ের সাথে বলো না? মেয়েদের সাথে কথা বলি, ঠিক আছে, ফ্রেন্ড বেশি না, একজন, তাও একজন একটা ফ্রেন্ড। বলে কি ওর সাথে আর কিছু তো না? আমি, তুমি আমার বিশ্বাস করো না? বলে বিশ্বাস করি বললে তো তোমার জিজ্ঞেস করছি, নাহলে তো তোমার সাথে কথা বলতাম না। তোমার এই কথাটা কে বলছে? আমি শুনছি, ওই ছোট ভাই প্যাস মারিয়ে দিছে। ও আবার মানে কথা বলার সময় আমি মানে কি যেন একটা করছিলাম, ওইটা আমার ভালো করে খেয়াল নাই। ওইটাও বলছে যে আমারে তোর রিলেশনটা আমি করাইছি, আমি ভাঙাবো, ঠিক আছে? আবার আমি ওইটা এবার ওরে ফোন করে বলে দিছি, তার আগে যখনই বলছে যে ও কিন্তু এটা বলছে, তুমি কিন্তু সাবধান, তোমারও ফ্যাস মারতে পারে, আমারও ফ্যাস মারতে পারে, বলে আসুক পিঠে গিয়ে দেবে। পরে আমি ওরে বলছি যে তোমার কি বলছে? বলে কেউ বলছে, তোমার ওই দিনকে কি বলছিলাম আমি? বলে কি, হ্যাঁ মনে উঠছে, ও ফ্যাস মারছে। পরে আবার ঠিক হয়ে গেছে, আমাদের সাথে এমনি কোনো ঝগড়া না, যা সব লাভ স্টোরি, মানে সব
পিওর লাভ, হাড় ছাড়া মাংস,
সেরকম একদিন ও বলতেছে যে তোমাদের যে ফ্যামিলি, আমাদের যে ফ্যামিলি, এটা কোনোদিন তো সম্ভব না, এখন আমরা কি করবো, কি করবো, তুমি চলে গেলে আমি কান্না করবো আর আমি তুমিও কান্দা, দুইজন দুই দেশে কান্দবা তো লক্ষণ নাই। তো আমরা বলে কি যে তুমি ফেসবুক ইউজ করো, আমি বলো মানে আগে একটা আইডি ছিল ওইটা আমার হ্যাং হয়ে গেছে কিন্তু আমি আইডি নিজে খুলতে পারি না, ও বলে কথা শোনার শোনা আমি তোমার একটা আইডি খুলে দেবো, আইডিতে কন্টাক্ট হবে। এলো একদিন বললো আচ্ছা ঠিক আছে, পরবার আমি বলছি তুমি তো জানো আমি বেকার ছেলে, তুমি যখন বিদেশের বাইরে চলে যাবা তখন তো তোমার সাথে বেশি কন্টাক্ট হবে না। বলে কি হ্যাঁ এটা বুঝতে পারতেছি কিন্তু আমি যতদূর সম্ভব চেষ্টা করবো কন্টাক্ট করার জন্য, ফেসবুকে তো কন্টাক্ট হবে যেহেতু তোমার আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতেছি। এরকম ভাবে আর কি সব লাভ স্টোরি চলতেছে। তার কিছুদিন পরে ও আমার আবার বলল তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি কোনোদিন মাইনে নেবে না, আমি তো তোমার ছাড়া বাঁচবো না, এখন কি করবো বলো তো। বললাম না আগে কান্না করতে হবে। বলে কি কান্না করলে হবে না, চলো আমরা একটা কাজ করি, আমরা পালা যাই। আমি বলি কি তোমার মাথা ঠিক আছে? বলে কি যে মাথা আমার ঠিক আছে, তুমি ঠিক করো। আমি কি ঠিক করবো, এই ভয় এখন সম্ভব? আমি এখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তুমি ও লেভেলে পড়ো, তুমি আগে পড়ালেখা শেষ করো, আমি পড়ালেখা শেষ করি, তারপর একদিন হবে যদি কপালে থাকে, কপালে থাকে না থাকে ওটা তো পরে, আমি জানি যে ফ্যামিলির থেকে কোনোদিন হবে না। ও বলতেছে আমি এটা তো আমিও বুঝতেছি, তা বলবো তুমি কি আমার সাথে টাইম পাস করতেছো ডাইরেক্ট? রুমে তোমার কি এরিটা মনে হচ্ছে তোমার সাথে আমি টাইম পাস করতেছি? বলে কি না তা মনে হয় না, কিন্তু তুমি আমার তোমার যেটা বলতেছি তুমি তাই এড়াই যাচ্ছ, আমি এড়াই যাবো না, কি করবো বলো? তোমার নিয়ে আমি কি খাওয়াবো? তোমার কসমেটিক দিতে গেলে তো আমার 12টা বেজে যাবে। তোমার যে বড় লোকের মেয়ে, তুমি এই বড় লোক আর আমার মতো সাধারণ একটা ফ্যামিলির সাথে ঘরে যে থাকতে পারবা? বলে কি যে তুমি যদি রাস্তায় থাকো আমি রাস্তায় থাকবো, তুমি যদি একবেলা খাও আমার একবেলা খাওয়াতে পারবা না? আমি সেটা তো পারবো, তুমি এখন বেকার পরে বেকার থাকবা না, তাহলে ঠিক আছে কিন্তু পড়ালেখার কি হবে? পড়ালেখা যা করছো ওইটাই, আর অত করার দরকার কি? আমরা আমি যেটা করছি ওইটাই। আমার এটাও বলছে যে ওরা আবার ইংলিশ মিডিয়াম পড়াতে পারে, ওয়ার্ল্ড টাইমে ইংলিশ কথা বলে, আমার সাথে ওরকম ইংলিশ কথা বলতো, আমি এবার বেশি ইংলিশ বুঝি না, ডাইরেক্ট বলছি যে তুমি আমার সাথে বেশি ইংলিশ বলবো না,
চিড়াঙ্গা ভাষায় কথা বলো।
চিড়াঙ্গা ভাষা তো পারেই না, সন্দীপ ভাষা কিছু পারে, বলে বাংলা কম পারে ইংলিশ বেশি পারে, বাঙালি অবস্থা কি, এরকম ভাবে কথা হতো। মানে এরকম ওরে বেশি চেঁচাই দিতাম, ওরাই যেত তুমি ইংলিশ শিখো, আমি বাংলা শিখছি বাংলাই পারি আর ইংলিশ যা পারি ওইটুক, তার বেশি আমি শিখতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে এটুকুই আমার চলবে। তারপরে বলে যে চলো পালাই যাই। আমি বলি যে এই মুহূর্তে সম্ভব না, আমার কাছে এই মুহূর্তে টাকাও নাই, কিছুদিন আগে ভর্তি হয়েছি, ইন্টার ফাইনাল ফার্স্ট ইয়ার দ্বিতীয় পরীক্ষা শেষ হয়েছে। তখন ও বলতেছে যে তুমি চিন্তে করে দেখো কি করবা, এখন তুমি কি চাও যে আমি এরকম করবো? না তুমি এটা চাবো কেন, তোমার যেহেতু ভালোবাসছি একসাথে থাকার চেষ্টা করবো। বলে কি তাহলে তুমি বলো, আমি তুমি তুমি ভালো করে চিন্তা করো, তোমার টাইম দিয়েছি এক সপ্তাহ, তুমি এক সপ্তাহ চিন্তা করে তারপর বলো। বলে আমার চিন্তা করেছে, তুমি দেখো ফান করে না, এখন ফান না আমি সিরিয়াসলি তুমি আমার সাথে ফান করতেছো,
মাহমুদা বলছে আপনাকে।
হ্যাঁ এলো ভাইয়া সম্পর্কের 19-20 দিন হবে আর কি,
19-20 দিনের মাথায় অবস্থা
এই অবস্থা।
ওকে
কারণ ওটা চলে যাবে আবার
কিছুদিনের মধ্যে,
চলে যাবে আমার বলতে কিছুদিনের মধ্যে চলে যাবো, তখন তো আর দেখা হবে না, এক দেশে গেলে আরেক মন চেঞ্জ হতে পারে, ইয়ে হতে পারে, অনেক কিছু বলতেছে। সে কথা তোমার ঠিক আছে, আমার এক সপ্তাহ দেওয়া লাগবে না, এক মিনিটও দেওয়া লাগবে না, আমার সবকিছু চিন্তা করা শেষ, এখন তুমি, আমি তো এখন টেনশন করে গেলাম কি বলে। আচ্ছা ঠিক আছে আমি দেখি। পরের দিন আবার বলতেছে কি চিন্তা করছো? আমি চিন্তা করছি দেখো এরকম ভাবে থাকি, পরে আবার ইয়ে হবে, ফিরে আবার বাংলাদেশে আসো, তারপর দেখা যাক, তারপর আমার পড়ালেখা কতদূর যায় দেখি, আর তোমারটাও মানে ও লেভেল কমপ্লিট হয়ে যাবে, এ লেভেলে যাবো তখন, না এবারে চলে যাব। আমি এক পর্যায়ে ওর বাড়াবাড়িতে বলছি যে ঠিক আছে। বলে কি সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, তুমি যখন সিরিয়াসলি আমিও সিরিয়াসলি। বলে কি তাহলে কয় তারিখে যাবা? যাওয়ার কথা তো আমি বলিনি, তুমি বলছো, তুমি বলো কয় তারিখে যাবো।
মানে আপনারা পালিয়ে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন?
সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও নিছে, ও আমার বলছে, এখন আমার সিদ্ধান্ত নিতে হয়েছে।
ওকে
ও বলতেছে যে আচ্ছা আমাদের জুন মাসের 1 তারিখে চলে যাবো, তো তা আমরা মে মাসের 10 তারিখে পালাবো। আমি বলতেছি পালাবা কিভাবে? আমি তো বাড়িতে পারবো, তুমি কিভাবে বাড়ি হবা? ও বলতেছে যে দেখো বাসার চাবিটা মামা কই রাখে আমি জানি, চাবিটা আমি গেটটা যখন লাগাবে তখন আমার কাছে রেখে দিবো, আর বাসাতে বাড়ানোর সময় সব রুমের দরজাটা আটকা দেবো, আর ওদের গেটটা ছিল কেসি গেট, আর তখন গেট তোমার চাবি, তো তুমি তালাটা খুলে আমার বাড়ি নেবা। আমি ওকে ও যাবো যে তুমি টাকা পাওয়া কই? আমার ও বলতেছে আমি টাকা কই পাবো এটা তো তোমার চিন্তা না, তুমি যাওয়ার কথা বলছো এটাই। বলে কি যে না তারপরও তো টাকা লাগবে, তুমি এখন টাকা কই পাবো, তুমি কি করো আমি জানি না, তোমার কাছে তো টাকা নাই। নাই ঠিক আছে টাকা হবে। বলে কিভাবে হবে, তোমার তো ইনকাম সোর্স নাই, তুমি কিভাবে টাকা পাবা? আচ্ছা ওটা তোমার চিন্তা নেই, ওটা আমার উপর ছাড়িয়ে দাও। তাহলে এক কাজ করো, আমার আম্মু স্বর্ণ আছে 30 বড়ি আর আমার আছে 10 বড়ি, ও বলতেছে আমি এগুলো নিয়ে আসি। আমি বলতেছি যে মাথা খারাপ, তোমার ওইগুলো নিয়ে যাবো, তখন তোমার বাপ মা বলবে যে আমার মেয়েটারে নিচ্ছে সম্পত্তির লোভে। মেয়েটারে নিচ তো নিচে, আবার সম্পত্তিও নিয়ে গেছে।
That's really amazing thinking. Okay.
তুমি যদি যাও, শুধু তুমি বাইর হবা তোমাদের বাসা থেকে, আর কিছু না। আর তোমার ড্রেস গুলো যদি তোমার নিতে মনে করে, তোমার ইচ্ছে, তোমার আমি নিতেও বলবো না রাখতেও বলবো না।
আপনি যে কথাটা বললেন এটা শুনে আমাদের অনেক লিসনারের মন খারাপ হয়ে গেছে। কি সমস্যা ছিল ভাই, 40টা বড়ি তো? ওকে ঠিক আছে, তারপর
ও বলে কি না দেখো আমাদের লাগবে এগুলো, এগুলো নিলে আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে, আমাদের কারোর থেকে হাত পাততে হবে না। আমি কেন হাত পাততে হবে কেন, তুমি না বলছো আমি রাস্তা রাখলে রাস্তা থাকবো?
এর ভিতরে কি বলছেন, আমার কানে ঢুকছে না, শুধু মনে হচ্ছে 40 বড়িতে প্রায় 20 লাখের কাছাকাছি।
তাহারও আবার বলতেছে যে ওদের বিল্ডিং তো 5 তলা, বিল্ডিং এর বাইরের সাইডে আর ভিতরে সিঁড়ি দিয়ে টাইলস দিয়ে,
টাইলস দিয়ে মানে অনেক বড় লোক, বুঝতে পেরেছি।
হ্যাঁ, ওই টাকাগুলো ব্যাংকের থেকে তুলে আলমারিতে রাখছো রাম।
ওকে,
ও বলতেছে ওই টাকাগুলো তাহলে নিয়েছি, স্বর্ণ যখন নেবা না টাকা নিয়েছি।
কত টাকা?
টাকা কত জানে না, টাকা অনেক, ওইগুলো নিয়ে আসি, সবকিছু নিয়ে আসি, আর কিছু আনা লাগবে না, শুধু তুমি যদি আসতে মনে চাই তুমি আসবা, তুমি বলছো তুমি আসবা, শুধু তুমি আসবা। বলে যে তাহলে আমার মোবাইলটা, ওটা তোমার ইচ্ছা, তোমার মোবাইলটা আবার নেট ইউজ করতে দো। ও বলে কি দেখো এরকম ভাবে চলবে না, এরকম ভাবে হবে না। ওটা ও বলছে যে আমাদের যখন একটা বেবি হবে তখন তাদের তো একটা ভবিষ্যৎ থাকবে, তখন তারা আমরা কি করবো, তখন আস্তে আস্তে সবকিছু হবে। বলে আস্তে আস্তে হবে, আমরা ভাগ্যের উপর কেন ছেড়ে দেবো, আমরা নিজেরা তৈরি করে নিই। আমি না কিছু নেওয়ার দরকার নাই, শুধু তুমি আসবা। ঠিক আছে, অনেক দিন আমার সাথে রেম করলো। তারপর আমাদের প্ল্যান তো 10 তারিখে টাকা গোসাইতে, একটু মানে আমি তো 10 তারিখে যাবো, অত গুরুত্ব দিচ্ছি না যে টাকা আমার লাগবেই। আমার কাছে হলো তখন 3000 টাকা মতো। ও আমার একদিন জিজ্ঞেস করতেছে তোমার কাছে কত টাকা, আমি 3000। 3000 তো গাড়ি ভাড়া এখান থেকে সিএনজি দিতে চলে যাবে, তাও যাবে হবে আস্তে আস্তে। বলে এক কাজ করো, অত কিছু নেওয়া লাগবে না, গলায় একটা চেন আছে 1 বড়ি ওজনের, তুমি চেনটা বিক্রি করে ফেলাও, 40-50 হাজার টাকা হবে, ওটি নিয়ে আমরা চলে যাই। না যখন নিব না কিছুই নিব না। বলে কি এরকম করলে হয়, বালাটা মানে রাতে চুরি ছিল, ওইটা নাও তাহলে, ওই একটা বিক্রি করে দাও, টাকাগুলো নিয়ে চলে যায়। আমি না কিছু বিক্রি করা লাগবে না, 10 তারিখ আসে, 10 তারিখে যাওয়া যাবে। ও বলতেছে যে আমি তো একটাই চিন্তা বুঝতেছি না, তুমি টাকা কোথা থেকে পাবা, কোথা থেকে, আমার সব হয়ে যাবে। পরে আমি টাকা কি করি, এপ্রিল মাসের 31 তারিখে তখন আমার কাছে টাকা হচ্ছে 4000। তার কিছুদিন আগে একদম কথা বলতেছি ওর সাথে ফোনে, ওরা আমি বলতেছি যে তোমাকে তো অনেক মিস করতেছি বিকেলবেলা। ও বলে কি মিস করার দরকার না, আমি বেলকুনিতে আছি, তুমি আমাদের বাসার সামনে আসো, নিচে আসো। ও আবার ওই ছোট ভাই আবার ওর সাথে কথা বলতেছে, ওই ওর বোনের সাথে বিকেলবেলা, ওর আব্বু ঘুম এটা মনে করছে দরজাটা আটকা দিয়ে, তো ওদের দরজায় এরকম একটা ছিদ্র ছিল। তো ওর আম্মু কি করছে, ওই দরজার সাইডে দাঁড়ায় দাঁড়ায় সব কথা শুনছে। শুনে ফেললে, আমি তো তা জানি না, ও জানে না, ওরা দুই বোন মনে সুখে, আর ওরা যখন কথা বলে রুম কালা কালায়
একদম
একদম হাসতে হাসতে,
মাইক লাগে
কথা একটা বললে হাসি দেয়,
অলওয়েজ হাসে,
অলওয়েজ
হাসি খুশি,
কারণ ছাড়াও আসে।
বুঝতে পেরেছি,
ভাবে হাসতেছো দাঁত বাড়ি করে, তখন যখন বলি দাঁত বাড়ি করে হাসতেছে তখন আরো হাসি দেয়। কিন্তু আসার সময় কার না দাঁত বের হয়। পরে দেখি হঠাৎ লাইনটা এড়িয়ে গেছে, কিরে আবার আমার ছোট ভাই আবার ওই মাঠে কথা বলতেছে ওর বোনের সাথে, আমি তো লেনে ঢুকছি, আমি ওর কাছে দেখি তো লাইন কেটে গেছি। বলে খাওয়া দেখি যে ওর আম্মু বেল করে লাইন দুজন একসাথে কেটে গেছে, আমি কিন্তু কাম ধরা খেয়ে গেছে। এখন হাত দেখা হয় না, কল দেয় না, ফোন অফ।
10 তারিখে আপনাদের পালানোর কথা, ধরা খেলেন কবে?
3 দিন আগে।
3 দিন আগে, তার মানে আপনাদের হাতে এখনো সময় আছে।
সময় আছে, আমি চিন্তিতছি যে কি হলো, রাত্রেও কল দেয় না, রাতের আমি 4টা বাজে ঘুমাইছি। পরে যখন একটা মেসেজ আসতো তখন মনে হতো না মনে মেসেজ দিছে, মোবাইলটা কাই উঠতো, যে কেউ কল দিলে মনে ভিতরে একটাই এই যে মনে হয় কল দিছে, দেখি যে আরেকজন, তারে দিতাম গাইল, মেজাজ খারাপ হয়ে
যাবে।
একদিন চলে গেছে, ও বলে কি ধর বড় লোকের মেয়ে, আমার ছোট ভাই বলে ভাই তোমার গেছে বলে আমারও ভুলে গেছে, বড় লোকের মেয়ে আর কয়েকদিন মনে রাখবে, তোরে ভুলতে পারবে আমারে ভুলতে পারবে না।
সেটাই, তুই আমার মতো রেলিং বাইছিস,
আর ওরা তো বলিনি সব, ওর যদি জানে, ও যদি উঠার একটা চান্স নেয় তাহলে ধরা খেয়ে
যাবে। আপনার দুজনে সিরিয়াল লাগতেছে, সকালবেলা উঠবে বিকেলবেলা, নইলে তো সিরিয়াল মেইনটেইন করতে
পারবে না। যে তোমারও বলতে পারবে আমারও বলতে পারবে না, আমি বলি কি বলেন, ভুলে যাবে এত তাড়াতাড়ি, এটা তো কোনোদিনও সম্ভব না।
রাইট,
আমার ইয়ে আসলে ভুলতে হলে সূর্য পশ্চিম দিকে উঠবে, আমার এরকম একটা বিশ্বাস ছিল ওর ভিতর। তিন দিন হয়ে গেছে, তিন দিনের দিনও আমার ফোন দেয় নাই, ফোনও দেয় নাই, মেসেজ দেয় নাই। আমি করে কল দিতে দিতে আমার মোবাইলে চার্জ থাকে না, ঠিক আছে, কিন্তু ওই
কল রিসিভ হয় না,
কল রিসিভ মানে কল ঢুকে না, সিম অফ। পরে ওই দিনকে রাতে সাড়ে তিনটে বাজে ঘুমাইছি, সকাল আটটা বাজে উঠছি, ওদিন আবার কলেজে যাবো, পরীক্ষা চলতেছে এর ভিতর, ফার্স্ট ইয়ার ফাইনাল একটা দিছি। আমি যেদিন পালাবো তার পরের দিন ফার্স্ট ইয়ার বাংলা হয়েছে ফার্স্ট পেপার, পরের দিন হবে ইংলিশ ফার্স্ট পেপার।
তার মানে আপনারা পরীক্ষা টরীক্ষা সবকিছু ফেলে দিয়ে, ক্যারিয়ার মিশন সবকিছু ফেলে দিয়ে পালাচ্ছেন, কি করবেন ভবিষ্যতে কিচ্ছু জানেন না?
কিচ্ছু জানি না, কই সব কোন টেনশনই নেই যে ভবিষ্যতে গেল, টেনশন
কোথায় যাবেন সেটা ঠিক ছিল,
আমি জানি বাসা থেকে বাইরে হলে আমার অনেক বন্ধু আছে, যেকোনো
একজনের বাসায় গিয়ে
যেকোনো সময় একজনের কাছে চলে যাবো,
আবার ও মেনে নিচ্ছিল এগুলা, ঠিক আছে যেখানে খুশি নিয়ে যাও। দি পাওয়ার অফ লাভ, এটা গল্পের নাম হতে পারে, দ্য পাওয়ার অফ লাভ। সি আই এম লাফিং, অনেকেই হয়তো হাসছেন, কিন্তু কথা হচ্ছে যে দ্য ইমোশন দ্যাট কামস ইন হার্টস, যেটা হয় যে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বয়সন্ধিকালে যে একজনের প্রতি ভালোবাসা, এটা যে কত পাওয়ারফুল লাভ, এটা যে কত তীব্র থাকে এই ফিলিংসটা, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের স্টোরি। এবং আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই এই জিনিসটা একটা সময় এসছে যখন কোন ইকুয়েশন কাজ করে না, কোন লজিক কাজ করে না, ইট জাস্ট হ্যাপেন। হ্যাঁ, তারপর বলেন।
কন্টাক্ট হইতেছে না। ওই 31 তারিখের সকাল সাড়ে সাতটার দিকে একটা এসএমএস আসছে, এই শোনো আজ আমরা পালা যাব রাতে, তুমি আমাদের বাসার সামনে চেঞ্জ নিয়ে আসবা, কি তুমি পারবা তো? আমি ঘুমিয়ে তুলে দিতে আসবে, কি মেসেজ একটা, কল দিছি সিম অফ, গোসল করতে ঢুকছে তখন আম্মুর মোবাইলে লাগাইয়া আমার এসএমএস টা করে আবার অফ করে রাখছে। রাম্মু সিম
লাগাই পালানোর কথা ছিল 10 তারিখে
31 তারিখে আমার এটা বলতেছে, হঠাৎ কোন দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, হঠাৎ পালাই যাবে। পরে আমার কলেজের একটা ফ্রেন্ড আমি বলি যে দোস্ত আমি এরকম পালাই চলে যেতে পারি, কার সাথে তারা নিয়ে, ও বলতেছে যে তুই নিজের জীবনটা নষ্ট করে ফেলেছিস, আমি তোর ভালোবাসি ওর সাথে যাচ্ছে, নষ্ট কি আছে, তুই বুঝতেছিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছিস। তারপর কলেজ থেকে বাসায় গেলে এমন ওই সকালে তো আমার এসএমএস করে বলছে যে পালাই যাবে, আমার তো সেই নিয়ে আছে মনে মনে, আমি আর কি সবার সাথে ভালোভাবে মন খুলে আর কি আড্ডা দিতেছি, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, সবার সাথে, কিন্তু কারো বলিনি। তা আমার ফ্রেন্ড আবার ওইদিনকে একটা পার্টি দেয় সন্ধ্যার পরে, এর আগে বলি সন্ধ্যার সময় সবাই খেলিয়ে বাসার দিকে গেছে, তা আমার সাইকেলটা আমার একটা ফ্রেন্ড নিয়ে চলে গেছে, তা আমি এবার মাঠের সামনে মাঠের গেটের উপর বসে রয়েছি, আসবে সাইকেলটা নিয়ে বাসায় দেবো। এর মধ্যে দেখি যে ওর আম্মু আর ওর মামি ওদের বাসার সামনে দাঁড়ায় আছে, আমি বুঝতে পারছি আমার কাছে হয়তো আসবে, আমার একটু কিছু বলবে, ধরা যখন খাইছে ওর আম্মু আর ওর মামি আমার কাছে আসছে, আমি ওদেরকে আসতে দেখি আমার সিম টপ করে দিছি, আমি মনে করছি আমার হয়তো কিছু বলবে, অফ করে দিল, আমার ডাক দিছে ওর মামি, গেছি তো আম্মু বলতেছে যে তোমার নাম কি, বললাম তোমার আব্বুর নাম, বললাম কি করো, বললাম, বলার পরে বলতেছে তুমি পিয়ার খেছি না,
পিয়ার, পিয়ার মানে হচ্ছে ওর ছোট বোনের সাথে যে ছেলেটার সম্পর্ক,
হ্যাঁ চিনি, কি কেন, কেমনে ছিল, আমার ভাই, তোরা কেমন ভাই, আমি আমার ছোট ভাই, বলে কি যে তোমাদের বাসায় গিয়ে তোমাদের বাসায় যাবো চলো, আমি কেন, বলছে তোমার ভাই এরকম আমাদের মেয়েদেরকে প্রেমের অফার দেয়, ভালোবাসার কথা বলে, সিম দেয়, মোবাইলে কথা বলে, নাম্বার দেয়, ঠিক আছে, এগুলো তোমাদের বাসায় যে বিচ্ছেদ দেবো। আমি বলতেছি আমার কথা জানে না, আমি একটু সাহস পাইছি মনে মনে, আমি বলতেছি আচ্ছা আন্টি ঠিক আছে, বাসায় তার দরকার নাই, ওরটা আমি ম্যানেজ করে দেবো, আমি বাসায় গেলে খবর আছে ওর, বাসায় দিয়ে নেই। তারপর এখন ওর আম্মু আবার বাসায় গেছে আমার কাছে এরকম বিচার টিচার দিয়ে, আমার বলি তোমার বাইরে বুঝাইও, এখনো ছোট, ঠিক আছে, জীবনে কিছু দেখিনি, আমি ঠিক আছে বুঝবো। এখন আমি এবার ওখানে দাঁড়াইছি, আমার সাইকেল এখন আনিনি, ওর আম্মু ওর বাসায় যে বলছে যে আজকে ওর খবর আছে পিয়ার, এখন ওর বোন বলতেছে কি খবর তোর ছোট বোন কেন, বলে কি যে আজকে ওর বড় ভাই বিচার দিয়ে আইসি, বাসায় গেলে আজকে ওর কপালে মাইরাছে। আর ওর বোন বলতেছে যে বড় ভাই কোনটা, সবাই বড় যেটা নাকি কলেজে যায় যেটা, এটা বলে কলেজে যায় যেটা, এটা বলে ও কি বিচার করবে, ও তো আপুর সাথে করে, এতক্ষণ আমার নামটা জানতো না। আবার আমার মাহমুদও বলছিল কি যে ওরে যে তুই পিয়ারের নাম বলছিস বল, তোরটা তুই বলছিস বল, সমস্যা নাই, ওর আম্মুর ওই বলছে ওর বোন, কিন্তু তুই ওর নামটা বলিস
না,
আমার নামটা না বলতে করছে, কিন্তু আমি একজনের সাথে করি এটাও বলে দিচ্ছি আর কি, ওর বোন যে একজনের সাথে করে বড়জন আমার সাথে করে এটা বলে দিচ্ছি, কিন্তু আমার নামটা বলিনি, কিন্তু একজনের সাথে করে ওর আম্মু জানে, কার সাথে এটা জানে না, ওটা খুঁজতেছে। পরে যখন বাসায় শুনছে যে ও কি বিচার করবে, ওই তো বড় আপুর সাথে করে, ওর মারা মাথা খারাপ গেছে, কি রে আমি এতক্ষণ কারে বুঝে আসলাম, আবার আসছে, আমি তো বুঝি নাই, আমি মনে করছি হয়তো ওর কথায় আবার কিছু বলবে আমার একটা, এর জন্য আমি বসে আছি মাঠের উপরে বসে আছি। বলে কে দেখ গেছি, বলে তুমি কি করবা বলছো? হ্যাঁ কারে কি করবো? বলে তোমার বাইরে কি করবা বলছো? হ্যাঁ ওর বিচার টাইম করে দিবো, কর বিচারটা তুমি করবা, তোমার বিচার কি করবে? আমি কি বলেন আমার বিচার কি করবে? মানে আমার মাথায় কিন্তু আসমান ভেঙে বলছে কি বলে। আমি বলছি যে তোমার বিচার কি করবে মানে তুমি বুঝো না? আমি বলি না বুঝে বলেন। বলে কি বুঝে বলবো, তুমি বড় জনের সাথে করো না এরকম ভাবে। হ্যাঁ কে বলছে আমার? আমি বলছি আনটি আপনার হয়তো ভুল হচ্ছে। বলে কি আমার ভুল হচ্ছে? বেশি সেখানে গেছো? বলে তুই এই লাইনে কতদিন? এরকম ভাবে এবার এরকম ভাবে বলতেছে তুই এই লাইনে কতদিন?
মাহমুদার মা?
হ্যাঁ
ওকে।
আমি মনে করছি যে ওই লাইন বলে তো আমাদের ওখানে মানে রোডের লাইন বলে। আমি বলছি লাইনের কথা বলছে। আমি বলছি লাইনে তো আমি 13-14 বছর সবাই জিজ্ঞেস করতে পারি, সবাই জিজ্ঞেস
এই লাইনে আমি 13-14 বছর সবাইকে জিজ্ঞেস করতে পারে
আমি কেমন।
রিয়েলি ফানি ম্যান। আমার মনে হয় শ্রোতারা বুঝতে পেরেছে কিনা জানি না, ওকে একটু বলি আসলে ওর যার সাথে প্রেম করে তার মা ওকে জিজ্ঞেস করেছে তুই তুকারি করে তুই এই লাইনে কতদিন। এই লাইনে মানে হচ্ছে আলটিমেটলি এইরকম অ্যাটিটিউড কতদিন যাবত করতেছিস। তো মনে করেছে যে লেনেও থাকে সেই লেনের কথাও জিজ্ঞেস করেছে। আপনি কি বলেছেন?
আমি এই লাইনে 13-14 বছর আপনি সবাই জিজ্ঞেস করতে পারেন আমি কেমন।
ওকে ফাইন।
আমার বলে কি যে হ্যাঁ বেটা তোরে আমি কি এই লাইনে কথা বলছি? তোরে বলছি যে তুই প্রেমের লাইনে কতদিন?
ওকে
আমি বলি কি বলেন প্রেমের লাইনে কতদিন? কার সাথে প্রেম কি বলেন? একেবারে কিছু জানো না আসমান থেকে করছস? আপনার হয়তো বলেছে যে বাদর হয়ে আসমানের দিকে আর দিস না, ঠিক আছে? বলছে আগুনে পড়ে মরবি বুঝতেছে। এবার আবার তুমির কাছে আছে এরকম করিও না, আমি এটা সমস্যা হবে, ঠিক আছে? লেখাপড়া করতেছো লেখাপড়া করো। আমি কিছু বলি না, উনি আমার অনেক কিছু ভালো করে যা দেওয়ার দিয়ে গেল কচু, আমি চুপ করে শুনলাম। আমি ওনার কিছুই বলি নাই, ওনার বলি নাই এই কারণে দোস্ত আমার একান্না, ঠিক আছে? আমি যদি বলতাম আপনার মেয়েরে সামলাইতে পারেন না, কিন্তু আমি এটা বলি নাই যে আমি চলে যাবো আজ হোক কাল হোক আমার শাশুড়ি হবে। এই জন্য আর কি আমি কোন কথা বলি নাই, ওনার চুপ করে উনি যা বলছে সব কিছু শুনে গেছি। পরে উনি চলে গেছে বাসায় যে ওর তো জানছে যে আমার এরকম কিছু করছে, কিন্তু ওর তো প্ল্যান আছে আজকে চলে যাবো, ও সব কিছু রেডি কর। আমি সবার সাথে ভালো করে আড্ডা দিচ্ছে, এখন আমার বন্ধুরা এরকম পার্টি দিচ্ছে, তা আমি ওদের পার্টির সাথে গেছি, কিন্তু ওরা খাইছে আমি খাই নাই, ওরা খাইয়ে ফিলিংস করছে আর আমি না খেয়ে ফিলিংস নিছি।
মানে ওরা খেয়ে ঝামেলা আর না খেয়ে আপনি মোটামুটি তার চেয়ে বেশি?
হ্যাঁ। মানে আমি তো চলে যাবো আর কবে দেখা হয় না হয়, আমার কাছে তো সেই একটাই রয়েছে। আমার ওই দিনের ভিতর মানে আমি 12,000 টাকা খাইছি ওই একদিনে, আমি রেডি। এখন আমি তো আমার ফ্রেন্ডের বাসায় থাকি, আমার বাসা দিতে জানে তো আমার ফ্রেন্ডের বাসায় আছে।
জি
মানে বাসাতে বলছি ফ্রেন্ডের বাসায় থাকবো, ফ্রেন্ডের বাসায় বলছি যে আমি আমাদের বাসায় থাকবো।
আমি একটু জানতে চাই যে আলটিমেটলি মাহমুদের সাথে তো আপনার ওর কোনো কথা হয়নি মাঝখানে,
না
আপনি প্রিপারেশন নিয়ে ফেলছেন যে আপনি যেভাবে টেক্সট পাঠিয়েছে আপনাকে সেই টেক্সটের উপর বেসিস করে আপনি প্রিপারেশন নিয়ে ফেলছেন যে 31 তারিখে আমি ওই সময় গিয়ে সিএনজি নিয়ে ওখানে থাকবো। ওকে
পরে ব্যাগটাকে আমি রেডি করে রাখছি, ব্যাগ রেডি করে এখন সিএনজি আমি দিনের বেলা 4টা সিএনজি ঠিক করে রাখছি সব আমাদের মানে খালি শহরের বাইরে। আগে সিএনজি জিজ্ঞেস করছে ভাই কোথায় হচ্ছে, সিএনজি বলছে যে দূরের, তখন ওনাদের নাম্বার রেখে দিছি 4টার, 1টারে ফোন দিছি রাতের 1টা বাজে, বলছে 3টা বাজে আসবেন এখানে, ভাড়া নিয়ে সমস্যা নাই স্টেশন যাবো
3টার সময়।
হ্যাঁ 3টে আমার 3:30 না 4টা 1টা ট্রেন আছে ঢাকা ছিল যাবো, আমার নিয়ে তো 6টা। সিএনজি 1টারে ফোন দিছি 1টার দিকে, ভাই আপনি কই? বলে কি যে ভাই আমি তো আনোয়ারের দিকে চলে এসেছি, এখন আসতে সকাল হয়ে যাবে, আমার মাথা গেছে খারাপ, মেয়ে রাখেন আরো 2টি আছে আমার তো সেরকম আছে। আর টেলিফোন দিছি ভাই আমি তো গাড়ি বন্ধ করে দিছি। আরেকজন আছে বাকি, ওনার কল দিয়ে রিসিভ করে না, অনেকক্ষণ পরে কল দিছে রিসিভ করছে।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং চিটাগং থেকে আজকে ঢাকার স্টুডিওতে বসে একজন বন্ধু জীবনের গল্প বলছে, ওর নাম হচ্ছে রবিউল। রবিউলের জীবনের গল্পে আমরা আবারও ফিরে আসবো, আর রবিউলকে দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। Okay, all right.
মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজ চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত দশটা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমাদের চিটাগং থেকে আসা একজন বন্ধু রবিউল। রবিউলের কাছে আমি আবারও ফিরবো, তবে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওকে দেখার জন্য, এবং একই সাথে হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাওয়ার জন্য, যে অ্যাড্রেসটি আমি একটু আগে বলছিলাম। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। লাইকটা দিতে ভুল করবেন না। ওকে, ফিরি আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে তিন নম্বর সিএনজি ওয়ালার কাছে আপনি ফোন দিলেন, অনেকক্ষণ পরে সে ফোন রিসিভ করেছে, তারপর
তো সে বলে কি ভাই, আমি তো সীতাকুণ্ডের দিকে একটা ভাড়া নিয়ে এসেছি, আমি আসতে পারবো না, ফোন আপ। আমি ওদের বাসার সামনে গেছি, এখন দেখতেছি বেলকুনিতে একজন দাঁড়ানো। আমি তখন ভয় টয় ফেলে ওদের বাসায় উঠে যাই আগের মতন, বাইরে থেকে উঠে বেলকুনিতে যে দেখি যে না ঠিক আছে, ওই আমার বলছে তুমি এতক্ষণ পরে আসছো, আমি সে 12টা থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। তো আমি তো শিওর হচ্ছি, বলে গাড়ি আনছো? আমি না, গাড়ি আনি নেই, গাড়ি আনতেছি, তুমি আমি মোবাইল থেকে ইশারা দিলে
তুমি নেমে যাবে,
নেমে আসবা। বলে কি ঠিক আছে। আমি সিএনজি একটা দেখি যে আমাদের ওদিক থেকে আরেকটা লাইন থেকে বাড়িছে, এখন ওনারা ঠিক করছি স্টেশন, আমার ব্যাগটা নিয়ে এসে উঠছি, শুনেছি একটা শপিং এই দেখে আর খুলে বলছি যে এরকম ভাই আমার একটু হেল্প করেন, সিএনজিটা অনেক ভালো, রাজি হয়ে যায়।
আপনাকে বিপদও ফেলে দিতে পারে,
এখন আমার তো যাহোক একটা করতে হবে,
কিছু করার তো নেই, জাপান তাই জড়িয়ে ধরতে হবে,
আর আমার না গেলে আবার ও আমার খারাপ মনে করবে।
আমি এখানে একটা ছোট্ট গল্প বলতে চাই, ও যেটা বললো যে আমি যদি না যাই ও মাইন্ড করবে, এই না যাওয়া নিয়ে আমি একটা গল্প শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। সেটা হচ্ছে তখনকার যুগে মোবাইল ফোন ছিল না, চিঠির মধ্যে আদান প্রদান হতো, মেয়ে বাসা থেকে বের হয়ে গেছে, ছেলেও বাসা থেকে বের হয়ে গেছে, কথা ছিল সকালবেলা দশটার ট্রেনটা তারা ধরবে দুজনে মিলে, ছেলের আসতে দশ মিনিট দেরি হয়েছে, ছেলে স্টেশনে গিয়েছে, গিয়ে দেখে একটা লাশ ওখানে পড়ে আছে, এবং সেই লাশটা হচ্ছে মেয়েটার লাশ। আচ্ছা, যে ট্রেনটা এসেছিল সেই ট্রেনটাই চলে গিয়েছে, এবং মেয়েটা ভেবেছে যখন ও আসলো না তার মানে ও চিট করেছে, ও আর কখনোই আসবে না। তার পরবর্তীতে ওই মেয়েটা ওই ট্রেনে কাটা পড়ে, মানে আত্মহত্যা করে। এটা আসলে খুবই সেন্সিটিভ একটা টাইম, ওর জায়গা থেকেই অনুভব করতে পারে যে ওর যে মানুষটাকে ভালোবাসে সে মানুষটা কতটা উদ্গ্রীব হয়ে ওর জন্য অপেক্ষা করছে। আমাদের জায়গা থেকে আসলে ইভালুয়েট করলে হবে না, জিনিসটাকে ভালো চোখে দেখছেন না মন্দ চোখে দেখছেন সেটা গল্পের শেষে গিয়ে আমরা অনুভব করবো, কিন্তু ফিল হিম, যে বলছে তাকে অনুভব করার চেষ্টা করি। তারপর
আমি কি করি, মারতে টাইম লাগবে ওরা যখন লেনে বাড়ি করি, দারুণ দেখে ফেলাই, দারুণ দেখি, দারুণ দড়ি মারে। আমি বলি দড়ি মারো, বলে কি বলো তুমি, দড়ি মারো, ওরে আমি লাকেশ টাল গাইয়া ওরে নিয়ে দড়ি মারি, আবার সিএনজেলারে মোবাইল দিয়ে সেরে দিই, উনি স্টার্টিং থাকে উনি টাইম আসে, আমরা উঠে যাই আর দাঁড়া অনেক গেটটা খোলে, আমাদেরকে আর ধরতে পারে না, আমরা চলে যাই। আমি ওনারে বলছি সিএনজেলারে আপনি সারা রাত চট্টগ্রাম শহরে ঘুরবেন,
কেন
সকালবেলা ট্রেন ধরবো,
ট্রেন কয়টায়?
ট্রেন ওই সকাল ছয়টা একটা আছে,
তার মানে এই তিন ঘন্টা আপনাকে চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে ঘুরতে হবে।
উনি বলছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ যাওয়ার পরে,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম ফিউশনবিডি.কম,
টাইগার ফার্স্ট নামে একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার পরে আমার জিজ্ঞেস করতে তুমি কই যাবা,
কে জিজ্ঞেস করতেছে?
সিএনজিলা।
আপনি আমাকে শুধু একটা কথা বলেন, আপনার কাছে যখন মাহমুদা আসলো সিএনজিতে যখন বসলো, ওই মুহূর্তে আপনার ফিলটা কি হচ্ছিল?
ওই মুহূর্তে মানে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে ধরা খাই না কি করি, কিন্তু ও আমার সবসময় ধরে রাখছিল। ও এক হাত দিয়ে আমার এখানে সবসময় ধরে রাখছিল, মানে দু হাত দিয়ে আমার এখানে ধরে রাখছিল, আমার গাড়ির উপর মাথা রাখছিল সিএনজির ভিতরে।
ওর ফিলটা কি হচ্ছিল?
ওর ফিলটা মানে ও বলে গিয়ে আমার থেকে খুব ভালো লাগতেছে, যারে ভালোবাসে তারে পাইছি, ঠিক আছে, ওর ফিলটা নাকি অসম ও বলে।
অসম। প্রিয় শ্রোতা, আমি একটু সামারি টানতে চাই। একটি মেয়ে যে ধনির দুলালি, ওমানে ও লেভেলে পড়াশোনা করছে, সে মেয়েটি বাংলাদেশের চিটাগং শহরে তার বাবার বাড়িতে বেড়াতে এসছে তিন মাসের জন্য। স্যামুলটেনিয়াসলি এক মাস সময় হাতে থাকতে তার একটা ছেলের সাথে পরিচয় হয়, সেই ছেলেটি হচ্ছে আমাদের আজকের অতিথি, নাম হচ্ছে রবিউল, যে কিনা ওখানকারই একটা লোকাল কলেজে পড়াশোনা করে, যার আর্থিক ব্যাকগ্রাউন্ড ওই মেয়েটির তুলনায় একেবারে বাংলা সিনেমার ছবির মতো। তার একেবারে যদি আমি উদাহরণ দিই যে ওরা যদি হাতি হয় তাহলে আপনি নিজেকে কি বলবেন? অর্থের দিক থেকে
কি বলবো, পিপড়ার থেকে ছোট, আরো কিছু একটা বলতে
এই হচ্ছে রেশিও ইকোনমিক দিক থেকে। লিভিং স্ট্যান্ডার্ডও ওই রকম, সোশ্যাল লিভিং ওই রকম, কিন্তু কথা হচ্ছে যে হৃদয়ে যারে ভালো লাগে সেখানে সব কোনো ব্যাপারই না, ফু দিয়ে উড়ে দেওয়ার মতো। আর যদি বয়সটা হয় বয়স সন্ধিকাল, ঠিক তাই হয়েছে। মাত্র এক মাসের প্রেমে ওরা বুঝে গিয়েছে যে এটার কোন সমাধান নেই, দুজন দুজনকে পেতে হলে অবশ্যই এছাড়া কোনো রাস্তা নেই, বের হয়ে গেছে। চিটাগং শহরে রাত 3:30 সময় তারা অপরিচিত একজন সিএনজিওয়ালাকে বলেছে যে তাদেরকে নিয়ে শহরের মধ্যেই ঘুরপাক খেতে 6:00 সময় তারা ঢাকা ট্রেন ধরবে। বুঝুন অবস্থা। তারপর
সিএনজিওয়ালাটা অনেক ভালো, ওনার ইনটা আমি কোনোদিনই শোধ করতে পারবো না, ওনার নামটা আমার মনে নাই।
উনি কি করলো আমাকে বলেন?
তা উনি বলতেছিল আজকে তো মেডে, তুমি ঢাকা কিভাবে যাবা, সবকিছু অফ,
মানে পয়লা মে।
হ্যাঁ, পয়লা মে এক তারিখ চলে আসে, রাত 3:30 বাজে এখন, সবকিছু অফ। এখন উনি বলতেছে তোমার কোন আত্মীয় নেই। আমি আত্মীয় তো অনেক আছে, কিন্তু তাদের বাসায় গেলে তো উল্টো আবার ওদের বাসায় পাঠা দিবে, ধরাই দিবে, তো আরেক বিপদ। তারপর উনি বলতেছেন তো কই যাবা? আমি বলতেছি আচ্ছা একটা কাজ করা যায় না, এখানে তো যে অবস্থা, হোটেলে গেলে ধরা খাবো, হোটেলে যাওয়া যাবে না, আপনার বাসায় রাখতে পারবেন? চিন জেলারে বলতেছি। উনি বলতেছে তোমাদের মতো বড় লোকের ছেলেরা আমাদের বাসায় থাকবে? বসতেছি থাকি। আমি ভাই আমি আপনার যেরকম ড্রাইভার, আমার ভাইও ড্রাইভার, ঠিক আছে, কিন্তু ও বড় লোক। ও বলতেছে না আমি পারবো। পরে উনি বলে গেছে তোমাদের সমস্যা না থাকলে থাকতে পার, দুইটা শর্ত আছে। আমি বলি কি? একটা শর্ত হচ্ছে যে দুজন একসাথে থাকতে পারবা না, প্লাস সারাদিনে বাসা থেকে বাড়াইতে পারবা না।
ওকে,
আমি বলতে চাই ঠিক আছে সেটাও মানলাম, কিন্তু ও কই থাকবে? বলে কো আমার বাসির ধারে থাকবে। আপনার বাসায় কি কি থাকে? বলে আমার দুইটা ছোট ছোট ছেলে। পরে আমরা যাই ওনার বাসায়, মানে কোথায় অন্ধকারে যাই তো রাতে, ওই সব আমার খেয়াল নাই বাসাটা কোথায়, কিন্তু একটা বিল্ডিং এর সামনে নিয়ে থামায়,
একটা সম্পূর্ণ অনিশ্চিত যাত্রা।
থামাইলো, তখন আমার ভিতরে একটু ভয় কাজ করেছি, বিল্ডিং এর সামনে থামাল। উনি বললো বস্তিতে। আমি ফোন দিয়েছি ওনার ওয়াইফে যে নিচে আসো, মেহমান নিয়ে এসছি। আর ও তো আমার দূরে দাঁড়াই আছে। পরে উনি উঠছি, দেখি যে তিনতলা একটা ফ্ল্যাটের মধ্যে, ভালো সুন্দর। উনি বলে ভাই আমি ব্যবসা করতাম, ব্যবসা করে ধরা খাইছি, মানে লস টস খাইছি, এখন আর কি রাতে রাতে গাড়ি চলে, আমার এখানে কেউ জানে না। তা ওনার ওইখানে থাকি, ওই দিন থাকি, থাকার পরের দিন উনি আমাদেরকে আবার নিয়ে গাড়িতে উঠে দেয়। তা ওনারে শুধু জাস্ট ভাড়াটা দিই, অন্য কিছু ওনার দিল উনি নিল না। পরে আমি চলে যাই খুলনা আমার ফ্রেন্ডের কাছে। খুলনার থেকে আবার ফোন করে আমার মামা বাড়ি জানাই দেয়। ওইখান থেকে আমি ওই অবস্থায় আবার রোডে নিয়ে আরেক জায়গায় যাই।
কোন জায়গায়? এটা
কিভাবে
বিয়ে করলেন? কারা সাক্ষী ছিল?
ওই ফ্রেন্ডরা, সব ফ্রেন্ডরা, ওর পক্ষ ফ্রেন্ড, আমার পক্ষ ফ্রেন্ডরা।
খুলনাতে?
যশোর।
যশোরে? যশোরে আপনি ফ্রেন্ড পেলেন কিভাবে?
যশোরে যে ফ্রেন্ডের ভিতর পরিচয়,
ওই ফ্রেন্ডের ভিতর, ঠিক বুঝলাম না,
মানে যে ফ্রেন্ডের বাসায় গেছিলাম ওই ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। আমি যে জন্ম নিবন্ধন কার্ড বানিয়েছিলাম, সত্যি কথা বলছি এটাই, মানে আমি বানিয়েছিলাম চট্টগ্রাম থেকে, ওরও আমার দুজনের, ওইটা দেখাইয়া ওইখান থেকে বিয়ে করি। বিয়ের পরে ওইখান থেকে বাসরাতে রোদে বাড়ি ই করে, যেরকম বাসর ঘর যেরকম সাজায় ওরকম ছিল না আরকি। ওই ফ্রেন্ডটা আবার বিবাহিত, ওর ওয়াইফ আবার ওর কি শিখিয়ে দেয় যেন, ও আসে আমি যখন যাই, আমি একটা শাড়ি দিই ওইটা পরে থাকে, আমি যখন যাই তখন আর কি আমার সালাম করে, শুনছি আর কি বিয়ে তো ফার্স্ট ওইতে করছি, তারপর না জানছি, শুনছি যে নাকি বিয়ের রাতে নাকি কাবিন নেওয়ার এটা আর কি
উসুল দিতে হয়।
উসুল দিতে হয়।
কত ছিল আপনার কাবিন নেওয়া?
2 লক্ষ কত জন?
এটাই আপনার কাবিন নেওয়া?
2.5 লাখ। 2.5 লাখ।
আচ্ছা, আমি একটু দেখতে চাই, এই যে বিবাহের এফিডেভিট না, এই হচ্ছে আপনার কাবিন নামা এখানে, ওকে আপনি, হ্যাঁ, 2.5 লাখ টাকা। আমরা আরো ঘোষণা করছি যে আমাদের উক্ত বিবাহে দেনমোহর হিসেবে 2,50,000 টাকা ধার্য করা হইল, ইহা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এখানে হচ্ছে আপনার রবিউল ইসলামের সাইন, এখানে মাহমুদার সাইন। আর যিনি আপনার সাথে সাক্ষী দিয়েছিলেন ওনারা কে ছিলেন?
ওনারা ওইখানে ছিল,
ওখানকার লোকাল ছিল। ওকে, ঠিক আছে। তারপর
পরে আমি ওরে বললাম যে এরকম তুমি তো সবকিছু জানো, তোমার নতুন করার কিছুই বলার নাই, আমার কিছু বলা লাগবে না, আমি সবকিছু জানি, আর এই আর কি বলা লাগবে। তো আমি কি করি, মানে ব্যাগ থেকে ওরে টাকা বের করে দিই কিছু, কিন্তু ও বলে আমি এটা কি করব, তোমার কাছে রাখো, আমি না এটা আজকে রাখো, তুমি কালকে আমার দিও দরকার হয়, কিন্তু আমি এখন নিতে পারবো না, তুমি সব দাবি দাও। সেটা তো যেরকম ভাবে আর কি শুনছি মানুষের থেকে,
ওই শোনা জিনিসগুলো আপনি ওর সাথে করলাম,
ওর সাথে করলাম, তারপর ঠিক আছে, তারপর যদি দাবি না থাকে তাহলে একটা মিষ্টি খাওয়া দাও, তখন মিষ্টি খাওয়া দিল আর কি, তখন আর কি পুরো মানে
আপনাদের মধ্যে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা হলো।
অনেকক্ষণ কথা পরে হলো।
আমি একটু জানতে চাই যে এই যে ব্যাপারটাতে আপনারা ইনভলভ হলেন, বিশেষ করে ওকে নিয়ে যাওয়ার পরে কয়দিন পরে বিয়ে করলেন?
তিন দিন।
এই তিন দিনে তো বিভিন্ন পরিবেশের মধ্যে হয়ে গেছে, সবগুলো পরিবেশই তো আমি বলতে চাই ইকোনমিক স্ট্যান্ডার্ডের জায়গা থেকে খুব বেশি ভালো ছিল না। ওর মধ্যে কোন চেঞ্জেস দেখেছে? ঠিক মতো খেতে পারছে
না। ও আর একটু পিছনে যাই,
জি,
ওই ড্রাইভারের বাসায় বসে আমি ফোন দিয়েছিলাম আমার ছোট ভাইরে যে কিরে তুই সরে যা, আমরা তো চলে গেছি। ও বলে কই গেছিস? আমি কই গেছি, যেখানে গেছি গেছি, তুই সরে যা। বলে ওরা তো বাসায় এসছে, এটা বললে আমি মোবাইলটা অফ করে দিয়েছি।
কারা বাসায় আছে?
বাসায় আসছে মানে ওর আব্বু আম্মু বাসায় চলে গেছে, সকালে গিয়েছে, খবর পেয়ে গেছে।
আচ্ছা আচ্ছা।
বাসায় চলে, তখন আমি ফোনটা অফ করে দিই।
ওকে।
পর ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে রয়েছি পাঁচ ছয় দিন, থাকতেছি ভালোই, সুন্দর দিন কাটতেছে। একদিন ও বলে গেছে ফুকুরে গোসল করবে, ওই নাকি ফুকুরে গোসল করতে ওর ভালো লাগে। তখন গ্রামে তো পানি শুকনো ছিল, একটা পুকুর ছিল গভীর গ্রামে বড়, ওইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ও মানে পানির ভিতরে গেলে ব্যালেন্স ব্রেক ঠিক থাকে না,
মানে পানি গিয়ে
একেবারে, হ্যাঁ, অনেক খুশি হয়ে যায়, ই করে, তারপর মানে গান গায়, খুশি গান চলে আসে পানির ভিতরে জড়ায় ধরে। আমি বলি কি কর, মানুষ অনেক মানুষ এখানে দাঁড়া রয়েছে আর সবাই আসতেছে, কিন্তু ও তো ওইটা বুঝতেছে না। পরে ও বলে কি যে আমার তুমি ওদিকে নিয়ে চলো, মানে পানির মধ্যে বেশি দূরে, ও সাঁতার জানে না, আমি জানি। আমি বলি ঠিক আছে। পরে আমার গলা ধরে আমি ওরে নিয়ে কত দূর যাই, যাওয়ার পর আসার সময় আমার একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আমি একটু ডুবে যাই, কিন্তু ওরে আমি আলগায় নিয়েছি, কিন্তু ও ভয় পেয়ে যায়। ও মানে কান্না করে দেয় কি তুমি পানি খাইছো? আমি বলি না না আমার কোনো সমস্যা নাই, তুমি কিছু খাইছো নাকি? না আমি তো তোমার জন্য কান্না করতেছি। ওইখান দিয়ে আবার একটা খবর আসে যে চট্টগ্রাম থেকে জানিয়ে গেছে থানা থেকে, আমরা ওইখানে আসি, ওইখানে আসি, আমার মোবাইল নাম্বারটা দেখি দেখি করে ফেলাইছে। পরে আমার ফ্রেন্ডটা বলতেছে তোমরা চলে যাও, এলাকার ফোলা ভানো লাগাই দিছে, আবার পুলিশ লাগাই দিছে খুঁজতে। আমি খবর পাইছি
বাবা কি তখন বাংলাদেশে?
হ্যাঁ। আমি কি করি ওরে নিয়ে ওই দিন সকালবেলা আবার খুলনা, খুলনা আবার আসে আরেক জায়গায় একটা বড় ভাইয়ের কাছে।
ওর ভাইকে আগে থেকে জানতো যে আপনি আসতেছেন নাকি এভাবে ভ্রমণ করে বেড়াচ্ছেন? যাকে মাথায় আসছে,
আমি যাকে মাথায় আসতেছে তাকে।
আচ্ছা, মানে গেলে তো ফেলতে পারবে না,
কোনোদিনও ফেলবে না, আমি জানি তো।
আচ্ছা,
পরে গেছি ওই বাড়ির কাছে, গেছি বাড়ির কাছে রয়েছি, আর বৃষ্টি নামলে না খুব ভালো লাগতো, বৃষ্টি আমার কাছে পেন লাগে, আর ওর কাছে
হলো বলেন
আর ওর কাছে অনেক ভালো লাগে। পরে বৃষ্টিতে গোসল করে ধরেন আমরা ওইখানে একটা বাড়ি ছিল, বাড়ির চারি সাইডে দেওয়াল ছিল, আমরা গোসল করতে নামলে ওই ছাদের থেকে বাইরের অন্য দুইটি মেয়ে কি কি করে ওই দেখে, কিন্তু ওইটা আবার বাড়িওয়ালার একটা ছেলে নাকি দেখে ফেলাইছে, মুরব্বী টাইপের, মানে আমরা এরকম স্বামী স্ত্রী এমনি ই করতেছি, খারাপ কিছু না ভাইয়া,
বুঝতে পেরেছি। এই ব্যাপারগুলো যদি কেউ দেখে ফেলে তাহলে তারা কি মনে করতে পারে সেটা আমরা আজ করতে পারি, কারণ এই ব্যাপারগুলো খুব ভালো চোখে দেখা হয় না, যদিও সেটা বৈধ স্বামী স্ত্রী বা অন্য কোন ব্যাপার থাকে, তারপরেও আমাদের সামাজিক দৃষ্টিকোণের জায়গা থেকে আমরা আসলে ভালোভাবে নিতে পারি না। হ্যাঁ, তারপর কি হলো?
তারপর আমার ওই ভাইয়ের কাছে বিচার দেয়, তারপর আমার ভাইটা আমার এই হালেদা ডাইকে বলে যে তোরা এগুলো এরকম ঠিক না। আমি বুঝলাম, আমি তারপরে যা চলতেছে, ১৯ দিন ২০ দিন গেছিলাম
ওখানে,
হ্যাঁ, মোট পাড়ায় একটা রাত একটা দিন বালিশে মাথা রাখিনি, আমার বুকের ভিতরে মাথা রাখছে।
ও
হ্যাঁ,
ওকে।
আর ওরা আমি জিজ্ঞেস করতাম তোমার কষ্ট হচ্ছে, বলে কি না তুমি ফাঁসে থাকলে সারা জীবন আমার কষ্ট হবে না। একদিন মানে একটু টাকার একটু সমস্যা, টাকা আসতে একটু দেরি হয়েছিল, ওর গলায় ঠার ছিল, ওইটা বিক্রি করার কথা বলছিল ও মারে। আমি বলছি না বিক্রি করবো না, তোমার এত কিছু যখন আনেনি তোমার একটা সেনা আমি কি জন্য বিক্রি করবো, টাকা চলে আসবে একটু দেরি হইতেছে চলে আসবে, ওইটা বিক্রি করে নিয়েছে এই জন্য একটা দিন কথা বলিনি। যাক গেল, আমার প্রতিদিন মাথায় হাত দিয়ে বলা, তুমি আমার জীবনে যদি কোনোদিন ঝড় আসে জীবনের ভিতর তাই তুমি অন্য কোনো মেয়ের আমার জায়গায় স্থান দেবা না তো? আমি দিব না, তুমি কি দেবা? ও আমার মাথায় হাত দিয়ে বলতো কোনোদিনও না, এরকম প্রতিদিন রাত্রে এরকম বলতো,
মানে এক ধরনের ভয় থেকে
ভয় থাকতো। কিন্তু ভাত খাওয়ার সময় ও খাওয়াই দিত আমারে, ওর একদিন আমি রান্না করে খাওয়াই, ও রান্না করতে পারে না, আমার বলে কি না রান্না ঠিক আছে আমি রান্না করতে পারি ঠিক আছে। তারপর ওই ভাই একটা চাকরি ঠিক করলো, পরে আমার একটা বাসা নেই, এখানে থাকতেছি ভালো করে, এই দিন চলতেছে। ঠিক ওই মহাসেন ঝড় আসার কথা, ওই দিনকে আমি আমার ফ্যামিলির সাথে সবার সাথে কথা বলছি যে কে কোথায় আছে কেমন।
মহাসেন,
মহাসেন একটা ঝড়
আসে মাঝখানে, হ্যাঁ, একটা মহাসেন
ওই দিন রাত্রে।
ওকে,
আমি ফোন করে কে কোথায় আছে সবাই নিরাপদ স্থলে গেছে কিনা জিজ্ঞেস করতেছি। তা আমি চিন্তা করতেছি আমি আমার ফ্যামিলির সাথে, মা বাবার সাথে, সবার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, কিন্তু ওরও তো ফ্যামিলি আছে, বলে তো মা আছে বাবা আছে একটু বলা উচিত কেমন, এটা চিন্তা করে আমার মাথায় এটা কাজ করছে। আমি কিছু ওরে কথা বলে দিচ্ছি, ও কথা বলছি তোমার আম্মুর সাথে, তুমি কথা বলো। বলে আমি বলবো না। হ্যাঁ না বলো, একটা বিপদের দিন বলো, কি হয় না কি হয় বলা তো যায় না। বলে কি যে না বলবো না। তারপর জোর করে এইটাই আমার জীবনে সব থেকে বড় ভুল, কথা বলাই দেওয়া। কথা বলাই দেওয়ার পরে ওর আম্মু বলে ওর আম্মু নাকি প্রেগনেন্ট, তিনটে বোন ভাই নাই এই জন্য একটা বিয়ে নিছে, ওরে পটায় ফেলায়। ও তো খুশি হয়ে যায় যে ভাই হবে। তখন বলে কি যে চলো চলো আমার আম্মু সবকিছু মানে নিছে। ওর আম্মু আর কি বলছে যা করছো করছো, ভুল তো মানুষই করে, চলে আয়। আমারে বলে যে তোমার আমরা বিদেশে নিয়ে যাবো, চলে আসো। হ্যাঁ না বিদেশে আমি যাবো কেন, আমার বাপ মা আমার পড়ালেখা শিখেছে বিদেশে যাওয়ার জন্য নাকি? আমার পড়ালেখা কেন শেষ হয়নি, আমার বা আছে ভাই আছে, আমি এগুলো ফেলে খুঁজে যাবো। তোমার যা ইচ্ছা তুমি গেলে যাবা, না গেলে না যাবা, তুমি চলে আসো। না আমি যাবো না। আমি ওনারে ডাইরেক্টলি বলি নাই, আমার শাশুড়ি বলি নাই, ওরে বলছে আমি যাবো না। ও তো আমার রিকোয়েস্ট করতে ছোট পড়ে ফেলাইছে, চলো কোনো সমস্যা না, আমি আসি না, তুমি থাকো কিন্তু আমি যাবো না, তোমরা আমি দিয়ে চলে আসি। বলে কি না আইসা একসাথে যাবো, একসাথে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। চিরদিন তুমি যে আমার একটা ছবি আছে ভারতীয় বাংলা, ঠিক আমার যেরকম কাহিনী এরকম মানে গরিবে, আমি ওই ছবিটাও আনি ওরে দেখাইছি, দেখো কিরকম ভাবে ফার্ম ফোর্টি নিয়ে দিয়ে নিয়ে কি করছে দেখো।
চিরদিন তুমি যা আমার,
হ্যাঁ
ওকে,
আমি ওইটা মোবাইলে নিয়ে ওরে দেখাইছি, দেখো কি যে ওই মেয়ে নায়িকের বাবা ছিল ভিলেন, কিন্তু আমার বাবা তো ভিলেন না। আমার এই উদাহরণটা দিল,
ওকে
এটা ঠিক আছে, তোমার বাবা ভিলেন না, ভিলেন হইতে বেশি টাইমও লাগে না। বলে কি যে না তুমি আমার বিশ্বাস করো না। আমি বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু আমি যাবো না। পরে ওকে আসা না গেলে মন কালা, দুই তিন দিন গেল এরকম ভাবে, আমি চিনছি যে মন কালা আগের মতন আসি খুশি নাই। আমি বলছি এরকম ঠিক না, চলো তুমি আগের মতন নাই। বলে কি যে তুমি তোমার আমি বলছি তো চলো, কোনো সমস্যা নেই, আমরা যদি ঠিক থাকি পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না, তা ঠিক আছে। আর বাবা মা ওই প্রেগনেন্ট যে ছিল পেটের ভিতরে যে ছিল ওর কসমও খাইছে যে কোনো সমস্যা নাই, ও বিশ্বাস করে ফেলছে সেইখান দিয়ে।
ও
আমি কি করি, আমার ফ্যামিলির তারপর ফ্রেন্ড সার্কেল কাউরে না জানা চলে আসি, ওদের বাসায় উঠি ডাইরেক্ট। আমার গেছে তখন গাড়িতে, তখন আমার ফোন দেয় যে ফ্যামিলিতে কই, আমি বলছি আমি বাসায় শুয়ে আছি। ঠিক আছে,
আপনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেনি যে আমি ওকে নিয়ে পালিয়ে আসছি, তোমাদের সাথে কোনো অত্যাচার করেছে কিনা বা কোনো ধরনের কোনো কিছু করেছে কিনা?
ও
আমাদের ফ্যামিলি,
ও হ্যাঁ হ্যাঁ সরি ভুলে গেছি,
না ভুলে যাবেন, সমস্যা নেই। আপনি
আমার চলে যাই যখন, তখন আমার মারে থানায় নিয়ে যায়, আমার মাকে আর ছোট বাইরে, আমার মারে থানায় আগে এক রাত। তখন আর কি আমার কাছে খুব খারাপ লাগে যে আমার জন্য আমার মা থানায় গেল, আবার আমার ছোট বাইরে থানায় প্রতিদিন যাইতে হয়, আর আমার যে বেস্ট ফ্রেন্ড ওদের বাসায় পুলিশ যাই করে, ওরও পুলিশে মানে খুঁজে। পরে আমি চলে আসি যখন, আমি ফ্রেন্ডও বলি না আমার ফ্যামিলিও বলি না, আমি ডাইরেক্ট ওদের বাসায় উঠে গেছি। ও যেরকম বলছে যে পাঁচলে একসাথে মরলে একসাথে, আমি এরকম ভাবে উঠে গেছি। উঠে যাওয়ার পরে আমাদেরকে বুঝতে দিনে আমি সালাম করছি শ্বশুর শাশুড়ি, যা করছো করছো ভালো করে, মানে বললে করলে ভালো হতো, বলতো মানুষই করে এটা কোনো ব্যাপার না। মনটা কি করছে, ও যখন গোসল করতে গেছে এর মধ্যে আমার ভাত দিছে ভাত খাওয়ার জন্য, আমি না আমি খেয়ে আসছি আমি খাবো না। পরে সবাই আমার কি অনুরোধ করতেছে, আমি শুনতেছি আমি খেয়ে আসছি।
আপনার শাশুড়ি বাসাতে?
হ্যাঁ শাশুড়ি বাসাতে।
ওকে,
ও গোসল করে আসে তখন আমার ধারে দাঁড়াইছে, আমার বলে কি আমি ভাত দিছে ভাত খাওয়ার জন্য, বলে তো তুমি খাও। আরে না আমি খাই, তুমি জানো না খেয়ে আসছি। বলে খাও। আম্মু আবার আমার সাথে কথা বলতেছে, ডাক দিয়ে ওরে নিয়ে গেছে আরেক রুমে, ওরা আসতে দিনে। পরে ওর আব্বু আসছে আমার কাছে, বলতেছে তোমার সমস্যা কি, তুমি এমন ভান করতেছো যেমন কোনোদিন আর খাওয়া না। আমার সাথে কথা ঠিক, যখন শ্বশুর বাড়ি গেছে খাওয়া তো লাগবে, আসতে লাগুক আর কার লাগুক, ওনার সম্মান রাখার জন্য খাইতে বসছি, অল্প কিছু খাইয়ে উঠছি। এম ধরেন চেয়ার থেকে উঠে টেবিল থেকে উঠে সবাই বসবো এরকম বসি নেই, এর মধ্যে দরজার নক করছে। বলে কি, বলে আমি কিন্তু দরজা খুলে না, খুলছে দুজন সিভিল পোশাকে আর একজন পোশাকে। আমি তখন সিভিল পোশাক দিকে টের পাইনি, দেখি যে একজন পোশাকে একজন অস্ত্রীকে। বলে কি, বলে হ্যাঁ এটা বললেই আমার পুলিশে মাস শুরু করছে আর কোনো কথা না। আমি কি রে কি করলাম, আমার ভিতরে এখনো কাজ করতেছে না কি,
পুলিশ আপনাকে বাসার ভিতরেই মারছে।
ও আবার টের পাইছে যে আমার মারতেছে কেউ, ও কান্না করতেছে ওইখান থেকে শব্দ পাইতেছে, আমি আমার মারতেছে। আমি মোবাইলটা খুলে মেমোরিটা আমার চেপা ফাঁকাটা ঢুকে ফেলাই, কিন্তু মেমোরিটা পুলিশে বাইক করে পরে নিয়ে ফেলে আর কি।
মেমোরিটা কেন ঢুকান?
মেমোরি তো ওর সাথে আমি এ টু জেড যত কথা বলছি, ওর আম্মু কি বলছে ওর আব্বু কি বলছে সবকিছু রেকর্ডিং।
ওকে,
সরা গেলে পুলিশে বলে কি দেখি ওরা আনেন, তো আনছে আমার দিকে আসতে যায়, ওর আম্মু টানিয়ে নিয়ে চলে যায়। ও কান্না করতেছে কিন্তু আমার যে মারতেছে আমার কোনো ফিলিংস নাই, কারণ আমার যার জন্য মারতেছে সে তো কান্না করতেছে, আমি ব্যথা পাইলেও ব্যথা পাইতেছি না। তখন ওর আম্মু ওদিকে গেছে, পুলিশে আমার বলতেছে তো আসলি কেন, এইটা বলে আবার মারে, গেছিলি ভালো করছিলি তাইছিস কেন, আমাদের আইনি কাজ আমাদের করতে হবে, মামলা দিচ্ছে আমাদের করতে হবে, দৌড়তে হবে স্বাভাবিক, তো আসলি কেন, এটা বলে আমার মা আবার মারল। থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাবে সিএনজি তে উঠেছে, সিএনজি তো ছোট জায়গা ভিতরে, ও আমার একসাথে উঠেছে, তা আমার হাতে হ্যান্ডক্যাপ লাগাই দিছে,
ওরে উঠেছে,
হ্যাঁ ও আবার আমার গাড়ির মধ্যে জড়াইতে উঠছে, সারাইতে বলে সারে না, টাইনে সারাইতে পারে না, না সারাইতে পারলে এখন পুলিশে বলতেছে তুই সারবি না, ওরে গুলি করে দেবো, ওরে বলতেছে, তখন ও কান্না করে ছাড়িয়ে দেয়। যখন থানার ভিতরে নেয়, থানার ভিতরে নিলে আমার হ্যান্ডক্যাপ ফিসে দিয়ে লাগায় একটা বেতের লাঠি দিয়ে হাতের ভিতর দিয়ে বড়ে দেয়, উনি চুলটা ধরে টেবিলের সাথে ধরে পিছন থেকে আমার বাড়ি মারে, অনেকক্ষণ মারে, ও তখন দাঁড়ানো, ও কান্না করে যে আমার কাছে ভাই কোন রকম লাগতেছে না, তখন যে আমি যার জন্য কষ্ট করছি সে তো চোখের পানি ভরতেছে, আমার কাছে আমার চোখের একটা ফোট পানি ভরতেছে না, যে আমার মাতেছে আমি ব্যথা হইতেছি, আমার ওরকম কোন ফিলিংস নেই।
এখানে আমার কিছু বলার আছে, একটা হচ্ছে যে আইনি সংস্থা যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন, প্রথম কথা হচ্ছে যে ল কি এটা সাপোর্ট করে যে কোনো আসামিকে ধরে নিয়ে গিয়ে প্রথমত আসামিকে আপনি যে স্পটে ধরছেন তার গায়ে হাত তোলা, এক। দুই নম্বর হচ্ছে যে তাকে ধরে নিয়ে গিয়ে থানাতে আলটিমেটলি যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কোনোভাবেই রিমান্ডে নেবার আগে বা রিমান্ডে নেওয়ার পর, আমি ঠিক জানি না, এই ধরনের অত্যাচার করা পাবলিকলি এ ধরনের অত্যাচার করার কোন নিয়ম আছে কিনা। তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে যখন বোঝাই যাচ্ছে যে তারা অপ্রাপ্ত বয়স্ক, তাহলে অপ্রাপ্ত বয়স্কদের সাথে কোন আইনি সংস্থার কোন কর্মকর্তা এই ধরনের আচরণ করতে পারেন কিনা। একই সাথে আমরা এটাও জানার দাবি রাখি যে এই যে আচরণগুলো হচ্ছে সেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে একজন অপ্রাপ্তবয়স্ক মানুষের সাথে ধরনের আচরণ করা যায় কিনা। একটা হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, এক। দুই নম্বর হচ্ছে হলো সে আইনের দ্বারাই সেটা পারে কিনা, এবং তিন নম্বর হচ্ছে যে তারা বয়সন্ধির কালের সময়ের ছেলে পেলে, সুতরাং তারা যদি কোনো ভুল করে থাকে তাদেরকে সিস্টেমেটিক্যালি এটাকে সংশোধনে নিয়ে আসতে হবে, সেখানে এই ধরনের অন্যায় আচরণ করার কোন সুযোগ আছে কিনা। আমার মনে হয় আমাদের দেশে অনেক হিউম্যান রাইটস আছে, অনেক মানবাধিকার সংগঠনগুলো আছেন যারা বিভিন্নভাবে মানবাধিকার, নারীর অধিকার নিয়ে কাজ করেন, অন্যান্য অধিকারগুলো নিয়ে কাজ করেন, চাইল্ড অ্যাবিউজ নিয়ে কাজ করেন, বিভিন্নভাবে কাজ করেন, কিন্তু এই যে পুলিশ কাস্টাডিতে যে মানুষের কতটুকু মানবাধিকার সংরক্ষিত থাকছে বা কতটুকু পরিমাণ তাদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে যেটা নিয়মসিদ্ধ কিনা বা বিধিসম্মত কিনা, এগুলো নিয়ে কিন্তু আমাদের তেমন কোন ধরনের কোন রিপোর্ট বা কোন ধরনের অ্যাক্টিভিটিস হয়তোবা আমাদের চোখে তেমন একটা পড়ে না। নাও উই হ্যাভ টু রাইজ অল দোজ ইস্যুস টু প্রিভেন্ট দ্যাট কাইন্ড অব ভায়োলেন্স, ইটস ওয়ান কাইন্ড অব ভায়োলেন্স, আই মাস্ট সে। ওকে, তারপর
অনেকক্ষণ মারার পরে নিয়ে যায়, লগাবে নেওয়ার পরে, নেওয়ার আগে আমার কাছে মোবাইল টোবাইল টাকা তা থাকে, মেমোরিটা খুঁজে ফেলে যায়, নিয়ে ফেলে।
তখন মাহমুদের কি অবস্থা?
মাহমুদের তো আমার সাথে দেখা নাই, ওরে তো আলাদা ওসির রুমে নিয়ে গেছে, ওরে নাকি থানায় অনেক বুঝাইতে, আব্বু আম্মু কোনোভাবে বুঝাইতে পারতেছে না, যে মানে ওদের ফককে নিতে পারতেছে না। পুলিশ একটা আমার বলল তো যে মেয়ে তো একটা ঠিক নিছ, মেয়ে তোর ফককে আসিস, তোর সমস্যা নেই, মেয়ে তোর ফককে থাকলে তোর কোনো সমস্যা হবে না। আমি তো 100-100 শিওর যে মেয়ে আমার পক্ষে থাকবে, ঠিক আছে, যে জীবন দিয়ে দিতে পারে আমার জন্য, সে কি আমার পক্ষে থাকবে না?
এই প্রশ্নের উত্তর মিলবে ঠিক রাত একটার সময়। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসব। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে গা শিউরে ওঠার মতো গল্প। আমরা যে জায়গাটাতে ছিলাম ঠিক সেই জায়গাটা থেকে এখন অনেক দূরে চলে এসেছি, এবং সেই দূরটা আসলে কত দূর এবং সেটা শেষ পরিণতি কি সেটা আমরা জানব ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গে। আমরা ফিরে আসছি ওকে দেখার জন্য, এবং একই সাথে ওকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
প্রথম দেখা ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততায়, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে চিটাগং থেকে আসা এক বন্ধু যার নাম হচ্ছে রবিউল। রবিউলের বয়স এখন খুব বেশি নয়, 18-19, এবং তার জীবনের গল্প আজকে আমরা এখানে শুনছি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্ধুরা। এবং আমি জানি যে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অনেক বন্ধুরাই আজকে আমাদেরকে নেটে এই জীবনের গল্পটা শুনছেন এবং একই সাথে হয়তো আগামীকালকে আমাদের নেট থেকে ডাউনলোড করে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অসংখ্য অসংখ্য মানুষ, বিভিন্ন জেলার মানুষ এই জীবনের গল্পটা শুনবেন। এবং এই যে গল্পটা এটা ডাউনলোড করতে চাইলে এবং পুরনো যে গল্পগুলো ছিল এখানে প্রচারিত হয়েছে সেগুলো, এছাড়া হ্যালো 920 সম্পর্কে যাবতীয় আপডেট চাইলে আপনি ফেসবুকে নক করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে আপনি আজকের অতিথি রবিউলকেও দেখতে পাবেন, তবে পেজটিতে যাওয়ার পরে লাইক দিয়ে দিলে আপনি সারা জীবনের জন্য হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্পটি প্রচার করা হচ্ছে, যেটা রবিউলের জীবনের গল্প, আমরা যে নামগুলো এখানে ব্যবহার করছি বেশ কিছু নাম এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, এবং এই যে জীবনের গল্প আপনারা শুনছেন এটা আসলে এখন পর্যন্ত মানে মূল যে জায়গাটা জীবনের গল্পের সেটা মামলা অবস্থায় রয়েছে এবং এটা কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমরা এটি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে আজকের এই জীবনের গল্পটি প্রচার করছি এবং আমরা কোর্টের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখেই আজকের এই জীবনের গল্পটি প্রচার করছি। আমরা সম্মানিত বিচারক যিনি যে রায়টি দেবেন সে রায়ের প্রতি শেষ পর্যন্ত আস্থা রাখতে চাই। আমরা শুধু জীবনের গল্প থেকে একটা মেসেজ সোসাইটিকে দিতে চাই যে ওর যে নিজের ভুলের জায়গাটা স্বীকার করছে সেই ভুলটা যেন আর মানুষের, আর দশজন মানুষের কিংবা আর দশজন কিশোরের যেন না হয়। আমরা কোনোভাবেই কোন ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করছি না, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করছি। এবং রবিউল নামে যে ছেলেটি জীবনের গল্প এখানে বলছে সেই গল্পটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছি এবং সব নামই কিন্তু এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ওকে, আপনি যেখানটাতে ছিলেন যে আপনাকে হাত পেছন দিয়ে বাধা হয়েছে, আপনাকে মারা হচ্ছে এবং একই সাথে মাহমুদাকে ওসির রুমে নিয়ে যাওয়া হয়েছে, ওসি আপনাকে দেখেছে, তারপর
আমার পুলিশটা বলতো যে তোর নামে এখনো মামলা হয়নি, কিছুই বুঝাচ্ছে তিন চারজনে কিন্তু কোনো কাজ করতে পারতেছে না। একমাত্র পুরো বিশ্বাস যে
মাহমুদা
কোনোভাবেই ও পাল্টলে পৃথিবী উল্টে যাবে, কিন্তু ও পাল্টাবে না, আমার এরকম একটা বিশ্বাস ছিল। যাক, সকাল পর্যন্ত এটি শুনছি, কিন্তু তার কিছুক্ষণ পরে যখন 8:00-9:00 বাজে তখন শুনি কি যে আমার নামে মামলা হয়ে গেছে। আমার কাছে তখন কোন রকম লাগতেছে না যে আমার নামে কি মামলা হয়েছে। তখন পুলিশ বলে কি রে কি যেন করছে জানি না, ওসির রুমে তো আমরা যাইতে পারি না, তা ওরে মনে হয় কিছু বুঝাইছে, এখনো কোনো কথা বলতেছে না, তোর নামে মামলা হয়ে গেছে। কি বলে মামলা হয়ে গেছে, আমরা তারপরও কোন রকম একটা ফিলিংস কাজ
করতে,
বাসাতে যোগাযোগ করেছি, বাসাতে আইছিল থানায়, পরে আমার নিয়ে গেল ছবি তুলতে, মামলা দিচ্ছে নারী ও শিশু অপহরণ, আমি নাকি অপহরণ করছি, ওরে বাসার সামনে দিয়ে তুলে নিয়ে গেছি মাইকোতে, ওরে বন্ধুদের সাথে এটা মামলা করছে, ছবি তুলে আমার এখানে মানে বুকের এখানে একটা কাগজ লাগাই দিল, কাগজ লেখা অপহরণ, অপহরণ লেখা, অপহরণকারী লেখা ছিল। আমি বললাম কি যে এটা কি, বলে এটা তোর ডিগ্রি, পুলিশে বলতেছে মানুষের পড়ালেখা শিখে তুই ভালো ভালো ডিগ্রি আনে আর আমি অপহরণকারী ডিগ্রি নিলাম, ঠিক আছে। তখন আমার চোখে পানি চলে এসেছিল, কি রে কি করলাম আমি, ডিগ্রি নিলাম তাও 8-এর। তখন আর কি ওইখানে আরেকটা মহিলা ছিল, ওনারে নাকি ইয়াবা বাংলাদেশ, উনি বলছে আপনারা শুধু ভালো ছেলেগুলোরে খারাপ করেন আপনারা, উনি বলতেছে, তোমার বলতেছে যে তুমি অত গেলে কথা বলো, তুমি চুপ করে বসে থাকো, নিজে একটা খাইছো ওইটা চুপ করে বসে থাকো, সেও মামলা খাইছে, ইয়ে বা খাইছে, তারপর আবার আমার নিয়ে গেল। তখন ওরে নাকি মেডিকেলে নিয়ে গেল চেক আপ করতে, আমার চালান করে দিল। তখন আর একটা আমার থানায় নিয়েছিল যে আমার ফ্রেন্ডও গেছিল থানার বাইরে, কিন্তু ভিতরে কেউ যায়নি, পলিটিক্যাল যেসব বড় ভাইদের পিছনে দৌড়েছি তাদেরকে ফোন দিয়েছে, তারা বলে দেখবো, তারা বলে দেখবো, আচ্ছা দেখুক, তারা ওই পর্যন্তই দেখছে, এখনো দেখে, কিন্তু ফ্রেন্ডটা থানার সামনে গেছিল। পরে আমার যখন চালান করে কোর্টে, দেখি তো একটা চেয়ারে বসা মাহমুদা, আমি চাইতেছি ওর সাথে তোকে আমার চোখ ফেলানো, আমি ওর সাথে দুই মিনিট কথা বললো, আমি জানি ওর আমার, ঠিক আছে, চোখ আমি যেদিকে ঘুরে দাঁড়াই ওর আম্মু সেদিকে ঘুরে দাঁড়ায়, আমি আর ওরা ই করতে পারি না। তখন ওরা যখন বার হয়ে যায় কোর্টের থেকে, আমি শুধু একটা কথাই বলছি, যা করছো ভালো করছো, এইটাই বলছি, আর কোনো কথা বলার টাইম পাইনি। পুলিশ একটা এসে আমার কলার ডরছে, ওরা বলতেছে আমাদেরকে ডিস্টার্ব করার, আম্মু বলতেছে পুলিশ এসে আমার কলার, কে তুই ওরা ডিস্টার্ব করিস, আমি ধরুন সারেন আমারে কি ডিস্টার্ব, আপনার ওয়াইফের সাথে আপনি কথা বলতে কি এটা ডিস্টার্ব হবে, উনি বলে কি বলো তুমি, আমি কি বলো মানে ওইটা আমার ওয়াইফ, তা পুলিশ আর উনি আমার কিছু বলি নাই, ছেড়ে দিছে, চালান করে দিল। যখন জেলখানায় নিল, ওখানে আমদানি আছে, আমদানির মধ্যে রাখছে সব অনেকগুলো মানে 50-100 থেকে 150 জন এরকম রাখছে, রাখলো, আচ্ছা রাখলো, রাত্রের বেলা খাইতে দিছে ভাই, টেবিল খেসুরি, তার ভিতরে পানি আর একটু হলুদ দেখা দেয়, লবণও না চিনিও না ইও না তিতেও না, কিরম যেন একটা অদ্ভুত একটা, তা ওইটি দেখেই যখন খাইতে দিছে দেখেই আমার চোখের থেকে পানি চলে গেছে, যেটি কি আমি খেলাম না, শুয়ে থাকলাম, শুতে দিচ্ছে একটা কম্বল, তা মনে হয় যে রাস্তায় যারা শোয় তারা ওর থেকে ভালো কম্বলে শোয় সম্ভবত, মানে 12 বছরও ধয় না, ওইগুলোতে দুই দিন ঘুমাবেন, একদিন ঘুমাবেন আপনার শরীরে চুলকুনি উঠে যাবে এরকম। পরে ছুতে হবে, কোনো কিছু করার নাই, সকালবেলা আসলো নাফিত চুল কাটার জন্য, চুল কাটছে মানে তেরা বেকা, কোন ডিসিপ্লিন নাই। আমি বলি কি ভাই কি করেন, যখন ভাই কি করেন বলছি মানে চিরুনি ছাড়া মারে, তখন কথা বললে চিরুনি ছাড়া কাটে, তেরম কাটলো তো যাক। পরে আবার মানে ওয়ার্ডে দিল, কয়েদিরে আসে এখানে কিনে নিয়ে যায়, যারা কয়েদি ওরা ওদের জেলখানায় থাকতে হলে টাকা দেওয়া লাগে, আমার 5,000 টাকা দেওয়া লাগছে।
কেন
ওদের থাকতে হলে, ওদের যে ওয়ার্ড ইনচার্জ করছে ওদের, ওরা নাকি ইনচার্জটা কাম পাস করছে মানে টাকা দিয়ে, জেলারে নাকি টাকা দিচ্ছে ওরা, তারপর ওদেরকে ওয়ার্ড ইনচার্জ করছে, ওয়ার্ড ইনচার্জ করছে, এখন ওদের টাকাটা করে বাসা টেনে দিবে, ওদের কথা হলো তাই। এর জন্য ওদের ওয়ার্ডে থাকতে হলে, যে ওয়ার্ডে দিবে ওই ওয়ার্ডে থাকতে হলে ওইখানে আবার মানে আমরা যাবো যারা দেয়, আপনি যদি যান, আল্লাহ না করুক বলতেছি আর কি উদাহরণ, যদি যান আপনারা কি বলবে জানেন, যারা নতুন যাবে গরু 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 বেচা কেনা করেন, মানুষের কোনো দাম নেই, কয়েদি যারা ওরা বলে যে নতুন গরু আছে গরু কিনতে যাবো, গরু হাটে যাবো, ওই যে জামদানি মানুষ প্রথম দিন রাখে দেখায় ওই জন্য ওরা গরু কিনতে মানে আসামি কিনতে যায়, এরকম কিনে নিয়ে এসে
কিনে কি করে আপনাদেরকে দিয়ে
মানে ওই সুবেদার থেকে কিনে নিছে, যে আমার ওয়ার্ডে নেবে তারে আমারে কিনে নিছে, ওনারে 2,000 টাকা দিছে, আর যে আরেকজন কয়েদি ছিল তার 1,000 টাকা দিয়েছে, মোট 3,000 টাকা দিয়ে আমারও তার ওয়ার্ডে নিয়েছে, এখন আমার থেকে তারা যেরকম ভাবে টাকা উসুল করে নিবে।
আচ্ছা আচ্ছা,
এখন যে আমি তো কিছু জানি না, আমার বলে টাকা দেওয়া লাগবে, আমি কি টাকা দেওয়া লাগবে, টাকা দেবা নাহলে বাথরুমের দ্বারা ঘুমাবা, কোনো পানি ডানি কিছু পাবা না, এখন ওখানে তো আমার তো কিছু নাই, পানি আমি কই পাবো, পানি খাইতে হবে, খাইতে হবে সবকিছু, ওদেরটা ধরতে হলে টাকা দেওয়া লাগবে। রাজি হলাম, তাছাড়া তো কিছু করার নাই, এক হাত জায়গা দিল, এক হাত চার আঙ্গুল শুইতে একজন মানুষের জায়গা, গোসল করতে একদিন আমার কান কেটে গেছে গোসল করতে, যার শরীরে শক্তি আছে সে গোসল করতে পারবে, যার শরীরে শক্তি নাই সে গোসল করতে পারবে না।
মানে
মানে হচ্ছে ওখানে একটা বিল্ডিং পাঁচতলা, পাঁচতলা একটা বিল্ডিং এ মনে করেন 2,000 আসামি আছে, একটা হাউস এই রুমটার মতন একটা হাউস, একটু আরেকটু লম্বা মানে আরে কম, এক টাইম পানি দেবে, এক ঘন্টা পানি দিবে, ধরেন সকাল 6টার থেকে 7টা, এর মধ্যে 2,000 মানুষ গোসল করা সম্ভব, একটা ফাইভ থেকে পানি পড়বে, একটা ফাইভ থেকে
পানি পড়বে,
একটা ফাইভ থেকে পানি পড়বে ওই হাউসে, আর ওইখান থেকে চারি সাইডে দাঁড়ায় মানুষ গোসল করবে 2,000 মানুষ এক ঘন্টার ভিতর।
মাই গড,
ঠিক আছে, যার গায়ে শরীরে শক্তি আছে সে করবে, যার শক্তি নেই সে করতে পারবে না, এরকম
এরকম ভাবে গুতাগুতি হয়
এরকম ভাবে। আর গোসল করার সময় ওইখানে তো ডিব্বা আছে বিস্কিটের, ডিব্বা গুলো দিয়ে পানি ভরে ভরে ওইখানে তার কিছু নাই, ভরে ভরে গোসল করতে হয়, তা একটার গার উপর থেকে আর একটা ডুবে নিতে হয়, যে আমার একদিন এখানে কেটে গেল কানে, এখানে মনে দাগ আছে কিনা জানি না, কানে ওইটা একটা ফাইটে গেছিল, ওইটা আবার এখানে বাইরে কেটে গেছে, এরকম অনেক কাটছে, আর হাত গুলো সব ছেলা বেলা হয়ে যেত, পানি দিত এক টাইম, পানি সিরিয়াল খাওয়ার পানি দিত 4-5 বোতল, ঠিক আছে, বোতল যে কটা নিয়ে যাবেন ওইগুলো 2 লিটারের, এক মানে সকালে দাঁড়াইলে বিকেলে পাবেন পানি, আর দুপুরে বাদ দিত সকাল 10টায় খাওয়ার সময় নষ্ট হয়ে যেত, একটা ইয়ে আছে কাটার মতো আছে, এক কাটা বাদ দিবে, আর সবজি ভাই মনে করেন গরুর এর থেকে ভালোভাবে খাওয়ায়, যে সবজিগুলো রান্ধে সবজি ডাল এটা লোক রেগুলার খাবার, আর মাছ দিতে এতটুকু পিস, মনে করেন স্বাভাবিক একটা পিস ওরা 20 পিস করবে, এরকম ভাবে যা কষ্ট, জেলখানা মানে কষ্ট, জেলখানায় যে গেছে সে জানে, ওটা বলতে চাচ্ছি না। তারপর এখন আমার তো ভাই একটা দিন একটা বছরের সমান হচ্ছে, শুধু কান্না করি শুধু কান্না করি, কান্না করতে করতে একসময় চোখের পানি শেষ, চোখের পানি নেই, কান্না করলো পানি বেরোয় না, এরকম হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন সিগারেট টিগারেট সব কিছু খাইনি, পরে আমার ওইখানে ছেলেরা বলে যে বাবা খা সিগারেট খা, আর ওইখানে একটা বিল্ডিং এর ভিতর সারাদিন বসে থাকতে হবে, বিল্ডিং তে নিচে নামলে হয়তো মাইর খাইতে হবে, নাহলে পুলিশকে টাকা দেওয়া লাগবে, যে কোনো একটা করতে হবে, আপনার ইচ্ছা এখন আপনি কি করবেন, বিল্ডিং থেকে নিচে নামলে তো আমি নিচে নামি না কিছু করি না, তো আমার বলে গায়ে বাবা খাবি গাঁজা খাবি সিগারেট খাবি অনেকের সাথে, হ্যাঁ না ভাই আমি সব এইসবের ভিতরে,
এগুলো পায় কিভাবে জেলের ভিতরে,
এরা এগুলো টাকা দিলে ভাই সবকিছু পায়, জেলখানায় শুধু অস্ত্র বাদে আর ই বাদে বউ বউ ছাড়া আর অস্ত্র ছাড়া সবকিছু নাকি পাওয়া যায় টাকা দিলে, আমি দেখছিও পাওয়া যায় আসলে। তারপর ওই বাবাটা ওরমকে খাতো, আমরা বলতাম না আমি সব খাই না, আমি কি জন্য দেবো, তো সিগারেট খা, তুই তো একেবারে পিচ্ছে বলা কি সিগারেট খাস না কিছু খাস না, তো এখন বয়স নেই বিয়ে কেমনি করলি, এই সে অনেক অনেক ধরনের কথা বলতো, মানে যে পায় ঠাট্টা মস্কর করে, এটা গেল। এখন আমি যাবিনের চিন্তায়, যাবিনি আমার ফ্যামিলিতে প্রতিদিন ডেট দেয় যে এই শুক্রবারে সামনের রবিবারে অমুক তারিখ 23 তারিখে, একটা ডেট হতে হতে আমার 2 মাস 2.5 মাস হয়ে চলে এসেছে, কিন্তু আমার কাছে এক একটা দিন এক একটা বছর যায়,
2 থেকে 2.5 মাস আপনি জেলে
জেলে হয়ে যাইতেছে, কিন্তু যাবিনি কোনো খবর নাই। মেনে তো সমস্যা হচ্ছে যে আমরা টাকা ম্যানেজ করতে পারতেছি না, টাকা লো যে আমি ওদিকে দৌড়েছি এদিকে আমি নিয়ে গেছি, তারপর আবার আমার ভাই লস খাইছে ব্যবসায় উনি ধরা, এখন লাস্ট পর্যন্ত কি করবে, আমার মা বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়া আমার মা কি হচ্ছে ওনার ভাই মানে আমার মামাদের বাড়ি যত সম্পত্তি যতটুকু পাইতো ওইগুলো বিক্রি করে দিয়ে টাকা নিয়েছে 50,000 টাকা ওনার বাইরের কাছে বিক্রি করে দিচ্ছে, ওনার বাইরে থেকে টাকা চাইছে। মামারা বলতেছে যে ও যদি ভালো কাজ করতো টাকা দিতাম, ও তো খারাপ কাজ করছে ওর টাকা দিব না। তা না আমার মা বলছে তোমাদের কাছে ভালো করলে তো আমার ছেলে, না করলেও আমার ছেলে, এখন আমার তো ছেলে আমার ছাড়াই দেবে,
মানে কেউ সাহায্য করতেছে না।
না আমার সম্পত্তি যা আছে আমি বিক্রি করে দেবো, ফলে তোমরা টাকা দাও। পরে আমার মা থেকে ওনার দৈত্যগুলো ভাই সইরাই গিয়ে টাকা দিচ্ছে, 50,000 মতন টাকা দিচ্ছে। পর মা ওইটা নিয়ে এসছে, নিয়ে এসে এখন আবার উকিল গুলো হইতেছে ওইটা মোট কথা রকম ভাবে ঘুরতে ঘুরতে ঈদের দিন, ঈদের দিন ভাইয়া ঈদের দিন এখন আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। ওইখানে আবার আমাদের আলী সরের বন্ধু ছিল তিনটে, ওরা ওরকম বিনা দোষে মামলা আইছে, মানে শুধু শুধু মামলা খাইছে, এরকম মামলা আইছে। আসলে ওরা কি করছে আমার কাছে আসছে, চল আমার সাথে যান, আবার আমার ঈদের মার্কেট নিয়ে গেছে আমার জন্য বাসায় দে, আমি কিছু নি নাই, কি ঈদ জেলখানে আবার কিসের ঈদ, ঈদ যদি করতাম তো কি এখানে থাকতাম নাকি। পর ওরা জোর করে নামাজ পড়তে নিয়ে গেল, ওই দিনকে ফার্স্ট আমি এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলি। তারপর নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আসে ওইগুলো খাই, সিগারেটটা খাইয়ে শুয়েছে, আমার শুধু কান্না আসছিল। এর মধ্যে আমার মা গেছে, আমার মা তো একদিন পর, মানে প্রতিদিন আমার মা যায় জেলখানার কাছে বসে থাকতো কান্না করতো, ঠিক আছে। আমার মার মানে মা তো কি সবাই জানে, তারা শুনছে
এই হচ্ছে মা,
ঠিক আছে। আমার বড় ভাই আমার বাবা মারা গেলেও কান্না করিনি, কিন্তু আমি দেখছি কান্না করিনি, কিন্তু যখন আমি জেলখানায় ছিলাম তখন আমার বড় ভাইও কান্না করে দিচ্ছে জেলখানায় যেয়ে। পরে আমার মা কি করে প্রতিদিন এরকম কান্না করে ওখানে যেয়ে, আমারও কাছে খারাপ লাগে। আমার তো ওনাদের সামনে আমি আর কি ই করে রাখি, নিজের যতটুকু কন্ট্রোল রাখার দরকার রাখি, কিন্তু পারিনি। মানে জেলখানা কি কষ্ট ছিল তা আমি বুঝতেছি, কিন্তু ওইখানে তো টাকা ম্যানেজ করতে পারতেছে না, যা হোক অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করলো। আমার জামিন দেয় 25/9/2013, তো হাইকোর্টে যাবেন, তা যশোর হাইকোর্টে দেয়, তা আমি জামিন হলো 14 দিন পরে বের হই।
ওকে প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্পটি প্রচার করা হচ্ছে, যেটা রবিউলের জীবনের গল্প। আমরা যে নামগুলো এখানে ব্যবহার করছি, বেশ কিছু নাম এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, এবং এই যে জীবনের গল্প আপনারা শুনছেন, এটা আসলে মূল যে জায়গাটা জীবনের গল্পের, সেটা মামলা অবস্থায় রয়েছে এবং এটা কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। আমরা এটি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে আজকের এই জীবনের গল্পটি প্রচার করছি, এবং আমরা কোর্টের প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখেই আজকের এই জীবনের গল্পটি প্রচার করছি। আমরা সম্মানিত বিচারক যিনি যে রায়টি দেবেন সে রায়ের প্রতি শেষ পর্যন্ত আস্থা রাখতে চাই। আমরা শুধু জীবনের গল্প থেকে একটা মেসেজ সোসাইটিকে দিতে চাই, যে ও ওর যে নিজের ভুলের জায়গাটা স্বীকার করছে, সেই ভুলটা যেন আর মানুষের, আর দশজন মানুষের কিংবা আর দশজন কিশোরের যেন না হয়। আমরা কোনোভাবেই কোন ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করছি না, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করছি। ওকে, বের হওয়ার পরে আপনি কি করেন, এরকম ভাবে চলছে?
বের হওয়ার পরে আমি আবার কলেজে যাই, আমি তো পরীক্ষার ঈদ দিয়েছিলাম যে। আর এর ভিতরে একটা কথা, আমি যে এতদিন জেলখানা 4/20 দিন, আমার এতগুলো বন্ধু, আমার যে কতগুলো বন্ধু চট্টগ্রাম আমি নিজে হিসেবে পরে বলতে পারবো না। একটা বন্ধু যদি যাইতো চট্টগ্রাম, মানে আমার দেখতে একটা বন্ধু যদি যাইতো, তাহলে মানে আমার কোনো দুঃখ ছিল না, যে ভুল তো মানুষই করে নাকি। ওদেরকে একটাই কথা, ওরা আমারে বলে যায়নি, ও আমারে বলে যায়নি। আমার বন্ধু আলী সরে যেগুলো আছে, ঠিক আছে, নাম বলতেছি,
The important thing is that 4/20 দিন একজন মানুষ জেলে আছে, এবং তার যে বন্ধু করার বয়সটা, সে সময় তার অসংখ্য বন্ধু, একজন বন্ধুও তাকে জেলে দেখতে যায়নি। যারা বয়সন্ধিকালে আছো এবং যারা শুনছো আজকের, ওকে তুমি করেই বলছি, ফিল করো স্টোরিটাকে, ফিল করো, আমার মনে হয় অনেক কাজে লাগবে। একটা কথা আছে না যে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এতগুলো বন্ধু 4/20 দিন একজনও দেখতে গেল না, একজনের ভিতরে এই ফিল্ডটা আসলো না যে ওই লোকটা তো বলে যায়নি, না বলে যাওয়ার পেছনে তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু এখন বিপদে আছে, কিছুই হয়তো করতে পারতো না, গিয়ে তো কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিতে পারতো, ফাইন। তারপর
তবে তো যাওয়ার ভিতরে যায় আমার কলেজের ক্লাসমেট দুইটা বন্ধু ছিল, ওরা হচ্ছে মেয়ে, একটা নাম হচ্ছে দিলরুবা আর একটা নাম হচ্ছে মিশা আর সুইটি, মানে আমার ক্লাসমেট ওরা, ওরা আর কি যায়, ওরা আমাদের কলেজের বন্ধু কতগুলো নিয়ে যায়। আমার একটা চাচা আছে, আমার এখন চাচা, ও যাওয়া চায় না, কিন্তু ওরা জোর করে নিয়ে গেছে একদিন, নাম সোহেল। আর নিজেদের ভিতরে যাওয়ার ভিতরে আরেকদিন গেছিল আমার একটা ফুফাতো ভাই নিয়ামত। আমি ওদেরকে একটা কথাই বলি যে আমি ওদের জন্য কি না করছি, মানে যখন যে সময় ডাক দিছে মারামারি জীবনে কোনো কিছু দেখে নেই, মায়ের তামিও খাতে পারি, কোনো কিছু পরোয়া করে নেই, যখন যে সময় ডাক দিছে তখন সে সময় গেছে, আমি ডাক দিলে আসছে, কিন্তু সেই সব বন্ধু একটাবার দেখা করতে যায়নি। যাক, ওরা আমার উপর রাখছিল, যাইনি ওটা। এখন কলেজে পড়তে হলাম, আবার কলেজে যাই, বড় ভাইদেরকে ধরে আবার পড়তে হলাম। বড় ভাইরে বলে তোমার জন্য অনেক কিছু করছি, কিন্তু আমার দেখতে চাই অনেক কিছু করছে, আমি জেলখানায় রয়েছি আমার জন্য অনেক কিছু করছে এরকম বল।
আমি একটু জানতে চাই, আমার মনে হয় আমার শ্রোতারাও জানতে চাচ্ছেন যে কিউরিয়াসিটি ইজ মাহমুদ আর কি হলো।
আমি ঢুকছি হচ্ছে ওই যে 20 তারিখে, ওরা 1 তারিখে ওর আব্বু নাকি ওরা নিয়ে চলে গেছে, যাওয়ার সময় পাশের বাসা যারা ছিল ওর একটা নাক ফুল দিছিলাম, ওই নাক ফুলটা নাকি নাকে দেখছে। তাহলে আমি আশা করি মানে ওরা আমি এখনো খুঁজে পাই নাই,
মানে ওকে নিয়ে গেছে,
ওকে নিয়ে চলে গেছে, আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি তারপরের থেকে এই পর্যন্ত কোনো কন্ট্যাক্ট নাই। কিন্তু যদি কোনোদিন দেখা হয়, আমি কোনোদিন ওর সামনে আর কি ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এখনো অপেক্ষা করতেছি, এরকম একটা কোনো কিছু বলবো না, কিন্তু আমি ওকে ভালোবাসে যাবো।
আপনাদের যে কাবিননামা দেখলাম বা যেটা দেখলাম, এটা কি ডিভোর্স হয়েছে?
না, আমার অনেকে বলে আমাদের এলাকার অনেকে বলে যে তোদের ডিভোর্স হয়ে গেছে। আমি কই, আমি তো কোনো নোটিশ টুটিশ পাইনি, ডিভোর্স হলে তো আমি নোটিশ পাবো নাকি, তার মানে ডিভোর্স হয় নাই আমার হিসেবে এটা বলে। এখন শুনতেছি যে ওরা নাকি ডিভোর্স দিয়ে চলে গেছে, নোটিশ আমার দিই নাই, তাই এটা কি ডিভোর্স হবে?
ডিভোর্স দিয়ে চলে গেলে নোটিশ আপনি পাবেন না, এটা কেমন কথা?
আমি তো এটা বলি।
আপনি পরবর্তীতে কাজীর অফিসে বা থানায় কোন যোগাযোগ করেছিলেন যে ডিভোর্স পেপারটা আদৌ ডিভোর্স দিয়েছে কিনা?
না, আমি এটা কোনো যোগাযোগ করি নাই।
আপনি পরবর্তীতে ওমানে বা ও যেখানে থাকে কোথাও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন?
চেষ্টা মানে ওদের ওখানে নাম্বার আমার কাছে নাই, ওইখানের তোর ওর আগে যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল ওইটা আর কি হ্যাং হয়ে গেছে সম্ভবত, ওইটা আমি পাই নাই। আর আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ওইটা ও করে দিয়েছিল, ওইটা আছে আর কি আমার, ওইটা আমি বর্তমানে ইউজ করতেছি।
তো আপনাদের ব্যাপারটা হচ্ছে
আর ও আমার নাম্বার জানে,
আপনার ফোন নাম্বার সে জানে, জানার পরও সে যোগাযোগ করতে পারেনি, কোনো যোগাযোগ করেনি। আপনার মন কি বলে?
আমার মন বলে হয়তো ওর আম্মু আব্বু যাই হোক যে কেউ হোক, আমার নামে হয়তো অন্য কেউ খারাপ কিছু বুঝাইছে, বুঝানোর পর মনে করে অন্যভাবে বুঝে নিছে, এইসব হবে না, ছেলেটা কেমন এই সেই। আমার মনে আমার আবার আমি যখন থানায় যাই তখন আমাদের বাড়িতে একটা ইনকোয়ারি গেছিল আমাদের আলিশহর থানা থেকে, বাড়ির থানায়, তখন ওইখান থেকে রিপোর্ট দিছে ভালো। এইখানে ওর সামনে বলতেছে আমি নাকি আগের মার্ডার গেছে আসামি, শুধু শুধু ওর সামনে আমার সামনে বলতেছে যে তুই তো তোদের বাড়ি মার্ডার গেছে আসামি, কি বলেন আমার আগের কোনো মামলা নাই, এরকম হয়তো ওর অন্য কিছু একটা বুঝাইছে তার বাবা মা, যে এরকম কোনো কিছু দেখা।
দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, প্রথম কথা হচ্ছে বাবা মার জায়গাটা থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলতেছি, আপনার জায়গাটা থেকে যেটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আপনার ভুলের জায়গাটা কি বলেন তো?
সবথেকে ভুলের জায়গা হচ্ছে এইটা যে আমি বিশ্বাস করছি।
কাকে বিশ্বাস করেছেন?
মাহমুদের বিশ্বাস করছি, প্লাস ওর মা বাবার বিশ্বাস করছি, আর আমি ফ্রেন্ড সার্কেলকে জানাই নাই, প্লাস আমার ফ্যামিলির কাউরে জানাই নাই, তারপর আমি না বলে চলে এসেছি, আমি নিজে কথা বলে বলাই দিছি।
এটা ভুলের জায়গা না, ভুলের জায়গাটা হচ্ছে আপনার বয়স। কেন বলছি আমি আপনাকে বলি, আপনি এখন 18-19 বছরে আছেন, ঠিক আজ থেকে 10 বছর পরে গিয়ে আপনি হয়তো আমার কথাটাকে রিয়ালাইজ করতে পারবেন। আপনি যে বয়সে আছেন সে বয়সে ভুল করাটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং ইমোশন যেটা হয় এই ইমোশনটা হয় আকাশচুম্বী ইমোশন, তখন কোন দিক বিদিক কোনো জ্ঞান থাকে না, কোনো লজিক থাকে না আশেপাশে। আপনারা যে কাজটা করেছেন সেই এই বয়সে এই ধরনের কাজ করা মানায় ভুল হয় এই ধরনের বয়সে, সেই জায়গাটা থেকে এটা বড় ভুল ছিল কিনা তার চেয়ে আমি বরং যেটা বলতে চাই যে আপনি যে মাহমুদাকে নিয়ে আসলেন সেই মাহমুদাকে চেনার জন্য সময়টা অনেক অল্প ছিল, মাত্র একটা মাস। একটা মাসে একটা মানুষকে চেনা যায় না, 8 বছর 10 বছর 12 বছর এক যুগ থাকার পরেও একজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না। আমি সেই বড় জায়গায় নাই গেলাম, এটা এক্সেপশন, কিন্তু আপনার কি মনে হয় না যে একটা মাস খুবই কম সময় ছিল? আপনার অনেক ভালোবেসেছেন, দুজনের প্রতি আপনার শ্রদ্ধা আছে, একটা মাস অনেক কম সময় ছিল,
একটা মাস অনেক কম ছিল, কিন্তু তখন আমার কাছে একটা মাস অনেক কিছু মনে হচ্ছিল, কারণ আমি তখন সবকিছু জানিয়ে ফেলছি, ও আমার সবকিছু জানছে, বিশ্বাস করে ফেলছি, ঠিক আছে ও আমারে বিশ্বাস করছে, কিন্তু বিশ্বাস জায়গাটা ওই জায়গায় বিষ ঢেলে দিচ্ছে যে ফ্যামিলির থেকে হয়তো কেউ বা
বিশ্বাসের জায়গায় যদি বিষ ঢেলেই দেয় তাহলে সেটা কেমন বিশ্বাস হলো যে বিশ্বের কাছে দুর্বল হয়ে গেল?
আমি তো আগে যেরকম বিশ্বাস করছি এখনই করছি, এখন ওইটা হলো ও বলতে পারবে যে ও কেমন বিশ্বাস করছে আমার।
এক্স্যাক্টলি সেই প্রশ্নটা আমরাও করতে চাই না, আমরা মাহমুদাকে আমাদের জায়গাটা থেকে শ্রদ্ধা করতে চাই, কিন্তু ইন এ সেন্স আমরা কি তাহলে প্রমোট করছি ওদেরকে? না, আমাদের বলার জায়গাটা হচ্ছে যে যে বয়সে ওরা প্রেম করেছে সে বয়সটাকে আমি বা প্রেমটাকে আমি খারাপ চোখে দেখছি না বা অন্যভাবে দেখছি না, যে কাজটা ওরা করলো সেই ধরনের কাজ দুটো অ্যাঙ্গেল থেকে বিচারযোগ্য। একটা হচ্ছে মাহমুদার ফ্যামিলির অনেক বেশি রিচ এনরিচ এডুকেটেড ফ্যামিলি ছিল, এই ধরনের কাজ করার পরে মাহমুদাকে যদি বুঝিয়ে ওমানে নিয়ে যাওয়া যায় এই ছেলেটার কাছ থেকে যে ছেলেটার হাত ধরে সে বের হয়ে গেছে, তাহলে মাহমুদার শিক্ষাটা কেন ওই লেভেলে ছিল না যে এই ধরনের কাজ করার আগেই সে চিন্তা করবে যে এরকম একটা ছেলের সাথে আমি বের হয়ে যাব যেটা আমার ফ্যামিলির জন্য খারাপ হতে পারে বা যে ছেলেটাকে আমি কোনোভাবে পাবো না, তাহলে সেই কাজটা করার আগে কেন ভাবলো না? এবং
সেই ভাবনার জায়গাটা থেকে ফ্যামিলি কেন কোনো কন্ট্রিবিউশন বা কোনো রোল তৈরি করেনি, করলে অন্তত মাহমুদা যে ভুলটা করেছে সেটা তার ফ্যামিলিকে সাফার করাতো না, মাহমুদাকে সাফার করাতো না, এবং ইনফ্যাক্ট এই ছেলেটাকে সাফার করাতো না। অদ্ভুত বিষয়টা হচ্ছে যে এই ছেলেটা কিন্তু চিন্তা করেছিল, কারণ এই ছেলেটা জানতো যে তার ফ্যামিলির জায়গাটা থেকে আমার ফ্যামিলি ম্যাচ করানো খুবই ডিফিকাল্ট, তার ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা থেকে আমার ইকোনমিক স্ট্যাটাস ম্যাচ করাটা ইম্পসিবল, সুতরাং আমি আগাবো না। কিন্তু শেষ পর্যন্ত সে তার বয়সের কাছে ধরা খেয়েছে। দেখুন, ওকে কিন্তু গাইড করার মতো কেউ ছিল না, কারণ ওর বাবা ছোটবেলাতে মারা গিয়েছে, ওর মা মমতাময়ী মা, মাকে এই সময়টাতে অনেকেই মানতে চায় না। আর তারপরও বড় কথা হচ্ছে, ওর মার যে এডুকেশন স্ট্যাটাস বা ওর যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, সেই জায়গাটা থেকে ওকে গাইড করার মতো কিন্তু তেমন কেউই ছিল না। বড় ভাইয়ের ব্যবসায় ব্যবস্থা আছে, এবং ওর ফ্রেন্ড সার্কেল দেখেন, ওর ফ্রেন্ড সার্কেলই হচ্ছে ওকে মোটিভেট করার জন্য সবচেয়ে বেস্ট গাইডার ছিল। কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল হচ্ছে এমন সার্কেল যে সার্কেলে মিশে যদি পুরোপুরিভাবে ও মিশত, তাহলে ও হয়তো আরো খারাপ পজিশনে চলে যেত। সবকিছু মিলিয়ে ওর জায়গাটা থেকে ভুল করাটা অনেক অনেক স্বাভাবিক একটা ব্যাপার ছিল, কিন্তু ভুলটা হয়েছে অনেক বড় ভুল, সেটা হচ্ছে মাহমুদার জায়গাটা থেকে। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি ফ্যামিলির যে রোলটা ছিল সেই রোলটা ঠিক মতো হয়নি। আপনি এখন আমাকে বলবেন যে আপনার মতো যদি কেউ এই অপ্রাপ্ত বয়সকে, মানে এই যে বয়স যখন হয়নি, লেখাপড়া ছেড়ে ছুড়ে দিয়ে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এরকম অনিশ্চিতের পথে পা বাড়ায়, সেটা কি উচিত হবে?
আমার মতো যে করবে, আমার মতো যে করবে, সে তার জীবনে সব থেকে বড় ভুল করবে, যেমন আমি করছি অল্প বয়সে না বুঝেই করছি। এই জন্য আপনাদের এখানে আসা যে আমার মতন এই ভুলটা যেন না করে, যে আমি তো বুঝি নাই, এখন আমাদের দিকে জন্য অন্য 10 জন বুঝে না করে যারা এরকম পজিশনে আছে। আমি জানি বাংলাদেশে এরকম অনেক ছেলে মেয়ে আছে যে এরকম পজিশন নিয়ে ফেলছে যে চলে যাবে এই বয়সে, অনেকেই আছে, কারণ এটা সহায় বর্তমানে।
আমি শুধু একটা কথাই বলতে পারি, আপনি এক অর্থে অনেক বেশি আনলাকি, আরেক অর্থে অনেক বেশি লাকিও। মাহমুদের প্রতি অদ্ভুত রকমের একটা ভালোবাসার ফিলিংস আপনার মনের মধ্যে এখন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখতে পেরেছেন, কারণ মাহমুদের কোনো খারাপ ব্যবহার আপনার চোখে দেখতে হয়নি। এই মাহমুদাই আপনার 6 মাস পরে বা আরো বলা যেতে পারে 1 বছর পরে আপনাদের সম্পর্ক যদি টিকেই থাকতো, যদি আপনারা ফ্যামিলিতে ফিরে নাই আসতে পারতেন, তাহলে সমাজের যে চরম বাস্তবতা, সেই বাস্তবতার কাছে আপনাদের ভালোবাসা প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতের শিকার হতো, যেটা আপনাদের জায়গাটা থেকে, আপনাদের বয়সের জায়গাটা থেকে আপনারা কোনোভাবেই ট্যাকল করতে পারতেন না। ভালোবাসা থাকতো না, ভালোবাসা হারিয়ে যেত, হয় দরজার নিচ দিয়ে যেত, অথবা জানলা দিয়ে যেত, অথবা ছাদ ফুটে করে চলে যেত। সেই ফেসটা আপনাকে দেখতে হয়নি। আপনি অনেক সুন্দর একটা ফিলিংস তার প্রতি এখন আপনার মনের মধ্যে রেখেছেন যে হ্যাঁ, আমি তাকে স্টিল, আপনি আমার মনে হয় এখনো ভালোবাসেন,
অবশ্যই
আপনি স্টিল তাকে লাভ করেন। আমি সেই জায়গাটাকে রেসপেক্ট করে আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, নিজেকে কখনো এক্সপ্লয়েট করবেন না, লাইক কোনো খারাপ পথে নিয়ে যাবেন না। যে সিগারেটটা খেয়েছেন ওই সিগারেটটার দিকেও কখনো হাত বাড়াবেন না। আর যতটা সময় রাইট, এখন তো আপনি পড়াশোনা করেন, করেন কি? আপনি পড়াশোনা করেন, আপনি মাহমুদার জন্য তাওয়াক্কাল তো আল্লাহ, একটা কথা আছে যে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি ওয়েট করেন, আপনি লেখাপড়া করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হতে পারবেন, আমি আপনাকে এটাই বলবো, যতক্ষণ পর্যন্ত আপনি মাহমুদের জায়গা থেকে নিশ্চিত না হতে পারবেন যে মাহমুদ আপনাকে ছেড়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ধৈর্য ধরে সৎ পথে সুনাগরিক হিসেবে যেটা করার দরকার সেদিকে সামনের দিকে এগিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার জন্য আমার মনে হয় হ্যালো 8920 লিসেনারদের পক্ষ থেকে সাজেশন।
এটা ঠিক আছে, এটা আর আমি ভাবছি যে যদিও ও আমাকে ভালো না বাসে, সব থেকে বড় কথা হচ্ছে আমি ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসুক না বাসুক, আগে বাসতো এখন বাসুক না বাসুক, এটা বড় কথা না, আমি ভালোবাসি এটাই বড় কথা। কিন্তু ওর যদি কোনোদিন সামনে দেখি, দেখা হয়, ওর সামনে কোনোদিন আমি ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। ও যদি নিজের ইচ্ছা আসে যে হ্যাঁ আমাদের কোনোদিন যদি ডাকে, তখন আমি আছি।
দ্যাটস অ্যামেজিং। আপনার মামলার কি অবস্থা?
আমার মামলার অবস্থা ভাই, মানে অনেক কষ্ট করে হাইকোর্ট থেকে দাবি নিছি, এখন মামলাটা দাবিন করাইতে হবে স্থায়ী, আর হচ্ছে মানে ফেসবুক মারতে হবে। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার মামলাটা ডিসমিস হয়ে যায়, আমার জীবনে একটা লাল কালির দাগ পড়ে গেল। এটাই এটার জন্য আর কি আমি কারোর কাছে কোন একটা,
জীবনটা একটা খাতার মতো, সেখানে লাল কালির দাগ পড়বে, নীল কালির দাগ পড়বে, কালো কালির দাগ পড়বে, দ্যাটস নাথিং ম্যাটার টু লাইফ। জীবন, আপনি এখন যে জায়গাটায় আছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সামনের দিকে
তাকান। আচ্ছা, আরেকটা কথা আপনার কাছে প্রশ্ন রাখতে, পার্সোনালি আপনার কাছে,
জি বলেন,
দেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই কেন? এটা কি পুরুষ নির্যাতন না? সবার কাছে যারা শুনতেছে সবার কাছে একটাই প্রশ্ন,
দেশে একটা মানুষ নির্যাতন আইন হওয়া উচিত। হ্যাঁ, এই হচ্ছে প্রশ্নের উত্তর, ঠিক আছে? নারী নির্যাতন আইন যেটা আছে সেটার প্রতি সম্মান রেখেই বলতে চাই, হ্যাঁ এটা অফকোর্স এটা নারীদের সম্মানার্থে এবং সুরক্ষার্থে খুবই জরুরি, এবং স্যালুট করতে চাই এরকম আইনের প্রতি, কারণ বাংলাদেশে বহু নারী নির্যাতিত হয়, এই আইন দিয়ে তাদেরকে সুরক্ষার জন্য আইনটি খুবই জরুরি। কিন্তু প্রত্যেকটা আইনের অপব্যবহার আছে, সে অপব্যবহারটা আইন করে না, আইন যারা পরিচালিত করে তারা মানুষরা করে। হ্যাঁ, আইনের মারপ্যাট যারা আছে তারা করে। আপনি যদি বললেন যে পুরুষ নির্যাতিত আইন, সেই পুরুষ নির্যাতিত আইন যদি পুরুষের অধিকার সংরক্ষণের জন্য হয়, সেটারও অনেক মারপ্যাট দিয়ে অনেক নারী নির্যাতিত হবে। আসলে যে মানুষ প্রতি যে নির্যাতন, সেই নির্যাতন থানার ভিতরে হতে পারে, থানার বাইরে হতে পারে, কোর্টে হতে পারে, বা যেখানেই হোক না কেন, সেটা বন্ধ করার জন্য আইন দরকার। হ্যাঁ, এবং আমার মনে হয় যত আইনই করি না কেন আমরা, ওই যে বিবেক বোধের যে জায়গাটা, ওটা যতদিন পর্যন্ত ঠিক না থাকবে, ততক্ষণ পর্যন্ত যত আইনই থাকুক না কেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমাদের ওই মানবিকতার জায়গায় উন্নত না হলে আসলে কোনো লাভ হবে না।
আমার মামলাটা ছয় মাসে কাছাকাছি হয়ে গেছে, সবাই দোয়া করবেন যেন আমার মামলাটা, মানে মামলাটা তো মিথ্যা মামলা, তো বুঝতেই পারতেছেন মামলা লেগেছে, আমি ওর অপহরণ করে নিয়ে গেছি, কিন্তু ও নিজের ইচ্ছা চলে এসেছে। আপনার রেকর্ডিং আছে আমার থেকে, ও যে কথাগুলো বলছে
আমরা রেকর্ডিং গুলো জাজ করেছি, আমরা রেকর্ডিং গুলো রেখে দিয়েছি, আমরা রেকর্ডিং গুলো নাই শুনলাম, আমরা সেটা মাহমুদের প্রতি এবং আপনার প্রতি রেসপেক্ট করে আমরা সেটা করছি, প্রয়োজন নেই মামলার প্রতি আর আপনার কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই শুধু বলতে চাই, যেহেতু মামলাটা এখনো পরিচালিত চলছে, সুতরাং আমরা অপেক্ষা করব সম্মানিত বিচারক মহোদয় কি রায় দেন সেটার উপরে, সেটার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা আস্থা রাখতে চাই কোর্টের প্রতি এবং অবশ্যই আমরা মনে করি যে সুবিচার আপনি পাবেন। আমরা কোনো বায়াসনেস থেকে আজকের গল্পটা প্রচার করিনি, আমাদের অ্যাঙ্গেলটা ছিল এটাই যে যারা ওর মতো ভুল করছ বা যারা করতে পারো তারা সতর্ক হয়ে যাও, এবং একই সাথে সেই সব ফ্যামিলিদেরকে আমরা বলতে চেয়েছি আপনাদের সন্তান যারা এরকম সম্ভাবনার দিকে যাচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন না করে তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে ফ্যামিলি সম্মানের অংশীদার করে ফেলা, ওই বয়সেই যে তুমি যে কাজটা করছো সেটা তোমার পিতার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার ছোট ভাইটার জন্য কিংবা তোমার বড় ভাইটার জন্য, বড় বোনের জন্য, ছোট বোনের জন্য সম্মানের অনেক বড় একটা জায়গাকে ক্ষতিগ্রস্ত করবে। ও যদি আপনার পরিবারের সম্মানের অংশীদার ভাবে নিজেকে অনুভব করে তাহলে ওর দ্বারা কোনো ভুল কাজ হবে না, সেই জায়গাটায় ওকে নিয়ে যাওয়া। আর অ্যাডোলেসেন্স বয়স, বয়সন্ধিকাল, এই সময়টা আলাদা ট্রিটমেন্টের দরকার হয়, মেন্টাল ট্রিটমেন্ট, সেটার জন্য আমাদের মনে হয় সবারই নতুন করে ভাবা উচিত। আমি স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, চিটাগাং থেকে আপনি একদিন এসেছিলেন শুধু আমার সাথে কথা বলার জন্য, আমি সেদিন আপনাকে সময় দিতে পারিনি, আর আজকে আপনি আপনার জীবনের গল্প এখানে বসে বললেন। আই রিয়েলি স্যালিউট ইউ ব্রাদার, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ আমার এই সুযোগ দেওয়ার জন্য। লাবিব ভাই আপনি অনেক কষ্ট করছেন, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
জি, লাবিব আসলে আপনার সঙ্গে যোগাযোগ রেখেছিল, আমাদের নতুন আরজে, সে জয়েন করেছে আমাদের সাথে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে আপনার পরিবারের প্রতি শুভকামনা থাকবে, আপনি আইনের প্রতি আস্থা রাখুন, অপেক্ষা করুন, আর উপর আল্লাহ তো আপনার সঙ্গে আছে।
আর লিসেনারদের আমার একটাই কথা বলার, আমার মতন বয়স আছেন যারা, তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে ভালোবাসার মতো যদি কাউরে ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসবেন, মেয়ে ছেলে দুজনই, আর যদি ভালোবাসার মতন বাঁচতে না পারেন তাহলে ভালোবাসার দিকে না যাই ভালো, শুধু শুধু একটা ছেলে কিংবা একটা মেয়ের জীবনটা নষ্ট করার তো কোনো অধিকার আপনার নাই। যেরকম আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এরকম আমি চাই যে এরকম অন্য কারো জীবনটা যেন নষ্ট না হোক।
আপনার জীবন এখনো নষ্ট হয়নি, আপনার জীবনটাকে আমি নষ্ট করে চিন্তা না করে আপনি সামনের দিকে যতটুকু সময় পান ভালোভাবে ব্যবহার করার, ভালো কাজ করে নিজের জীবনটাকে সমৃদ্ধ করার চেষ্টা করুন।
সবাই আমার মামলার জন্য দোয়া করুন, আমার মামলাটা যেন খারিজ হয়ে যায়।
জি, আমরা কোর্টের প্রতি আস্থা রেখেই আপনার মামলার জন্য দোয়া করছি, দেখা যাক যেটা হয়, যেটা আপনাদের সবার ন্যায় বিচার বলতে যেটা সেটাই যেন হয়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের রবিউলের জীবনের গল্প, আমরা একটু পরে আবারও ফিরে আসব, ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
বড় সংকটে পড়িয়া দয়া বারে বার ডাকি তোমায় খামো খামো আপো
Presents Hello 8920 Close up The closer the better প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা ভোরবেলায় মর্নিং ওয়াক তারপরে অফিস বাইরে অনেকগুলো মিটিং ফিল্ড ইন্সপেকশন সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ হয়ে ওঠে রুক্ষ শুষ্ক বিবর্ণ এক কথায় ড্যামেজড
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত
ঘড়ি দেখ কয়টা বাজে হিসাব আছে
কেন রাত দশটা
উফ তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা এত রাতে কোন পার্লারটা খোলা আছে
শোন এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
কিভাবে
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট এটি ত্বকের পাঁচ দর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট
এখন স্পটলেস উজ্জ্বলতা আরো সহজে যুগান্তকারী জেন হোয়াইট ফর্মুলা সমৃদ্ধ পন্ডস হোয়াইট বিউটি এখন 115 টাকার প্যাকেও পাওয়া যাচ্ছে স্পটলেস উজ্জ্বলতা মাত্র 7 দিনে
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা ভোরবেলায় মর্নিং ওয়াক তারপরে অফিস বাইরে অনেকগুলো মিটিং ফিল্ড ইন্সপেকশন সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ হয়ে ওঠে রুক্ষ শুষ্ক বিবর্ণ এক কথায় ড্যামেজড
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত
Close Up presents Hello 8920 Close Up The closer, the better
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে খুলে বলা হয়নি মনের কথাটি ওকে অল রাইট মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স তাই না সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো বারো ঘন্টা পর্যন্ত সো গেট রেডি কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়
১:৪২ হচ্ছে সময় প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আরজে কিবরিয়া এবং আরজে শাকিল এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমাদের অসংখ্য শ্রোতা যারা বিভিন্ন রকমের কমেন্টস করেছেন ফেসবুকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একটু পড়তে চাই মোহাম্মদ আলামিন লিখেছে দারুণ লাভ স্টোরি আমি এমন স্টোরি কোনদিন শুনিনি সেগানিস লিখেছে জীবনটা বুঝি এমনই হয় যার শুরুটা দেখে শেষটা বলা যায় না ঘটনা শুনে খুব কষ্ট লাগলো রবিউল ভাই সাব্বির রানা লিখেছে রবিউল ভাই বিপদের সময় নাকি নিজের ছায়াও সাথে থাকে না সালাউদ্দিন চৌধুরী রোকন লিখেছে ফিজিক্যালি টর্চার ইজ নট অ্যালাউড বাই ল ইভেন ডিউরিং রিমান্ড সরি ইমন ড্রামার সে লিখেছে ইন দিস লিটলেস ইউ মেক আ ভেরি মিস্টেক যাই হোক মোহাম্মদ মাসুম লিখেছে বিপদে বন্ধু পরিচয় মানে বিপদেই বন্ধু পরিচয় আমরা ছোটবেলায় যে শ্লোকটা পড়তাম ওকে আব্দুর রহমান লিখেছে এক মাসে এত বিশ্বাস পাও কোথায় ভাই বা
এরকম জাতীয় কথাবার্তা। কায়সার হামিদ লিখেছে, রবিউল জেনে শুনে আগুনে ঝাঁপ দিল, এরকম একটা এই বয়সে মানুষের ভুল হয়, সবাই সাবধান থাকবেন। হাবিবুর রহমান হাবিব লিখেছে, রবিউলের ভালোবাসার পিওর কিন্তু মাহমুদার মা একজন বিশ্বাসঘাতক, এরকম কথাবার্তা। জলপরি লিখেছে, খুব খারাপ লাগলো, আসলে এখন কার দিনে বিপদে ফ্রেন্ডরাও পাশে থাকে না, তাই আমাদের সবার উচিত যাই করব দেখে শুনে বুঝে করব। আমার মনে হয় সেটাই হওয়া উচিত, কারণ রবিউলকে তো আমরা এখানে স্যাম্পল হিসেবে হাজির করেছি যে রবিউলের মতো ভুল আপনি না করেন। এরকম শত শত কমেন্টস আমরা পেয়েছি এবং প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদেরকে বলে থাকি যে যারা এখানে জয়েন করছেন তাদের মধ্যে থেকে একজন এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা বেস্ট কমেন্টকারী যিনি আমরা বলে থাকি, যে তাদের দুজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আজকে নতুন যারা জয়েন করেছেন আমাদের ফেসবুকে তাদের মধ্যে থেকে যিনি হয়েছেন তুহিন হোসেন, তুহিন হোসেন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং বেস্ট কমেন্ট করে জলপরি, জলপরি পাচ্ছেন এই গিফট হ্যাম্পার। আপনাদের সবাইকে অবশ্যই অভিনন্দন জানাতে চাই এবং আপনাদের যেটা করা হবে যে শাকিল তার পার্সোনাল আইডি থেকে আপনাদেরকে নক করবে এবং সেখানে সাড়া দিলে অতি দ্রুত আপনাদের সঙ্গে যোগাযোগ করে গিফট হ্যাম্পারটি আপনাদের সঙ্গে পৌঁছে দেওয়া হবে আপনাদের কাছাকাছি। আর প্রিয় শ্রোতা, 97 মানে 97তম এপিসোডে আমাদের এখানে এসেছিলেন স্বাধীনতা দিবসে, আমরা বিশেষভাবে পেয়েছিলাম কিরণ হাজারীকে তার জীবনের গল্পে, আর সেই গল্পটি প্রচার হবার পরে আমরা শত শত হাজার হাজার কমেন্টস পেয়েছি ফোনে, আমরা তার কিছু অংশ এখন শুনব, শুনতে শুনতে বাড়ি চলে যাব। এবং একই সাথে যারা আমাদের হ্যালো 8920 তে আসতে চান তারা কিভাবে আসতে চান এবং তাদের মধ্যে থেকে কে নির্বাচিত হতে যাচ্ছেন তার একটা ধারণা আপনি পাবেন এই ফিডব্যাকগুলো প্রচারিত হবার পরপর। আর আগামী পর্বে নিঃসন্দেহে অসাধারণ একটি ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, যারা ইতিমধ্যে ফেসবুকে চোখ রেখেছেন তারা জেনে গেছেন। আগামী সপ্তাহে আমরা হাজির করছি, আগামী সপ্তাহে আমাদের এখানে স্বেচ্ছায় আসছেন আরফিন রুমি। হ্যাঁ, আরফিন রুমিকে নিশ্চয়ই আপনারা চেনেন, গায়ক আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা তার জীবনের গল্প নিয়ে। আশা করছি আগামী পর্বে 99তম হ্যালো 8920 পর্বে আপনি নিশ্চয়ই সাথে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবরা সাথে থাকবে। অনেক বেশি ভালো থাকুন, আর যে শাকিল এবং কিবরিয়ার পক্ষ থেকে আজকের মতো শুভরাত্রে।
আমার নাম মোহাম্মদ এনামুল হক, কিরণ আপার গল্প শুনে আমার খুব কষ্ট লাগছে, আমি চাই কিরণ আপাকে কিছু হেল্প করার জন্য, প্লিজ আমাকে হেল্প করার মতো একটা সুযোগ করে দিন।
আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ, কিরণ খাজরা মুক্তিযুদ্ধের সন্তান, থাকা খাওয়ার যদি কোন ব্যবস্থা না থাকে বাংলাদেশে তাহলে আমি তাকে রাখবো এবং খাওয়াবো, বাকি যে কতদিন সে বাংলাদেশে থাকতে চায়।
আমার নাম মোহাম্মদ পারভেজ, কিরণাপুর পাকিস্তানে যাওয়াটাই বেটার হবে, কারণ এখানে উনি আছে এক বাসায় কতদিন থাকবে এভাবে, ওখানে ওনার যে সয় সম্পদ যেগুলো আছে ওগুলোই উনি ভালো থাকতে পারবেন।
আমি ইমন বলছিলাম, হাজরা আংটির ব্যাপারে আমি কিছু সাহায্য করতে চাই।
আমি রবিউল বলছি, আর কি আমরা জাহাজে চাকরি করি, তো পাকিস্তানে কিছু লোকের নাম্বার আছে আমার, কিরণ হাজরা ওর সাথে যোগাযোগ করলে ওনাদের হাতে ভালো হইতে পারে বা ওনারও কিছু উপকার হইতে পারে।
আমার নাম মোহাম্মদ এরশাক, গত বুধবারে যে কারেন্টের কাহিনী শুনে অনেক দুঃখ হইল, কাশ্মীরে ট্রাভেলস হয় বাংলাদেশ মে যে তালিগত রাখতে উনকে লিয়ে যাবো, উন ট্রাভেলস মে অচ্ছি কাম হতে।
আমি আব্দুল মালিক বলছি, কিরণ হাজারি আমি আমার বোনের মতো ওকে রাখতে চাই, ওর বাবা মাকে খোঁজার জন্য যত জেন্টলম্যান আছে এখানে সমস্ত জায়গায় নিয়ে বাড়ি করার চেষ্টা করব।
মিজানুর রহমান আর্মি অবসরপ্রাপ্ত, কিরণ হাজরার জীবনের গল্প মর্মান্তিক একটা ব্যাপার, বর্তমান প্রেক্ষাপটে তাকে আবার পাকিস্তানে ফিরে যাওয়া উচিত, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে সে আবার বাংলাদেশে আসুক, তার পরিবারকে খুঁজে বাইর করা যাবে।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা ভালো লাগা সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
আমি এখনো বাচ্চা আছি, শুধু আপনাদের এই প্রোগ্রামটা শুনে আমি বিয়ে করি, এফআইআর করি এক মেজরের মেয়েকে, তখন আমার ব্যবসা ছিল, আজকে ব্যবসা ট্যাবসা সব শেষ। ছোট ভাইরা মায়েরা বাড়ি থেকে বের করে দিছে। 100 বড় পকেট ভরার টাকা আছে, একটু সুযোগ দেন আপনাদের প্ল্যাটফর্মে।
আমার নাম শাহিনুর আক্তার, আমার বিয়ে হয়েছে, আমার একটি বাচ্চা আছে। বর্তমান এবং অতীতের যা আছে জীবনের সমস্ত ঘটনাগুলো আমি আপনাদের কাছে এসে বলতে চাই।
আমি মিন্টু বলছিলাম, অভাব যে কি করতে পারে সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি ডাক্তার দেখাতে পারি না, আমার অনেক রোগ, বাঁচবো না আমরা এরকম কিছু। আমি মেয়ে বয়স করে অনেক ছেলেকে হাতিয়ে টাকা পয়সা নিয়েছি। আমার আরো বেদনা বিদ্রোহ গল্প আমি আপনাদেরকে জানাতে চাই।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
আমার নাম আঞ্জুমান, আমি অস্বীকার করি আমার জন্মদাতা বাবাকে, যে বাবা নিজের মেয়েকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে। আমি অস্বীকার করি আমার সব মাকে, গার্মেন্টস এ চাকরি করে খাইয়েছি, প্রতিফল সে আমাকে নিঃস্ব জীবন তৈরি করে দিয়েছে। আমি বাঁচতে চাই না, আমার দুঃখের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই।
up presents Hello 8920 Close up The closer the better
পরে আমারে নিয়ে গেল বুকে রেখে না একটা কাগজ লাগাইতো কাগজ লেখা অপহরণ কারি লেখা ছিল আমি বললাম কি যে এটা কি বললো এটা তো ডিগ্রি মানুষে পড়া লেখা শিখে ভালো ভালো ডিগ্রি আনে আর আমি অপহরণকারী ডিগ্রি নিতাম তখন আমার চোখে তো ফানি চলেছিল কি রে কি করলাম আমি
চট্টগ্রাম থেকে আসছে রবিউল তার জীবনের গল্প নিয়ে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজ রাত 11:20 আর চিকি প্রিয়ার সাথে এবিসি রেডিওতে The closer, the better.
This track was downloaded from FusionBD.com.